This track was downloaded from fusionbd.com.
বাবাকে যে কথা কোনোদিন বলা হয়নি,
আমার বাবাকে আমি অনেক লাভ করি, কখনো আমার বাবাকে বলতে পারিনি আমি তোমাকে অনেক ভালোবাসি।
সেই সন্তানেরই আকুতি তার একমাত্র মেয়ের প্রতি।
তোমার বাবা মরেনি আম্মু, তোমার বাবা এখনো বেঁচে আছে।
শুনতে পাচ্ছ বুধবার রাত 11:10 একজন বাবার গল্প শুধুমাত্র হ্যালো 8920 তে।
১১:১১ হচ্ছে সময়, বুধবারের রাতে। কি প্রিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছে হ্যালো 8920 তে। আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও এফএম 89.2। হ্যালো 8920 আজকে 22তম পর্ব, এবং অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা 22তম পর্বে আজকে শুরু করতে যাচ্ছি আপনাদের সবাইকে নিয়ে, লাখো শ্রোতাকে নিয়ে, যারা আমাদের সঙ্গে এই স্বল্প সময়টুকু পাড়ি দিয়েছেন এবং একই সাথে লম্বা সময় পাড়ি দেবার স্বপ্ন দেখেন। সেই স্বপ্নমান মানুষগুলোকে নিয়ে আমরা আসলে অনেক দূর পথ চলার ইচ্ছায় থাকি এবং সেই ইচ্ছা উপরওয়ালা নিশ্চয়ই পূরণ করবেন। এই অনুষ্ঠানের মূল বিষয়টা হচ্ছে আপনারা যারা আমাদেরকে শুনেন এবং যারা আমাদেরকে তাদের জীবনের গল্পগুলো অকপটে বলেন, এবং তাদের সেই জীবন থেকে আমরা প্রত্যেকেই বুদ্ধিমান, আমরা নিজের মতো করে শিক্ষা নিয়ে থাকি। তেমনি আরেকটি জীবনের গল্প নিয়ে আজকে শুরু হচ্ছে হ্যালো 8920, এবং যারা নিয়মিত শোনেন তাদের তো জানাই আছে যে হ্যালো 8920 জন্য এক ডেডিকেটেড নাম্বার রয়েছে, একটা নির্দিষ্ট নাম্বার রয়েছে, সেখানে আপনি ফোন করে 24 ঘন্টার যে কোনো সময় আপনি আপনার মনের কথা বলতে পারেন। আমি ফোন নাম্বারটা প্রথমেই বলে দিচ্ছি, 9115668। আমি আবারও বলছি 9115668। যে কোনো সময় ফোন করতে হবে, ফোন করার পর আপনার প্রথমে নামটি বলতে হবে, তারপর আপনার সেল নাম্বারটি, মানে আপনার মোবাইল নাম্বারটি, যে মুঠোফোনে আমরা যোগাযোগ করব সে নাম্বারটি আপনি ধীরে ধীরে স্পষ্ট করে বলবেন, এবং শেষে আপনার যা বলার আছে আপনি বলবেন। আপনি যদি আমাদের অনুষ্ঠানে অতিথি হয়ে আসতে চান তাহলে সেটাও বলতে পারেন, এবং সেক্ষেত্রে অবশ্যই আপনার গল্পের খুব ছোট করে হলেও আমাদেরকে একটু বলতে হবে, এবং বলতে হবে যে আপনার সঙ্গে যোগাযোগ করতে আপনি যে নাম্বারটি দেবেন সে নাম্বারে আপনার সঙ্গে ফোন করে আমরা যোগাযোগ করব। একই সাথে অনুষ্ঠান চলাকালীন আমাদের অনুষ্ঠানের একটি বিশেষ পেজ রয়েছে ফেসবুকে, সেখানে আমরা কমিউনিকেট করে থাকি, সেখানে আমরা বিভিন্ন ধরনের আপনাদের মতামত নিই, আপনারা আমাদের অতিথি সম্পর্কে, আমাদের অনুষ্ঠান সম্পর্কে যাবতীয় মতামত জানাতে পারেন। এই মুহূর্তে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, আপনি স্ট্যাটাসে গেলে দেখবেন যেখানে লেখা আছে রেডিও স্ট্যাটাস, ওই স্ট্যাটাসে গিয়ে আজকের অতিথি সম্পর্কে আপনি বিভিন্ন প্রশ্ন করতে পারেন, মন্তব্য জানাতে পারেন। আমাদের ফেসবুক পৃষ্ঠাটা, মানে ফেসবুক পেজটা হচ্ছে, এটাও নিশ্চয়ই জানেন, facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920, HELLO8920। আজকে আমরা অনুষ্ঠানটা শুরু করব, এবং একই সাথে শুরু তো হয়ে গিয়েছে, আজকে যে অতিথি আছে তাকে নিয়ে ফিরে আসব। তবে তার আগে গত সপ্তাহে আমরা নিগারের গল্প প্রচার করেছিলাম, নিগার আমাদের সাথে ছিল স্টুডিওতে, নিগার তার জীবনের গল্প বলেছে, এবং নিগারের জীবনটি যে একজন প্রতারক জ্যোতিষী শেষ করে দিয়েছেন, সে যে তিলে তিলে নিজেকে শেষ করে দিচ্ছে, সেই গল্পটি শোনানোর পর আমরা হাজার হাজার ফোন কল পেয়েছি, ফেসবুকে আমরা হাজার হাজার কমেন্টস পেয়েছি, এবং পুরো অনুষ্ঠান জুড়েই আমাদের অফিসে এসে অনেক সাংবাদিক বন্ধুরা থেকে শুরু করে ব্যক্তিগত পর্যায় থেকে অনেকে উদ্যোগ নিয়ে এখন পর্যন্ত, একটু আগ পর্যন্ত আমাদের সাথে অনেকেই দেখা করেছেন, নিগারের পাশে দাঁড়াতে চেয়েছেন। তো সেরকম কিছু সহানুভূতির কথা আমরা এই মুহূর্তে আপনাদেরকে প্রচার করে শোনাব, এবং তারপর পরে ফিরে আসছি আবারও কিছু কথা নিয়ে, নিগার সম্পর্কে আরো কিছু বলতে চাই আপনাদেরকে, আরো কিছু মেসেজ দিতে চাই আপনাদেরকে। তো চলুন, যে ফোন কলগুলো এসছে সেই ফোন কলগুলোর কিছু অংশ আমরা শুনে নেই, একেবারেই ক্ষুদ্র কিছু অংশ। আমি বারবারই বলছি যে আমাদের এখানে যে ফোন কলগুলো আসে অতিথি সম্পর্কে তার 100 ভাগের 1 ভাগও বলা যাবে না, এত অল্প অংশ আমরা বাজানোর সুযোগ পাই। চলুন নিগার সম্পর্কে আমরা একটু শুনি কে কি বলেছে, তারপরে আমরা আবারও ফিরে আসছি।
আমার নাম আফরোজা, আমার সেল নাম্বার, আমি বুধবার এইটা শুনছি, মানে ওনার বোনকে আমার বোনের মতো করে আনতে চাই, আমার হাজবেন্ড ব্যবসা করে, যদি ওনার আপত্তি না থাকে আমার কাছে আনিয়ে আমি রাখতে চাই, এই জন্য আর কি আমি ফোন করছি।
ভাই আমি আলামিন বলছি মুন্সিগঞ্জ থেকে, আমার ফোন নাম্বার হলো, গতকালকের আবার যে জীবন ঘটনাটা শুনলাম শুনে খুব খারাপ লাগলো, তো কিছু করার নাই, তো মেঘাপুর ছোট বোনের জন্য যে একটা ভালো ফ্যামিলি চাইছিল, যদি মেঘাপুর সম্মতি থাকে তো ওনার ছোট বোনকে আমি বিয়ে করতে রাজি আছি।
হ্যালো আসসালামু আলাইকুম, আমি উত্তরা থেকে বিপ্লব বলছি। কিবরিয়া ভাই আমার ফোন নাম্বার হচ্ছে, আমি বলতে চাচ্ছি কি মানে গতকাল যে নিগার আপু এসেছিল তার সাথে আমার মানে যোগাযোগ করার জন্য আমি চাচ্ছি ভাইয়া, যদি আপনি কাইন্ডলি একটু যোগাযোগ করে দিতেন অনেক মানে আমি অনেক খুশি হতাম ভাইয়া।
মোহাম্মদ রহিম খন্দকার, আমার ফোন নাম্বার হচ্ছে গত বুধবারে যে অনুষ্ঠানটা আমি শুনছি আমার খুব ভালো লাগছে এবং খুব খারাপও লেগেছে দুঃখের কথা শুনে। আমি নেগারের পাশে দাঁড়াইতে চাই, যদি আমাকে সুযোগ করে দেন আমি ওর সাথে সরাসরি কথা বলবো। কিবরিয়া ভাইয়ের কাছে আমার অনুরোধ হলো যে আপনি যদি ওনার সাথে আমার যোগাযোগ করে দেন, আমি ওনার আমি ওনাকে হেল্প করতে চাই, ওনার সাথে কথা বলে বিভিন্ন সাইটে হেল্প করতে চাই, এটি আমার কথা।
হ্যালো, আমি এলিন, আমার সেল ফোনের নাম্বার হচ্ছে আমি হ্যালো 8920 বেশ মানে যখন শুরু হয়েছে বলতে গেলে তার প্রথম থেকেই শুনি, বেশ ভালো লাগে অনুষ্ঠানটা। এখানে যারা গেস্ট আছে তাদের মানে আমি যতগুলো শুনলাম সবই স্যাড স্টোরি ও খুব মানে ইটস রিয়েলি টাচি। আমি বলতে চাচ্ছি এখানে ম্যাক্সিমাম গেস্টকে আমি যারা দেখলাম তারা মহিলা, যে মেয়েগুলো বা মহিলাগুলো আসছে তাদের সবারই মানে হচ্ছে তারা সবাই খুব নির্যাতিত হয়েছে তাদের হাজবেন্ড এর দ্বারা কিংবা তাদের মানে সারাউন্ডিং যারা হচ্ছে ছেলে বা মানে পুরুষ জাতির দ্বারা তারা ম্যাক্সিমাম সবাই নির্যাতিত হয়েছে। তা আমি বলতে চাই যে সোসাইটিটা এখন এত খারাপ হয়ে গেছে যে মানে মেয়েরা এত বেশি নির্যাতিত হচ্ছে, আমার কাছে মনে হয় যে মেয়েদের প্রতিরোধ গড়ে তোলা উচিত এই ব্যাপারে, মানে সবার সচেতন হওয়া উচিত, এগিয়ে আসা উচিত। এখানে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারি এডুকেশন অ্যান্ড মোরালিটি, ফ্যামিলির অনেক বড় একটা প্রভাব আছে। মেয়েদের একটু সচেতন হতে, তারা যাতে নির্যাতিত হলে অ্যাটলিস্ট একটু প্রতিবাদ করে, এত চুপ করে নির্যাতন সহ্য করার কোনো মানে হয় না আমার কাছে সেটা মনে হয়। মেয়েদেরকে আসলে স্ট্রং হতে হবে, মেয়েরা স্ট্রং না হলে মেয়েদের উপরে নির্যাতন হবেই, প্রকৃতি আমাদেরকে একটু উইক করেই বানিয়েছে। তো আমাদেরকে নিজে থেকে যদি আমরা স্ট্রং না হতে পারি তাহলে আমাদের মানে মেয়েদের কখনোই উন্নতি সম্ভব না আসলে।
আসসালামু আলাইকুম, হাফিজ ইকবাল কুমিল্লা থেকে বলছি। আমার মোবাইল নাম্বারটা হচ্ছে কিপ্রিয়া ভাই, আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী। অনেক আগে আপনার সাথে আমি যোগাযোগ করেছিলাম, আপনিও আমার সাথে যোগাযোগ করেছিলেন। তো আমি আসলে দুবেলা ভাত খাওয়াটা আমার কষ্টকর হয়ে দাঁড়ায়, তবুও মোবাইলে খুব কষ্ট করে টাকা রিচার্জ করে আপনার সাথে কথা বলতেছি। আপনি এবং নিজের নারী জাতির কাছে জবাব দিতে করতে হবে, কারণ আপনি এবং নিজের ওই জ্যোতিষীর নামটা প্রকাশ করেননি। যদি করতেন তাহলে জ্যোতিষীর বিষাক্ত ছড়ল থেকে শত শত নারী রক্ষা পেত, সেটা কিন্তু আপনি করেননি। আমি ওই দিন রাতে অনুষ্ঠানটা খুব মনোযোগ সহকারে শুনছিলাম এবং নিগারের প্রতিটি কথায় আমার ভাইয়ের প্রসঙ্গগুলো সেরূপ ছিল। আপনি একটা জিনিস লক্ষ্য করেন, তার সাথে যে জ্যোতিষী প্রতারণা করেছে সেটা মানবাধিকার লঙ্ঘন করেছে। সে আমি দীক্ষার জানাই ওই জ্যোতিষীকে যে জ্যোতিষী মায়ের জাতকে সম্মান করতে পারে না। আমি ঘৃণা করি ওই জ্যোতিষীকে যে জ্যোতিষী নিগারের সাথে প্রতারণা করেছে, পাশাপাশি তার স্ত্রীর সাথে প্রতারণা করেছে। আমি ঘৃণা করি ওই সাংবাদিককে যে সাংবাদিক নিগারের গায়ে হাত তুলেছে। আমি দীক্ষার জানি।
আমার ছেলে রাজীব, আমি বলতে চাচ্ছি গত রাতে যে আমি অনুষ্ঠান শুনছি, ওই অনুষ্ঠানের যে উনি বললেন উনি অতি দুঃখ কষ্ট করে, আমি বলতে চাই আমার প্রশ্ন হলো ওই জ্যোতিষী এমন কি যে কিবরিয়া ভাই যে ওনার নাম বলতে এত দ্বিধাবোধ করলো, কারণ হলো যে দেশে এখন মন্ত্রী এদের বিচার হয়, এদের নিয়ে আলোচনা সমালোচনা বিশেষ করে সব জায়গায় লেখালেখি হয়, আর ওই ভণ্ড জ্যোতিষ ওর নামটি উচ্চারণ করতে সাহস পেল না কেন? এই প্রশ্নটা আমার থাকলো এবং বুধবারে আমি জানতে চাই।
আমি ইব্রাহিম বলছি গাজীপুর থেকে, আমার সেল নাম্বারটি হচ্ছে যে 21তম পর্বে যে নিগার নামের যে মেয়েটি তার জীবনের কষ্টের কথা বলল, আপনাদের এই অনুষ্ঠানে প্রতিটা পর্বই শুনেছি এবং প্রতিটা পর্বই খুব মনোযোগ সহকারে শুনেছি। তো ব্যক্তিগত ভাবে বলতে চাই এই নিগার যে মেয়েটা অসহায়, তাকে আমি বিশেষভাবে সাহায্য করতে চাই, তাকে যেভাবে হোক মানে আপনি প্লিজ দয়া করে আমার ফোন নাম্বারটা অথবা ওদের সাথে যেভাবে যোগাযোগ করতে পারি এরকম একটা কিছু করে দিবেন, যেন আমি অবশ্যই কিবরিয়া ভাই ওদের সাথে যোগাযোগ করতে পারি এবং এদের এই অসহায় অবস্থায় এদের একটু বাসস্থানের ব্যবস্থা করে দিয়ে আমার বাবা নিয়ে আমার যে সম্পত্তি আছে আমি সম্পদ থেকে এদেরকে সম্পত্তির সাবকবলা রেজিস্ট্রি করে দিয়ে এদের এদেরকে বাসস্থানের ব্যবস্থা করে দিয়ে আমি এদের পাশে দাঁড়িয়ে এদেরকে মানে নিজের গুণের মতো মনে করে এদেরকে সহযোগিতা করতে চাই। যেহেতু এরা শেষ পর্যায়ে বলেছিল যে তার ছোট বোন নাকি বলে যে হাত পা বেঁধে সাগরে ঝাঁপ দিচ্ছে, যাতে এরা আত্মহত্যা যাতে না করে। আর আপনি ইমিডিয়েটলি যেভাবেই হোক যে করে হোক প্লিজ ভাই, কালকে এই অনুষ্ঠান শোনার পর থেকে আমি আমার মনটা অত্যন্ত বিকুল। আমি এই জন্যই আমি এদেরকে সাহায্য করতে চাই যে একজন দুঃখী মানুষকে সাহায্য করতে পারলে হয়তো বা নিজেকে হয়তো ধন্য মনে করব। এলাকায় বা ওরা যেখানে থাকতে চায় আমি ওইখানে কিছু টাকা জমি আমার নিজের থেকে কিনে দিয়ে হোক, বা ওরা যদি বাসা বাড়ি যেভাবে থাকতে পারে, মানে এদের পাশে সর্বোপরি এদেরকে ভাই হিসাবে আমি এদেরকে দেখতে চাই এবং এদেরকে ভাই হিসাবে এদেরকে প্রতিষ্ঠিত।
ভাই আমি জাহাঙ্গীর বলছিলাম, শান্তিনগর থেকে বলতেছি। আমার নাম্বার হচ্ছে দিয়া ভাই, আমি কালকে আপনাদের যে ঘটনাটা হয়েছিল নিগার আফুর আমি শুনেছি। আমি এখানে পলার মার্কেটে থাকি, আমি এখানে একটি কথা বলবো যে নিগার আফু আসলে যে ভুলটা করেছে সবচেয়ে বড় হচ্ছে না, যে উনি একটা সুযোগ ভালো একটা সুযোগ পেয়েছিল কিন্তু সে কাজে লাগাতে পারে নাই। আর যে জ্যোতিষটার কথা বলতো, জ্যোতিষটাকে আমি অবশ্য দেখেছি কিন্তু এখন দেখি না, আগে দেখতাম তার নাম হচ্ছে দেওয়ান। নিজের আপু বলতে পারে নাই কিন্তু আমি বলে দিলাম আজকে। আমার এই রেকর্ডিংটা আপনারা ভাবে শুনে গেছেন।
আসসালামু আলাইকুম ভাই, আমি লুৎফর রহমান বলছিলাম। আমার মোবাইল নাম্বারটা হচ্ছে ভাই, আমি শুধু একটা কথা বলতে চাই, সেটা হলো আমি আপনাদের গত ২১তম পর্বের ১৭ তারিখের যে প্রোগ্রামটা হয়েছিল লিগাল লিগাল নাকির মেয়ে, আমি সেই মেয়েটার সাথে কথা বলতে চাই। মেয়েটার কষ্ট শুনে আমি অনেক কান্না করছি, আমার খুব খারাপ লাগছে। মেয়েটা ঢাকা শহরে কেউ নাই, মেয়েটা এত কষ্ট এত মায়ের খাওয়ার পরও এত নির্যাতন সবকিছু সহ্য করেছে, শুধু ঘরের ঢাকা শহরে কেউ নেই, একটা ভাই নেই, বাপ নাই, মা নাই, খুব অসহায় মেয়ে। আমি একজন গরিব মানুষ, অধিকারী, আর কিছু করতে পারবো না। তারপরও আমি ওর সাথে একটু কথা বলতে চাই। আমি ওকে আমার বোনের মতো, ওকে আমি ছোট বোনের মতো স্নেহ করতে চাই। ওর কষ্ট আমাকে খুব কষ্ট দিয়েছে, আমি খুব আঘাত পেয়েছি, আমার খুব খারাপ লাগছে, আমি খুব কান্না করছি। আমি আপনার নিয়মিত একজন শ্রোতা, আমি আজকের মতো অনুষ্ঠান শুনছি, এই মেয়েটার মতো এরকম করুন কাহিনী আমি শুনে নাই, তাই এর সাথে যদি আমাকে একটু যোগাযোগ করাই দেন আমি খুব উপকৃত হব। আর নাই হোক আমি তার সাথে একটু কথা বলতে পারলে আমি একটু ধন্য হইতাম।
আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কেউ কেউ তার নিজের জমিটুকু দিয়ে দিতে চেয়েছেন, কেউ কেউ সর্বস্ব সবকিছু বিলিয়ে দিয়ে এই দুটো বোনের পাশে এসে দাঁড়াতে চেয়েছেন। অনেক অনেক ফোন কল রয়েছে যেগুলো আমরা চেষ্টা করব অনুষ্ঠানের মাঝে মাঝে পুরো অনুষ্ঠান জুড়ে আমরা নিকারের কাছাকাছি থাকার চেষ্টা করব এবং অনুষ্ঠান বাজানোর চেষ্টা করব। বিশেষ করে ইব্রাহিম, আপনি আমাদের এখানে ফোন করে বলেছিলেন যে আপনার ভিটে মাটিটুকু যতটুকু আছে আপনি ওদের দুজনকে দিয়ে দিতে চান, কিংবা ওরা যেখানে থাকতে চায় সেখানে কিছু জমি কিনে দিতে চান। আপনাকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনি আপনার ফোন কলে হয়তোবা ভুল করে আপনার নাম্বারটি সেল নাম্বারটি উল্লেখ করেননি। আপনি অবশ্যই সেল নাম্বারটি উল্লেখ করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা অবশ্যই চেষ্টা করব আপনার সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য। হাফেজ ইকবাল সহ আরো সবাই যারা জ্যোতিষীর নামটির ব্যাপারে অনেক অনেক বেশি আগ্রহী, কেউ কেউ নিজে থেকেই বলছেন, কেউ কেউ নিজে থেকে আলোচনা সমালোচনা করছেন, সেটা তাদের একেবারেই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমাদের হ্যালো ৮৯২০র কিছু নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী আমরা পারিনি কাউকে, যেহেতু জ্যোতিষী ব্যাপারটা একটা ব্যক্তিগত ইমেজের উপর নির্ভর করে, আর এটা যেহেতু তিনি এখানে উপস্থিত নেই এবং এটা যেহেতু প্রমাণ সাপেক্ষ একটা ব্যাপার, সুতরাং কাউকে প্রমাণ করা ছাড়াই এবং সরাসরি যদি আমরা নামটা বলে দিই সেক্ষেত্রে তারও তো কিছু না কিছু বলবার থাকে। যেহেতু আবার বারবারই বলছি যে একটু ইমেজের ব্যাপার, সুতরাং ইমেজটা প্রমাণ ছাড়া ক্ষতি করার যে ব্যাপারটি সেটা চলে আসবে যদি নামটা বলে দিই আমরা। তারপরও আপনি চোখ কান খোলা রাখলে আসলে আবিষ্কার করা সম্ভব, খুব সহজেই আবিষ্কার করা সম্ভব, এবং ফেসবুকে এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনাও হয়েছে এবং যে জ্যোতিষীকে নিয়ে কথা বলা হয়েছে তার রেকর্ডগুলো যদি আপনারা ঘেঁটে দেখেন তাহলেও আপনারা ইজিলি বের করতে পারবেন আসলে কাকে নিয়ে কথাবার্তা বলা হয়েছে। আমার মনে হয় সচেতন থাকলে, চোখ কান খোলা থাকলে আপনারা বুঝতে পারবেন কাকে নিয়ে নিকার কথাবার্তা বলেছে। যাই হোক, আমরা আজকের মূল যিনি অতিথি, আজকের যাকে নিয়ে আমরা কথা বলতে চাই, প্রায় দুদিন যাবৎ আপনারা প্রমোতে শুনেছেন আমরা একজন বাবার গল্প আজকে বলতে চাই, সেই বাবাকে নিয়ে আজকে আমরা একটু পরেই ফিরে আসছি। আমাদের সঙ্গে থাকুন, তবে তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি আছে। হ্যালো ৮৯২০, আপনি শুনছেন, আপনি আছেন এবিসি রেডিও এফএম ৮৯.২, কথা বন্ধু কিপ্রি আপনার সঙ্গে আছে এবং আমরা বলেছিলাম যে আজকে আমরা একজন বাবার গল্প আপনাকে শোনাব, একজন বন্ধুর গল্প আপনাকে শোনাব, একজন বন্ধু তার জীবনের পুরো গল্পটাই আজকে আমাদের সঙ্গে তুলে ধরবেন এবং এই বন্ধুকে আমরা নির্বাচন করেছি আমাদের ফেসবুক পেজ থেকে। যে ফেসবুক পেজটির কথা আপনাদেরকে বারবারই বলি, ওখানে একটা রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, ওখানে গিয়ে আপনি বিভিন্ন প্রশ্ন করতে পারেন আজকের অতিথিকে। আর ফেসবুক পেজের ঠিকানাটা হচ্ছে facebook.com/hello8920। আর আমাদের এখানে ফোন করার নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। প্রথমে ফোন করবেন, ফোন করার পর আপনার নাম, তারপর আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলতে হবে আপনার যা কিছু বলার আছে। আর যারা ফেসবুকে রয়েছেন এই মুহূর্তে তাদের সবাইকে আমি একটা কথা বলতে চাই, দয়া করে ধৈর্য ধরে পুরো সময়টুকু অনুষ্ঠান শুনবেন। মাঝে মাঝে যদি প্রশ্ন করেন তাহলে গঠনমূলক এবং অবশ্যই অতিথির প্রতি সিম্প্যাথি রেখে সৌজন্যমূলক প্রশ্ন করবেন এবং সেটা আমাদের অনুষ্ঠান সামনের দিকে নিয়ে যেতে অনেক 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 বেশি সাহায্য করে। এবং আমরা সবাই বিশ্বাস করি হ্যালো 8920 শ্রোতা যারা রয়েছেন, বন্ধু যারা রয়েছেন, তারা যথেষ্ট সহনশীল। আজকে আমার সঙ্গে রয়েছেন সম্রাট, তো চলুন আমরা সম্রাটের কাছে যাই। একটু আগে যেটা বলছিলাম, আমাদের সঙ্গে রয়েছে ফেসবুক থেকে একজন শ্রোতাকে আমরা বেছে নিয়েছি সম্রাট। সম্রাট তার জীবনের গল্প আজকে বলবে। সম্রাট এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে রয়েছে। সম্রাট কেমন আছেন?
জি ভাই ভালো।
আপনার সাথে তো আমার লম্বা সময় ফেসবুকে কথা হয়েছে, আমাদের ফেসবুক পেজটাতে facebook.com/hello8920। তো মাঝখানে আপনাকে বেশ কয়েকবার বলেছিলাম যে সময় দেওয়া হবে, সময় দেওয়া হবে, তারপরে সময় দিতে পারিনি। কিছুটা নার্ভাস?
কিছুটা নার্ভাস অবশ্যই, বাট ভালো লাগতেছে। নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে যে আমি একটা এরকম একটা প্ল্যাটফর্মে এসে আপনাদের সাথে কথা বলতে পারতেছি।
জি না, আমরা নিশ্চয়ই অনেক বেশি প্রাউড ফিল করি, কারণ আপনাদের মতো মানুষ যারা আছেন তারা তাদের জীবনের শ্রেষ্ঠ অনুভূতিগুলো এখানে এসে ব্যক্ত করেন। কোনো চাওয়া পাওয়া, কোনো আশা আকাঙ্ক্ষা কিছু না করে শুধু মনের অভিব্যক্তিটা প্রকাশ করার জন্য ঘণ্টার পর ঘণ্টা তারা আমাদের সাথে গল্প করেন, সেদিক থেকে আমরা অবশ্যই প্রাউড ফিল করি। আমরা আপনার অনুষ্ঠানে মানে আপনার গল্পে যাওয়ার আগে কিছু জিনিস আমরা একটু জেনে নিতে চাই, যেমন আপনার বয়সটা।
জি, আমার বয়স 27 রানিং।
আপনি কি করছেন?
আমার বার্থডে 28 পড়বে।
চমৎকার, আপনাকে অ্যাডভান্স হ্যাপি বার্থডে।
থ্যাংক ইউ।
আচ্ছা, আপনি কোথায় থাকেন এবং কি করেন?
জি, আমি ঢাকা যাত্রাবাড়িতে থাকি, একটা প্রাইভেট ফার্মে জব করি। প্রাইভেট ফার্মটা আমার ভাইয়ার, ইভেন সেটাতে আমি আইটি সেকশনে একটা নতুন বিজনেস ওপেন করতেছি।
ওকে, আপনার এমনিতে কয় ভাই বোন?
আমরা দু ভাই দু বোন। বড় ভাইয়া মালয়েশিয়াতে থাকে, আমি সবার ছোট। আর আমার বড় দু বোন, যাদের বিয়ে হয়েছে নারায়ণগঞ্জ, একজনের কুমিল্লা। আর আমার ছোট জি আপু ছিল, সে মারা গেছে 2007।
আর আপনার বাবা কি করেন?
জি, আমার বাবা রেন্টিকারের বিজনেস করে।
ওকে, ঠিক আছে, তো চলুন আজকে আপনার গল্পে আমরা চলে যাই। আপনি যে বিষয়টা নিয়ে আজকে আমাদের সাথে আপনার জীবনের গল্প ভাগাভাগি করতে এসছেন আমরা সেই গল্পে চলে যাই।
কথাটা হচ্ছে 2006-এ মার্চের 15 তারিখ, আমার এক ফ্রেন্ড নাম শাহাবুদ্দিন, তো ও আমাকে বলতেছে যে সম্রাট একটা নাম্বার আছে, নাম্বারটা মানে মেয়েটা ম্যারিড, বাট ছেলেদের নাম্বার বলে সে খুব দুষ্টুমি করে। আমি যে ম্যারিড মেয়ে সে দুষ্টুমি করে, সো নাম্বার দিয়ে আমি কি করবো, একটু ফাইজলামি কর না। তো তখন অ্যাকচুয়ালি কোনো কাজ ছিল না, তো তো ফোনে কথা বলাটা একটু হতো, বাট মানে তখন একটু ফোনে একটু বেশি কাটতো ফোনে, তারপর কথা বলতাম। তো একদিন মানে কথা বলার পূর্বে আমি তাকে একটা SMS করি, হাই দুষ্টুমি কি খবর। এটা SMS-টা পেয়ে সে আমাকে মিস কল দেওয়া শুরু করে। তো এক পর্যায়ে আমি কথা বলি, তো মেয়েটার নাম হচ্ছে শাম্মি। তো কথা বলতে বলতে মেয়েটার সাথে আমার মানে দুদিন কথা হয়। তো তৃতীয় দিন আমি আমার বাসায় কিছু কাজ করতেছিলাম কম্পিউটারে, দেন তখন আমাকে ফোন দিল। ফোন দেওয়ার পর আমি কলটা কেটে দিই, আবার কল ব্যাক করলাম যে শাম্মি আমি তখন কিছু কাজ করতেছি, আমি তোমাকে কিছুক্ষণ পরে ফোন দিই।
আপনি জিজ্ঞেস করেছিলেন যে তুমি ম্যারিড কিনা এই দুদিনে?
না, তখন কিছু জিজ্ঞেস করিনি। কামার কাজ শেষ করতে প্রায় আনুমানিক 12টা বেজে যায়, তখন আমি আবার ফোন দিই। ফোন দেওয়ার পর বললাম যে মানে ওর কণ্ঠা শোনার আগে আমি বলতেছি হ্যাঁ শাম্মি বলো, পরে বলতেছে যে আমি তো শাম্মি না, আমি শাম্মির বড় বোন রূপা। আমি বললাম যে মানে আপু বলিনি, বললাম যে জি ইসলাম আলাইকুম, আপনার কথা শাম্মির মুখ থেকে শুনেছি, আপনি সবার বড় আপু, আপনাদের তিন বোন, তার মাঝে আপনি সবার বড়। ওরা বললো যে হ্যাঁ রাইট। সেদিনই ওনার সাথে আমার ফার্স্ট কথা, বাট জানি না কেন কথা বলতে বলতে আমার লাইফের অনেক কিছু আমি তাকে বলে দেই। ইভেন আমি লেখাপড়া করতে পারিনি, SSC প্রিটেস্টের পরে একটা প্রবলেমের কারণে, যে কোনো প্রবলেমের কারণে আমি লেখাপড়া অফ করে দিই। তখন থেকে আমি টেকনিক্যালি কিছু কাজ করে।
কি ধরনের প্রবলেম হয়েছিল যদি আপনি শেয়ার করতে চান আমাদের লিসনারদের সাথে?
তখন মানে ছোটবেলা থেকে খুব শখ ছিল যে আমি স্কুলে পড়ে সায়েন্টিস্ট হব। আর আমার বাবার হঠাৎ করে ইচ্ছে জাগলো, যখন আমি স্কুলে ক্লাস 8 পড়ি, তখন আমার বাবা হঠাৎ করে বললো যে আমাকে মানে হাফেজ করবে, মাদ্রাসায় পড়াবে।
ওকে,
তখন মাদ্রাসায় নিয়ে ভর্তি করালো। তবে ভর্তি করিয়ে 2 বছর আমাকে জাস্ট আরবি শিখালো। তো তখন আমি তো স্কুলে 8 থেকে গেলাম। তো সবচেয়ে অবাক করা বিষয় যে আমাকে নিয়ে ক্লাস 2-এ ভর্তি করালো
মাদ্রাসাতে।
জি, বিকজ আমি আরবি পারতাম না তখন, আরবি না জানার কারণে আমাকে টু এ ভর্তি করালো।
ক্লাস এইট পর্যন্ত পড়িয়ে আপনাকে আরবি শেখানোর জন্য ক্লাস টু তে ভর্তি করালো আপনার বাবা, কেন আগে দেননি? কেন
আগে আমি যেন দুষ্টুমি না করি, বা আগে যদি দেখতো আমি হয়তো বা দুষ্টুমি করতাম যার কারণে উনি দেয়নি। তো তখন আব্বুকে বললাম যে আব্বু অনেকটা গ্যাপ হয়ে যায়, আমার মনটাই ভেঙে যাবে, বিকজ আমার একটা ইচ্ছে ছিল যে আমি এটা হব। তো এরকম একটা কোর্স নিয়ে আমি লেখাপড়া শুরু করি। এখন যদি তুমি অফ করে দাও তাহলে তো আমার পড়ালেখার খুব প্রবলেম হবে। তোমার আব্বু বলতেছে সেটা তোর বোঝা লাগবে না, আমি যেটা ভালো মনে করি সেটাই ভালো। তোমার আব্বু ছিল এক কথার মানুষ, কিছু বললেই মার খেতে হবে, তো সে কিছু বলিনি, সেখানে ভর্তি করানো হয়। তো সেখান থেকে আমার পড়ার একটা ইন্টেনশন চলে যায়। যখন আমি ক্লাস ফাইভ উঠি তখন আমার সাথে ছিল ইন্টারের পরে, যখন আমি ক্লাস এইটে আবার এগেন করে মাদ্রাসায় উঠি তখন আমার সাথে ছেলেরা বিবিএ করার জন্য ভার্সিটিতে ভর্তি হয়। তো এইসব কারণে আর কি লেখাপড়া
মাদ্রাসায় আপনি ব্রিটিশ পর্যন্ত পড়েছিলেন, তারপরে আপনি আর পড়েননি?
তারপরে পড়া হয়নি।
ওকে, তারপরে আপনি ছেড়ে দিলেন লেখাপড়া। হ্যাঁ, তো ওই স্বামীর বোনের সাথে আপনার কথা হচ্ছিল?
জি, তো ওর সাথে কথা বলতে আমার সব ধরনের কথাই বলে দিই। তো কথা বলতে বললাম যে এক পর্যায়ে আপনাকে এই নাম্বারে সবসময় ফোন করলে পাবো। তখন ও বললো যে এই নাম্বারটা অ্যাকচুয়ালি আমার ছোট বোনের আর ওর হাজবেন্ড ইউজ করে। বললাম যে আপনার ছোট বোন ওর হাজবেন্ড, আপনার ছোট বোন তো কখনো বলেনি যে ও ম্যারিড। বললো যে আপনি কতদিন কথা বললেন? বললাম যে আজকে নিয়ে দুদিন হবে ওর সাথে কথা বলেছি। বললো যে দুদিন আপনাকে কেন বলবে যে ও ম্যারিড? বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনার নাম্বারটা দিয়ে যাবে, যেহেতু মানে আপনার ছোট বোনের সঙ্গে ফ্রেন্ডশিপ করার কথা ছিল সেখানে আপনার সাথে হয়ে গেছে। পরে ওর নাম্বারটা দিল, ওর নাম্বারটা দিয়ে আমি কথা বলি। এক সময় কথা বলতে বলতে আমরা একটু কাছাকাছি চলে যাই, মানে আমি ফিল করতে থাকি যে হ্যাঁ আমি ওর প্রতি উইক হয়ে পড়ছি। তো এক কথা বলতে গেলে আমি ওকে ফোর্স করে, ইমোশনালি ব্ল্যাকমেল যেটাকে বলে ছেলেদের ভাষায়, আমি ওকে ইমোশনালি ব্ল্যাকমেল করে ওর মুখ থেকে পজিটিভ অ্যান্সারটা আদায় করি।
পজিটিভ অ্যান্সার ইন হোয়াট সেন্স?
মানে আমি যে ওকে ভালোবাসি, ইভেন ও যে আমাকে ভালোবাসে, বাট ও আমাকে বলেনি যে আমাকে ভালোবাসে, বাট আমি ওকে ওর মুখ থেকে আগে বলাইছি যে হ্যাঁ তাহলে আমি তোমাকে ফোন দেবো না, অন্তত কতটুকু বলো যে তুমি আমাকে ভালোবাসো। পরে বলে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে ভালোবাসি, সো এখন তো আর ফোন দিবা না? আমি আশ্চর্য, এখন তো আমার ফোন বেশি দেবো যেহেতু তুমি আমাকে ভালোবাসো। পরে বলে যে আসলে তুমি খুব দুষ্ট। এমন করতে করতে আসলে আমার এক পর্যায়ে খুব কাছাকাছি চলে যাই।
সে কি ম্যারিড ছিল?
না,
সে ম্যারিড ছিল না, কিন্তু তার ছোট বোন ম্যারিড,
তার ছোট বোন ম্যারিড ছিল।
ওকে,
বেশ কিছুদিন পর ও আমাকে বলতেছে যে তোমার এক কপি ছবি পাঠাও, আমি কার সাথে না কার সাথে কথা বলি, তোমাকে একটু দেখার খুব আগ্রহ জাগতেছে, একটু ছবি পাঠাও। পরে বললাম যে আচ্ছা ঠিক আছে আমার ছবিটা নাও, তোমার ঠিকানা দাও, আমি ছবিটা পোস্ট করে পাঠিয়ে দিই। পুরো গ্রামের ঠিকানা দিল, সেই গ্রামের ঠিকানাতে আমি একটা ছবি পাঠালাম, সাথে একটা লেটার দিলাম। সেই লেটারটা ও আমার ছবিটা দেখেনি ফার্স্টে, আমার লেটার পড়ছে, লেটার পরেই ও অ্যাকচুয়ালি আমাকে ফোন করে, ফোন করে বললো যে তোমার চিঠি পেয়েছি, চিঠি পাওয়ার পর, চিঠিটা পড়ার পর তোমাকে আসলে আমি সত্যি ভালোবেসে ফেলছি।
কোথায় থাকতো? মানে
ময়মনসিংহ শেরপুর।
ময়মনসিংহ শেরপুর, আপনি ঢাকাতে?
জি। আমাকে বললো যে তোমার চিঠিটা পড়ে আসলে আমি তোমাকে ভালোবেসে ফেলছি। বললাম যে কেন, চিঠিতে তো এমন কিছু লেখি নাই, জাস্ট এতটুকুই তোমাকে আমি রিকোয়েস্ট করছি যে ভালোবাসাটা যেন অপমানিত কেউ না করতে পারে। পরে বলে যে আসলে ঢাকার ছেলেরা যে ভালোবাসতে পারে সেটা আমার জানা নেই, আর ঢাকার ছেলেরা যতটুকু হয় আমাদের গ্রামের মেয়েদের সঙ্গে সম্পর্ক করে, কিছুদিন মজা করে তারপর চলে যায়। আমি বললাম যে সবাই তো একরকম না, তুমি তো আমার ছবি দেখছো, এখন আমাকে কি তোমার একভাবে ছবি পাঠাবা? পরে বলে যে কেন, হ্যাঁ ছবি পাঠাও, আমিও তোমাকে দেখি যেহেতু তুমি আমাকে দেখছো। তো আমি কি ময়না পাখির সাথে কথা বলি না টিয়া পাখির সাথে কথা বলি? যেহেতু পাখিও কথা বলতে পারে ইদারিং, তো আমি ওদের সাথে কথা বলি না তোমার সাথে কথা বলি? একটু কনফিউজ। পরে বলে যে এত চালাকি করো কেন, আসলে আমার ছবি চাচ্ছো সেটা বলো। হ্যাঁ তাহলে তো বুঝতেই পারছো, ছবিটা পাঠাও।
আমি একটু আর একটু পূর্বে যেতে চাই। পূর্বে যে ব্যাপারটা হচ্ছে আপনি যার কাছ থেকে ফোন নাম্বারটা পেলেন, সে কি এই মেয়েদেরকে চিনত?
না, ও চিনত না।
তো ও কিভাবে পেল নাম্বারটা?
ও হয়তো বা অন্য কারো কাছ থেকে পেয়েছে। আমার ফ্রেন্ডের নাম শাহাবুদ্দিন, তো মানে আমাদের বাসার পাশেই থাকতো, ও আর আমি খুবই ক্লোজ ফ্রেন্ড ছিলাম। যখন ওই ছবিটা পাই তখনও শাহাবুদ্দিন আমার পাশে ছিল, শাহাবুদ্দিন ছবিটা দেখতেছিল আর আমি চিঠি পড়তেছিলাম। আমি চিঠিটা এটলাস পরে পড়ছি, আমার ফ্রেন্ড মানে শাহাবুদ্দিন বলতেছে যে এই মেয়েটা না হচ্ছে রূপা। আমি বললাম যে না, ও আমাকে যেভাবে বর্ণনা দিচ্ছে সে বর্ণনাতে মানে ওর দুটো ছবি একসাথে পাঠিয়েছে ওর বান্ধবী সহ।
তুমি খুঁজে বের করে নিয়েছো কোনটা?
আমি বললাম যে ও যেভাবে বর্ণনা দিচ্ছে তাহলে এই কালো মেয়েটাই হচ্ছে ও। ও বলতেছে না, কালো মেয়েটা না, হয়তো তোর সাথে ফাইজলামি করছে যে তোরা ফাজিল। আমি ফার্স্টে তাকে বলছি যে নাম্বারটা নিয়ে ফাইজলামি করবে। পরে বললাম যে না, আমার সাথে ও মিথ্যা বলতে পারে না। পরে বলতে আচ্ছা তুই তাহলে ফোন করে শিওর হয়নি? তো আমি ফোন করলাম, ফোন করার পর আমাকে বলতেছে না যে কোনটাও। পরে আমার ফ্রেন্ড বললো আচ্ছা ঠিক আছে, কালকে যেহেতু শুক্রবার আমাদের কনফিউজটা দূর করার জন্য আমরা যাই, চল
ময়মনসিংহে।
হ্যাঁ, মানে শেরপুর, মে মাসের এগারো তারিখ 2006, দিনটা ছিল শুক্রবার। তো শুক্রবার আমার ফ্রেন্ডের অফিস বন্ধ, আমি বললাম যে চল তাহলে আজকে যাই। তো দুজন সায়দাবাদ থেকে মানে সায়দাবাদ বাস টার্মিনাল থেকে আমরা গাড়িতে উঠি। গাড়িতে ওঠার পর ওকে ফোন করি যে আমি শেরপুর আসতেছি, দেখি ওর ফোনটা সুইচ অফ। ভাবলাম যে সুইচ অফ অফ যেহেতু মানে মোবাইলটা যেহেতু বন্ধ আছে, ওখানে গিয়ে ওকে সারপ্রাইজ দেবো। তো গাড়িতে যাচ্ছি, মানে আমার কাছে মনে হচ্ছে কেন যেন পটটা ফুরাইতেছে না, বাট মানে গাড়িটা গাড়ির মতো।
রিয়েলি তাকে কি অনেক বেশি ফিল করলেন নাকি লাভ করে ফেলেছিলেন, মানে ব্যাপারটা আসলে কি ছিল আপনার পক্ষ থেকে?
চলে আমি তাকে মানে ভালোই বেশি ফেলেছিলাম, বিকজ ওর সাথে কথা বলতে না পারলে বা ওর ভয়েসটা না শুনলে আমার ঘুম হতো না, আমি খাওয়া দাওয়া করতে পারতাম না, সারাক্ষণ টেনশনে থাকতাম। শেরপুর যখন যাই গাড়িতে মনে হয় আমার পথ ফুরায় না। তো যখন শেরপুর গিয়ে নামলাম, এখানে আমার একটা মিস্টেক হয়ে গেছে যে আমি ভুলে ময়মনসিংহ শেরপুরের বদলে আমি চলে যাই সিলেট শেরপুর।
মানে এত বড় মিস্টেক কিভাবে হলো? আপনার বন্ধুর সাথে ছিল না আপনার?
হ্যাঁ, বন্ধুর সাথে ছিল, বাট আমরা তখন জানতাম যে শেরপুর একটা, আর বাস টার্মিনালে গেলে তো সবার কাছে শেরপুর তো একটাই।
ও আচ্ছা।
ময়মনসিংহ শেরপুরের বাসটা ছাড়ে মহাখালী থেকে, আর আমরা উঠেছিলাম সাইদাবাদ বাস টার্মিনাল থেকে। তো সাইদাবাদ থেকে উঠার পরে সিলেট শেরপুরের পর আমাদেরকে নামিয়ে দেয়। তো নেমে খুব এক্সাইটেড যে ওকে কখন দেখবো আমি, ও আসতেছে না কেন। ওকে ফোন দিই, ফোনটা তখনও সুইচ অফ। ওর ছোট বোনকে ফোন দিই, ফোন দিয়ে বলে যে স্বামী আমরা তো শেরপুর। বললো যে ভাইয়া কি বলতেছেন আপনারা শেরপুর? বললাম যে হ্যাঁ। কয়দারা আপুকে ফোন দিতেছে, ওরা আপুকে ফোন দিল কিছুক্ষণ পর, ওরা মানে রূপা আমাকে ফোন দিল যে তুমি নাকি শেরপুর? আমি বললাম যে হ্যাঁ। শেরপুর কোথায় আসো? তো আশেপাশে তাকে দেখলাম যে একটা মার্কেট আছে যেখানে নাম রয়্যাল মার্কেট। আমি বললাম যে রয়্যাল মার্কেট। শেরপুরে রয়্যাল মার্কেট? আমাদের শেরপুরে তো রয়্যাল মার্কেট নেই। তখন আমার ভিতরে একটু কনফিউজ লাগলো যে আসলে কি তুমি কি শেরপুর থাকো নাকি অন্য কোথাও? আর তুমি যদি অন্য কোথাও থেকে থাকো তাহলে চিঠি আমি কার কাছে পাঠালাম আর কি আমাকে চিঠিয়ে দিল? পরে আমাকে বললো যে না আসলে তুমি ভালো করে দেখো যে তুমি কোন শেরপুর আসছো। আমি বললাম শেরপুর কোন শেরপুর, মানে শেরপুর কয়টা? কিউরিয়াসিটি বসতো বললাম যে আসলে তুমি একটু ভালো করে বলো তো জায়গাটা কোথায়। পরে বললো যে নবীনগর বলো তো, কেউ নবীনগর চিনি কিনা, তুমি যেখানে নামছো জায়গাটা নবীনগর কিনা? তো একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া নবীনগর কোথায়? পরে রিক্সাওয়ালা বললো যে এখানে তো নবীনগর নাই, নবীগঞ্জ আছে। তো আমার মতো আরো মানে নবীগঞ্জ কেন?
আপনি যে চিঠিটা লিখতেন ওখানে আপনি শেরপুর সাথে কোন জেলা লিখতেন না, শুধুমাত্র শেরপুর?
হ্যাঁ, জেলা শেরপুর সদর, থানা শেরপুর সদর,
তারপরে ময়মনসিংহ।
না, ময়মনসিংহ উল্লেখ করা নেই, যদি উল্লেখ করা থাকে তবে ভুলটা হতো না।
আচ্ছা আচ্ছা।
মানে আমাকে যেভাবে ওদের ঠিকানাটা অ্যাড্রেস এসএমএস করেছিল ঠিক সেভাবে পাঠিয়েছি, আর সেটা সঠিকই ছিল যে ওখানে পর্যন্ত গিয়েছেন। তো এক পর্যায়ে জানতে পারলাম যে আমরা আসলে ভুল চলে আসছি। তো সেখানে একটা সার্জনের কাছ থেকে আমরা সাহায্য নিই যে
শেরপুর বাংলাদেশে ইভেন বেশ কয়েকটা আছে। হ্যাঁ, শুধুমাত্র সিলেটে না, ময়মনসিংহ না, শেরপুর জেলা যেটা সেটা আলাদা ব্যাপার, শেরপুর কিন্তু বগুড়াতেও আছে।
জি, বগুড়া শেরপুর, সিলেট শেরপুর আর ময়মনসিংহ
শেরপুর। যাই হোক, তো তারপরে কি হলো?
একটা সার্জনের সাজনী, সাজনের পর সাজন আমাদেরকে বলতেছে যে আপনারা ভুলে চলে আসছেন, আপনারা যাবেন ময়মনসিংহ শেরপুর। তো সে আমাদেরকে বললো যে এখান থেকে বাসে উঠে ভৈরব যাবেন, ভৈরব থেকে কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহ, তারপর যাবেন আপনারা শেরপুর। তো আমার ফ্রেন্ড বলতেছে সেটা শেরপুর না, এটা গজবপুর, যেহেতু মানে ফার্স্ট ইয়ার তোমার মিস্টেক, চলো আমরা বাসায় চলে যাই। আমি বললাম যে না, দেখ যখন বেরি হয়েছি তাহলে চলে যাই, কাল আমার অফিস আছে, আজকে আমি যেতে পারবো না। বললাম যে চল না, একদিন অফিস মিস করলে কিছু হবে না, প্রয়োজনে তোর অফিসে গিয়ে আমি সুপারিশ করবো বা আমি অ্যাপ্লিকেশন করবো। পরে আমরা সেখান থেকে ভৈরব আসি, ভৈরব থেকে কিশোরগঞ্জ, মানে কিশোরগঞ্জ যখন আসি তখন রাতের প্রায় দুইটা। আর আমরা যে বাসে আসি, বাসটা হচ্ছে আমাদের যে লোকাল বাস তুরাগ, তুরাগের মতো কম করে হলেও সেই বাসের মধ্যে প্যাসেঞ্জার ছিল 90 জন। মানে এত মানুষ লাস্ট রাতের 9টার দিকে একটা বাস ছাড়ে, তো মানে প্রচন্ড মানুষ, যত মানুষ থাকে সবাই সেখানেই উঠে। আমার প্রচন্ড শরীর খারাপ হয়ে যায়, প্রচন্ড জ্বর আসে। আমার ফ্রেন্ড আমাকে সারাত্র জ্বরে ধরে রাখে, বিকজ আমরা যেখানে গেস্ট হাউসে ছিলাম সেই গেস্ট হাউসে তখন মনে আছে যে সমস্ত বাংলাদেশে বোম ব্লাস্টিং হয়েছিল। তখন আর কি গেস্ট হাউসের লোকজন আমাদেরকে উইদাউট ব্যাগ বা কোনো কিছু নেই, জাস্ট দুটা ইয়াং ছেলেকে গেস্ট হাউসে রাখবে, তার জন্য কেউ রাজি হয়নি। তো লাস্টে মানে রিক্সাওয়ালার যে মেসেজে ঘুমাইছিলাম, একটা মেসেজ ঘুমাইছিলাম, তো আমার সেখানে চাদর কোনো ছিল না, তো আমার ফ্রেন্ড সারা আমাকে জোরে ধরে রাখছে। জোরে ধরে রাখার পরে সকালে 7টার দিকে একটা ময়মনসিংহের বাস ছাড়ে, সেই বাসে আমরা রওনা দিয়ে উঠি, ময়মনসিংহ যাই, ময়মনসিংহ থেকে শেরপুর। তবে মানে ওই শেরপুর থেকে এই শেরপুর পর্যন্ত সমস্ত রাস্তায় রূপার সাথে আমার কন্ট্যাক্ট ছিল যে আমরা যাতে আবার যাতে ভুল না করি। তো ওখানে নামার পর এবার ফোন করে বললাম যে রূপা, এবার আমরা নবীনগর আসছি। পরে বললো আচ্ছা ঠিক আছে, নবীনগর কোথায়? বললাম যে একটা বাস টার্মিনাল আছে, এখানে একটা দোতলা বিল্ডিং আছে, ওখানে আমরা আছি। পরে বললো এখানে থাকো, আমি 5 মিনিটের মধ্যে আসতেছি। পরে ওর ছোট বোন, ছোট বোনের হাজবেন্ড, মানে স্বামী, স্বামীর হাজবেন্ড আর রূপা, ওরা তিনজন আসে। তিনজন আসার পরে রূপা স্বামীর হাতে কিছু রজনীগন্ধার স্টিক ছিল, সে বলতেছে যে ভাইয়া আপনাকে স্বাগতম আমাদের শেরপুরে। বললাম যে হ্যাঁ, একদিন আমাদেরকে শেরপুরকে গজবপুর বানাই দিচ্ছ, যে ভুল করছি শেরপুর তো গজবপুর হয়ে গেছে। তো রূপা হেসে দিল যে ভুল তোমরা করছো, আমি কি তোমাদেরকে ভুল করতে বলছি? তো আমার ফ্রেন্ড বলতে দোস্ত চলে এখান থেকে চলে যাই, আর লেট করে লাভ নেই, দেখা তো হয়েছে। আমার মানে মনটা বলতেছে না যে চলে যাই। তো যাই হোক, আমার ফ্রেন্ড বললাম যে আচ্ছা ঠিক আছে চল তাহলে চলে যাই। তো রূপা প্রায় সেই বাস স্ট্যান্ডের মধ্যে কান্নাকাটি করার মতো অবস্থা, কিভাবে কি হয়েছে, এখনই চলে যাবা? না, এখন আমাদের বাসায় আসো। বললাম যে না, গ্রামের বাড়িতে তোমাদের বাসায় যদি যাই কোনো প্রবলেম হতে পারে, মানুষজন তো অনেক কথা বলবে, কয় না কেউ কিছু বলবে না, চলো। আর যদি কেউ কিছু বলে তাহলে তোকে বলবো যে তোমার নাম হীরা, তুমি গাজীপুর থেকে আসছো। আমি বললাম যে কেন? কয় বলো তোমাকে, পরে আমি বাসায় গিয়ে বলবো। দেন আমি ওদের বাসায় যাই, বাসার পেছন দিক দিয়ে আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর দেখলাম যে ওদের বাসার এখানে ওরা তিন বোন, যে বোনের কথা মানে বলা হয়নি সেটা ওর মেজ বোন, নাম রুবি, ও মানে অটল হয়ে দাঁড়ায় আছে, মানে অনেকটা রোবটের মতো। তো আমার ফ্রেন্ড বলতেছে এটা কি মানুষ না রোবট? মানে আমার ফ্রেন্ডটা খুব মজা করে, তো বলতেছে যে এটা কি মানুষ না রোবট? তো বলতেছে কেন, মানুষকে কি মানুষ মনে হয় না? বললাম যে বাহ, রবির তোমার কণ্ঠ তো খুব সুন্দর, ফোনে ধর কাকের মতো লাগছে, ভাইয়া খবর দাও, আমাকে কাক বলবো না। ওদের বাসায় গেলাম, বাসায় যাওয়ার পর দুপুরে খাওয়া দাওয়া দিল, শরীর তো খারাপ, আমি বেশ কিছু খেতে পারিনি, তখন ও আবার কান্নাকাটি শুরু করলো, আমরা গরিব মানুষ ভালো মতো রান্না করতে পারি না, তাই হয়তো তুমি খেতে পারো নাই। পরে আমাকে বলতেছে যে, আমি বললাম যে না আসলে তা না, আমার শরীরটা তো অ্যাকচুয়ালি খারাপ, যার জন্য আমি খাওয়া দাওয়া করতে পারতেছি না। তার কষ্ট করে হলো মানে কিছু খেলাম, খাওয়ার পরে বললাম যে আচ্ছা তাহলে আমরা চলে যাই। এই এটা কথাটা বলার পরে সে আবার হাও হাও করে কান্না শুরু করলো, কেন চলে যাব, আসছো থাকো, আসছো।
গরিব মানুষ মানে কি, ওদের অবস্থা কি আসলে গরিব ছিল?
অ্যাকচুয়ালি বলতে গেলে ওদের ভিটেমাটি বলতে 3% জায়গা ছিল, সেই 3% জায়গার মধ্যে ওদের একটা ঘর ছিল, দুটো রুম, এতটুকুই।
ঘরটা কিসের?
ঘরটা পাকার ঘর, মানে দেয়াল ঘর, উপরে ফ্লোরটা মানে ঢালাই ছাদ করা।
তারপর বাবা মা আপনাকে দেখে নাই যাওয়ার পরে?
না, ওর মা একটু প্রবলেম ছিল, যে প্রবলেমের কারণে সেখানে ছিল না। ওর বাবা ঢাকা গাজীপুর মেশিন টুলস ফ্যাক্টরিতে চাকরি করত, তো এই জন্য আর কি আমাকে বলছে যে আমি ঢাকা গাজীপুর থেকে আসছি, আমার নাম হীরা।
ওকে ওকে ওকে। তারপর
তো আমার ফ্রেন্ড বলছে তুই যদি থাকতে ইচ্ছে তাহলে তুই থাক, বিকজ আমি একটা জব করি, আমার প্রবলেম হবে, আমি চলে যাই, আমাকে গাড়িতে উঠাই দে। আমি আচ্ছা ঠিক আছে চল, তাহলে তোকে গাড়িতে উঠাই দিই। তোর বাবা বলতেছে যে ওকে কিন্তু শুধু গাড়িতে উঠাই দেবে, তুমি যেতে পারবো না। আমি জানি আশ্চর্য, আমি যাবো না। তো আমার মনে মনে ইচ্ছা ছিল যে আমিও চলে যাবো, তো দেখি যে না আমার সেটা ইচ্ছা পূরণ হলো না, রূপ আমার সাথে সাথে আসছে, তো ওকে রেখে তো সেখানে যাওয়া পসিবল না। তো ফ্রেন্ডকে গাড়িতে উঠাই দিলাম, উঠে দিয়ে আমি আবার ওদের বাসায় যাই। বাসায় যাওয়ার পরে ওর ছোট বোনের হাজবেন্ডের সঙ্গে আমি থাকি, যেহেতু আমার শরীর খারাপ, তো আমি বললাম যে রূপ আমাকে খুব, আমার খুব টায়ার্ড লাগতেছে, আমি একটু শুয়ে পড়ি। দেন আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যাও, নয়নের সঙ্গে ঘুমাও। তো আমি ঘুমাই, সকাল থেকে যখন বাসায় আসি আমাকে নাস্তা দেয়, খাওয়া দাওয়া করি।
নয়নের সঙ্গে? নয়ন কোন নয়ন?
নয় মানে ওর ছোট বোনের হাজবেন্ড।
ওকে ওকে।
আসার পরে আমাদেরকে সকালে নাস্তা দেয়, কথাবার্তা বলি, রবির সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা বলি, স্বামীর সাথে কথা বলি, নয়নের সঙ্গে কথা বলি। তো কথা বলে যখন বিকেল হয়ে যায় তখন আমি বললাম যে রূপা তাহলে আজকে চলে যায়, আমি আমাকে যেতে হবে, বিকজ আমি বাসায় কাউকে বলে আসিনি। তো বলতে আচ্ছা ঠিক আছে বলে যেতে আসেনি, তাহলে আজকে চলো তোমাকে উঠে দিয়ে আসি। আমি বললাম যে না তোমাকে বাস স্ট্যান্ড যেতে হবে না, তুমি সেখানে গেলে আবার কান্নাকাটি করবো পোলাপনের মতো, আমি যেটা সহ্য করতে পারবো না, পরে দেখা যাবে আবার কিনে কি হয়ে গেছে। বলে না তোমার প্রমিস আমি কান্নাকাটি করবো না। আমি বললাম প্রমিস? তো বললো হ্যাঁ প্রমিস। তো অ্যাকচুয়ালি কিভাবে আমি যেটা বলতে চাই যে মানে ওকে দেখার পরে অ্যাকচুয়ালি মানে এতটা পছন্দ হয়নি আমার, বাট আমার পছন্দকে আমি সেখানে গুরুত্ব দিইনি, আমি গুরুত্ব দিয়েছি আমার ভালোবাসাটাকে। আর ও আমার চেয়ে বয়সে 2 বছরের বড় ছিল, যেটা আমি আমার ফ্রেন্ডের সঙ্গে আলোচনা করছি, বাট ওকে কখনো বুঝতে দিইনি।
ওকে,
ও আমার চেয়ে বয়সে মানে 2 বছর বড়। তো আমার ফ্রেন্ডকে বললাম যে দেখ যেহেতু ওকে না দেখে ভালোবেসে ফেলছে, এখন না তো পারবো ভুলতে, না পারবো ওকে আমি ওর কাছ থেকে আমি দূরে সরে যেতে বা ওকে আমি অন্য কিছু বলতে। তোমার ফ্রেন্ড বলছে দেখ যেটা ভালো মনে হয় সেটাই করিস, আর আঙ্কেল আন্টি যে তোমার মেনে নেয় এভাবে করিস। এরপরের দিন আমি গাড়িতে উঠি, গাড়িতে উঠার পরেই মানে যখন আমি গাড়িতে পা রাখি তখনই সে হাউমাউ করে কান্নাকাটি করে দেয়। তো আমার খুব কান্না চলে আসে, বিকজ আমিও তো ওর প্রতি প্রচন্ড উইক ছিলাম। তো আমি খুব নিজেকে কন্ট্রোল করে আমি গাড়িতে উঠে পড়ি, বাসে বসে জানলাটা লাগিয়ে দিই, পর্দা ফেলে দিই যেন ওকে দেখতে না পারি, ফোনটা অফ করে দেই যেন আমাকে ফোন বা এসএমএস করতে না পারে। তো কিছু দূর যাওয়ার পরে আমি ফোনটা অন করি যে হয়তো বা ও আমাকে ফোন করতেছে, না তো আমার খুব টেনশনে পড়বে, অন করি। অন করার সাথে সাথে একটা এসএমএস পেলাম যে এই দেখাই শেষ দেখা নয় তো, আবার দেখা হবে। তো এসএমএসটা পাওয়ার পরে মানে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি, নিজেকে আর ধরে রাখতে পারিনি, মানে এমনিতে চোখে পানি পড়ে যায়। তো আমি বাস থেকে নেমে পড়ি।
This track was downloaded from fusionbd.com.
তো কোথায় নামছি সেটা আমি সঠিকও জানি না কোথায় নামছি, বাট এতটুকু আমার মাইন্ডে কাজ করতেছে আমি যেখানে নামছি সেখান থেকে যদি আমি আরেকটা বাসে উঠি তাহলে আমি আবার নবীনগর যেতে পারবো, মানে যেখানে আমি ফার্স্টে নেমেছিলাম নবীনগর। তো নবীনগর নামলে রিক্সা দিয়ে ওদের বাসায়, আমি যেভাবে যেভাবে আমাকে নিয়ে গেছে ওদের বাসায় আবার ব্যাক করলাম। ব্যাক করার পরে ওর ছোট বোন যেটা রুবি, তো সে আমাকে দেখে বলতেছে ভাই আপনি আবার চলে আসছেন। আমি বললাম যে কেন কি হয়েছে? কেন ভাই? খুব অবাক লাগতেছে। তখন দেখি যে রূপা কান্নাকাটি করতেছে আর লিখতেছে, বিকজ ও এগ্রিকালচার ডিপ্লোমা পড়তেছিল, ওটা সেকেন্ড সেমিস্টার। তখন আমাকে দেখে বলতেছে যে কি তুমি আবার চলে আসছো? বললাম যে আবার দেখা করতে আসছি। তুমি না বললা যে দেখা শেষ দেখা নয় তো আবার দেখা হবে, তো দেখা করতে চলে আসছি। পরে বলছে যে কি করলা তুমি এটা? বললাম যে কেন কি হয়েছে? পরে আমি আর এত কিছু বুঝিনি, তো আমাকে বললো যে কি খাবা? বললাম যে চা করে দাও, অনেকক্ষণ চা খাই না। আমারই ভুল ছিল না, আল্লাহ তাআলার ইচ্ছা ছিল। ওর ফুফাতো ভাই একটা মগে করে চা নিয়ে ওদের বাসে আসছে, নাম সোহাগ। তো সোহাগ এসে যখন দেখছে যে আমাকে, ফার্স্টে আমার জুতো খেয়াল করছে যে সুজু থাকার ঘরে দিকুকি দিয়ে দেখলো যে আমি। পরে আমাকে বললো যে আপনি কে? বললাম যে আমি হীরা, গাজীপুর থাকি। পরে বললো যে না আমি তো হীরাকে চিনি, হীরার সঙ্গে আমার পার্সোনালি কন্ট্যাক্ট হয়, আপনি হীরা না। এ বলে সে ওখান থেকে চলে যায়। 4-5 মিনিট ম্যাক্সিমাম, 5 মিনিট, 5 মিনিটের মধ্যে মনে হয় যে সমস্ত এলাকায় যে লোকজন ছিল সবাই চলে আসছে এখানে। তো সবাই চলে আসার পরে এক একজন এক ধরনের কথা বলতেছে যে আমাকে মেরে ফেলবে, ড্রাগ ডিলার বলে পুলিশের কাছে ধরাই দেবে, মানে কেউ কেউ বলতেছে যে আমার কাছে ধরাই, আমাদের কাছে দিয়ে দেন, ওর হাত পা ভেঙে দেই, ওর সাহস কত বড় যে আমাদের গ্রামের মেয়েকে নিয়ে ছিনিয়ে নিয়ে খেলে।
আপনি তো রূপার জন্য ফিরে আসলেন, তো রূপা তখন কি করছিল?
কিছু ছিল আমাকে আমার হাত নিয়ে টানটানি করতেছিল। তো রূপা বললো যে খবরদার তোর ওর হাত নিয়ে টানটানি করবি না, ওকে ছাড়। তো রূপা আমাকে ওইভাবে মানে ওই ছেলেদের কাছ থেকে প্রোটেক্ট করতেছিল। হঠাৎ করে কিছু বয়স্ক মহিলা আসছে, এসে রূপাকে ইচ্ছে মতো গালমন্দ করা শুরু করছে, মানে যত প্রকার বিস্ত্রি গালমন্দ হয় সেগুলো ওকে বলা শুরু করছে যে সৈয়দ বংশের মেয়ে হয়ে তুই এরকম করতে পারলি, একটা ছেলের সঙ্গে রাত কাটালি, এটা সেটা কোনো কিছু কিন্তু হয়নি আমাদের মাঝে, আমরা এবং আমাদের আল্লাহ সাক্ষী বা ওর ভাই বোন যারা ছিল সবাই। ইভেন আমরা রাতে একটু কথা বলার কথা ছিল, সেটাও কথা বলতে পারিনি অসুস্থতার কারণে। তো রূপা বলতেছে যে নানি কি বলতেছেন, আমাদের মাঝে এমন কিছু হয় নাই যেটা আপনারা বলতেছেন। যাই হোক, সত্য কথা যেহেতু আসছে, আমি ওর পছন্দ করি, আমাকে পছন্দ করে ও কিছুদিন পর বাইরে চলে যাবে, যার কারণে আমার সঙ্গে দেখা করতে আসছে। পরে বলে যে না, এমন হইতেই পারে না, একটা ছেলে দেখা করো তোর সাথে দেখা করার জন্য ঢাকা থেকে এত দূর আসতে পারে না, আর দেখা করার জন্য যদি আসছে তাহলে চলে গেল না কেন। পরে বলে যে আমি যেতে দিইনি, কয় না এখন দোষগুলো তোর উপর নিতেছিস। অনেক কথা বলার পর যখন দেখলাম যে না, রূপার ক্যারেক্টার উপর কিছু মানে কথা বলতেছে, তখন আমি রূপাকে বললাম যে রূপা তোমাকে আমি দুটো অপশন দিচ্ছি, দুটো থেকে তুমি সেখানে একটা চুজ করো। হয়তো আমি এখান থেকে মানে তুমি আমাকে বলো যে আমি তোমাকে এখনই বিয়ে করবো, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি, যদি আমাকে বিয়ে করতে রাজি থাকো তাহলে তুমি বলো। দ্বিতীয়টা, তুমি যদি আমাকে বিয়ে করতে এখন না পারো তাহলে আমি ঢাকা যাবো, ঢাকা পৌঁছে আমি তোমাকে ফোন করবো, এখন আমার একটা হাত পা ভাঙুক বা যেভাবেই হোক আমি ঢাকা পৌঁছে তোমাকে ফোন দেবো। তখন আমাকে বললো যে না, আমি তোমাকে যেতে দেবো না, আমি তোমাকে বিয়ে করবো। ওয়েল চলো। তো এর মাঝে আমি আবার ওর ছোট বোনকে মানে ছোট বোনের হাজবেন্ডকে ফোন দিয়েছিলাম যে নয়ন আমরা তো চলে আসছি, তো তুমি একটু আসো, বাসায় একটু প্রবলেম হয়েছে তুমি একটু আসো। তো ও আসলো, ও আসার পরে আমাদেরকে বললো যে ভাইয়া কি হয়েছে, বললাম যে এই প্রবলেম হয়েছে অনেক, তুমি এখন একটা স্টুডিওর একটা লোককে ডেকে আনো। তো স্টুডিওর লোকটাকে ডেকে আনলো, স্টুডিওর লোক আমাদেরকে ছবি তুললো, ছবি তোলার পর পাশে নোটারি পাবলিক ছিল, তো নোটারি পাবলিকে গিয়ে আমরা এফিডেভিট করি, মানে আইনগত ভাবে যে আমরা বিয়ে যেটাকে বলি, তো সেটাই সেরে আসি। তো সেখান থেকে আসার পর বাসায় ফিরে আমি মানে যেখানে মুরব্বী লোকজন ছিল তাদেরকে বললাম যে
বিয়ে করে কি আপনি পরের দিনই চলে আসেন নাকি কিছুদিন থাকেন ওখানে?
বিয়ে করে আমার সেখানে নয় মাস থাকতে হয়।
নয় মাস কি আপনি ওখানে বিয়ে করার পর নয় মাস ছিলেন ওখানে? তো আমার মনে হয় নয় মাসের কাহিনীটা আমরা একটু আগে শুনি। বাসা থেকে নিশ্চয়ই যোগাযোগ করা হয়েছে?
আমার বাসায় কোনো প্রকার যোগাযোগ করা হয়নি তখন।
বাসা থেকে কোনো যোগাযোগ করা হয়নি আপনার সাথে ওই সময়টাতে?
আমি যোগাযোগ করিনি।
আর বাসা থেকে জানতো না যে আপনি কোথায় আছেন?
তো মানে বিয়ে করার পর সেখান থেকে এসে আমি সবাইকে বলতেছি যে মুরব্বী লোকজন থেকে যারা ছিল মানে যারা আমাকে
মারছে। নয় মাস ওইখানে আপনি কিভাবে ছিলেন, মানে নয় মাসের গল্পটা আমরা একটু শুনতে চাই, ওখানে আপনি কি ঘরজামাই হিসেবে ছিলেন? আর দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে ওর বাবা জানতো না ওখানে ছিল না, ওর মা ছিল না, বিয়েটা কিভাবে হলো আলটিমেটলি? ওর বাবা মা কি জোর করে ছিল ওই সময়?
না, তখন ওদের বাসায় কেউ ছিল না, জাস্ট ওরা তিনটা বোনই ছিল বাসায়। আর আমাদের লোকজনের চাপাচাপির প্রেক্ষাপটে আমরা হঠাৎ করে মানে বিয়ে করে,
বাবা মা ছাড়া কিভাবে বিয়ে দিবে? লোকজন চাপাচাপি করলে তো বাবা মা ছাড়া করতে পারবে না।
ওদের এখান থেকে কিছু লোকজন নিয়ে তো সবাইকে কিছু লোকজনকে সাক্ষী রুখে রেখে মানে জাস্ট আইনগতভাবে বিয়ে করি। ইভেন বিয়ে করার দুদিন পরে ওর আব্বু আসে, তখন ওর আব্বুকে রেখে আবার 19 তারিখে আমরা আবার বিয়ে করি কাজের সামনে।
ওকে ওকে।
অ্যাকচুয়ালি বলতে গেলে যে আমার শ্বশুরের মতো লোক আমি খুব কমই দেখেছি। যখন আসি ওনাকে আমি পায়ে হাত দিয়ে সালাম করে বললাম যে আঙ্কেল সালাম আলাইকুম। পুরনি আমার পিছিয়ে হাত দিয়ে বললো যে এখন কি আঙ্কেলই বলবা, বাবা বলবো না? দেখো বাবা, এটা ঢাকা না, এটা গ্রাম। আমি যখন এখানে পা দিয়েছি তখনই আমি জানতে পারি যে তোমাদের মাঝে বিয়ে হয়ে গেছে। তো আমি বললাম যে বাবা আসলে সরি, আমি ছেলে বুঝতে পারিনি।
একটা জিনিস জানলো না আপনাকে, একটা ছেলে চেনে না ঠিক মতো, একটা কেমন একটা অবস্থা, এরকম অবস্থায় সে মেনে নিল?
ছেলে মানে আমার শাশুড়ি যেটা বলতে, সে ওদের তিন বোনকে রেখে চলে গিয়েছিল, তো তখন থেকে আমার শ্বশুর একটু অ্যাবনর্মাল টাইপের।
শাশুড়ি মানে ছিল না পরিবারে?
না।
কোথায় চলে গিয়েছিল?
অন্য একজন
মানুষের সাথে।
আচ্ছা। তো বাসায় ওরা কেউ ছিল না, এই জন্য আর কি ওরা হয়তো এরকম করতে পেরেছে, দুষ্টুমি করতো ফোনে। আর ওর বাবা তো গাজীপুর জব করতো। তো বিয়ের পর ওর বাবা আমাকে একটা কথা এতটুকু বললো যে 19 তারিখের পরে যে বাবা দেখো আমার সবচেয়ে বড় মেয়েটা তুমি নিছো, যাকে নিয়ে আমার সবচেয়ে বেশি স্বপ্ন ছিল আশা ছিল তাকেই তুমি নিছো। তো যা হবে সেটা হয়ে গেছে, সেটা কেউ বদলাতে পারবে না, এখন দেখো ওর জন্য কখনো অমর্যাদা না হয়। আর আমার বাসায় কোনো ছেলে নাই বাবা, আমার তিনটাই মেয়ে, স্বপ্ন দেখতাম যে তিনটা মেয়েকে বিয়ে দেবো, আমার তিনটা ছেলে হবে। আমি বললাম যে বাবা আপনি সমস্যা নেই, আপনি আমাকে নিজের ছেলের মতো দেখতে পারেন, আর আমি আপনাকে বাবা বাদ দিয়ে আমি আপনাকে আব্বু বলে ডাকবো। আর আমার যে দুই শালিকা ছিল ওদেরকে বললাম যে আমাকে দুলাভাই না বলে আমাকে ভাইয়া বলে ডাকিস, তাহলে অন্তত পক্ষে তোদের যে ভাইয়ার অভাবটা ছিল সেটা হয়তো পূরণ করতে পারবো। মানে 19 তারিখ আমাদের বিয়ে হয়, তো 25 তারিখ আমি বললাম যে রূপা আমার পকেটে যা টাকা ছিল সেটা তো শেষ, আর এখন আমার মনে হয় একটু ঢাকা যাই, ঢাকা গিয়ে আমি কিছু টাকা পয়সা নিয়ে আসি, আর তাছাড়া তোমাকে কিছু দেওয়া হয়নি সেরকম কিছু ব্যবস্থা করে আসি। আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে তুমি যাও, আমাকে বিশ্বাস করে বলছে আচ্ছা ঠিক আছে তুমি যাও, আল্লাহকে আর তোমাকে বিশ্বাস করলাম, যদি তুমি হয় তাহলে তুমি ফিরত আসবে। তাহলে আমি ঢাকা আসলাম, ঢাকা আসার পরে আমার মা বললো যে কি ব্যাপার, গত তিন চার দিন কোথায় ছিলাম? আমি বললাম আমি একটু ঢাকার বাইরে ছিলাম একটা কাজে। আমি একটা মিথ্যা বলেছি আমার আম্মুর কাছে যে আম্মু আমি চিটাগাং একটা জব পেয়েছি, সমাজকে চিটাগাং থাকতে হবে।
মানে বিয়ে করার তিন চার দিন পরে আপনি ওর বাড়িতে গিয়েছিলেন?
বিয়ের 25 তারিখে আমি একটা বাসায় আসি কিছু টাকা পয়সা নেওয়ার জন্য। তো তখন থেকে বিয়ে হয়ে আমি খুব শৌখিন ছিলাম, মানে যখন আমি বাসায় ছিলাম তখন খুব শৌখিন ছিলাম যে 2006 বা এর আগে যে লেটেস্ট মোবাইল গুলো বের হতো সেগুলো আমি কিনতাম, কিনে কিছুদিন ব্যবহার করার পর আরেকটা বের হতো, তো আমি আবার সেটা বাসায় রেখে আরেকটা কিনতাম। তখন একচুয়ালি কোনো কাজ করতাম না, বেকার যেটাকে বলে। তো বাসায় এসে আম্মুকে বলি, আম্মু আমি চিড়াঙ্গা জব পেয়েছি, তো আম্মু বললো যে ভালো, তো কিছু জামা কাপড় নেই। জামা কাপড় নিয়ে তারপর আমার আলমারি থেকে প্রায় 5-6টার মতো মোবাইল নিই। মোবাইল নিয়ে স্টেডিয়ামে এসে আমি সেগুলোকে সেল করি। সেল করে প্রায় 24-26 হাজার টাকার মতো হয়। সেটা দিয়ে আমি ওর নাকফুল, কানের দুল, হাতের চুড়িটা কেনা হয়নি। তো যাই হোক, মানে সিটি গোল্ডের একটা ভালো চুড়ি নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর ওদের জন্য, মানে এলাকার লোকজনের জন্য বেশ কিছু মিষ্টি, মুরব্বী যারা ছিল তাদের জন্য পান সুপারি, মানে যাতে দেখতাম আর কি বিয়ের পর যারা যারা নিয়ে যায়। মানে একটা কথা কি ভাবে বলা হয়নি যে আমাদের যেদিন বিয়ে হয়, মানে আমাদের বাসর রাতে, রাতে 11:30 থেকে 12:00, তো আমার খুব মাথা পেইন করতেছিল এত লোকজনের হয়েছে। আমি বললাম যে আমি শুয়ে পড়ি। তখন আমাকে বলে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি শুয়ে পড়ো। তো হঠাৎ করে না ওর ফোনটা চলে আসলো। তখন আনুমানিক প্রায় 12:00, একটা ছেলে ফোন দিয়েছে, ছেলেটার নাম জয়। জাস্ট আমি ওর ফোনের স্ক্রিনের নাম দেখলাম যে জয়। তখন আমি বললাম যে রূপা তোমার ফোন আসছে। তো ফোনটা নিয়ে যখন ঘরের বাইরে চলে গেল, তখন আমার কাছে কেমন জানি কিউরিওসিটি লাগলো যে ঘরের বাইরে চলে যাবে কেন,
বাসর রাতেই এরকম।
জি, তো বাইরে চলে যাবে কেন? তো বাইরে যাওয়ার পর জয়কে বলতেছে যে, মানে আমি যতটুকু শুনলাম যে আজকে আমাদের বিয়ে হয়ে গেছে, জয় তুমি কোনো, তুমি আমাকে নিয়ে কখনো ভেবো না, আমি সম্পূর্ণ একটা ছেলেকে বিয়ে করছি, প্রয়োজনে তুমি তার সাথে কথা বলতে পারো। তো হঠাৎ করে এসে আমাকে ফোনটা দিল, কথা বললাম। কথা বলার পর আমি বললাম যে আমি একটু ওয়াশরুমে যাই। সেটা বলে আমি একটু ওয়াশরুমে গেলাম। তো গ্রামের বাড়ি, তো ওয়াশরুম থেকে মানে একটু কথাটা শোনা যায়। তো কথা বলতেছিল যে, কথা বললাম যে এতটুকু বললো যে আমি যদি সুযোগ পাই তাহলে তোমার কাছে অবশ্যই আসবো, তুমি জয় চিন্তা করো না। তো আমি কথাটা ঠিক বুঝলাম না, ও কি বললো জয়কে সুযোগ পেলে চলে আসবে, তোমার এই জিনিসটা আমার খুব টেনশন কাজ করতো। বাট সেটা আমি কিছু বলিনি ওকে, ওকে বুঝতে দিইনি যে আমি কথাটা শুনেছি। তো এরপর আমি ঢাকা থেকে ওর জন্য সেগুলো নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে ও খুব খুশি হয় যে আমি ভাবছিলাম যে ঢাকার ছেলেরা সাধারণত এরকম প্রতারণা করে, তুমি তাদের মতো না। তো যাই হোক, এরকম কথাবার্তা বলতে দু একদিন পার হলো। তারপরের দিন ওর এক্সামের বসত, মানে ও তখন এগ্রিকালচার ডিপ্লোমা পড়ত, তো পরীক্ষার সেমিস্টারের জন্য কিছু কোশ্চেন আনতে হবে, তো ওর ফ্রেন্ডের বাসায় যাবে, ফ্রেন্ডের নাম হ্যাপি। তো ফ্রেন্ডের বাসায় যাওয়ার কিছুক্ষণ পরেই হ্যাপির নাম্বারে জয় ফোন দিয়েছে। জয় ফোন দেওয়ার পর বলতেছে যে, তখন হ্যাপি ডাইরেক্টলি বললো, তো রূপা তোর হাজবেন্ড সহ আমাদের বাসায় আসছে। তো তখন মেবি জয় মনে হয় বলছে যে রূপাকে দাও। তখন হ্যাপি রূপাকে ফোনটা দিল, আমি বললাম যে লাউড দাও। কে ফোন দিয়েছে আমি একটু কথাটা শুনবো, লাউড দাও। লাউড দেওয়ার পর জয় বলতেছে যে, তুমি সম্রাটকে বিয়ে করছো, সো কি হয়েছে, তুমি ওকে ডিভোর্স দাও, ডিভোর্স দিয়ে আমার কাছে চলে আসো। তখন আমি ওর দিকে তাকিয়েছিলাম, কিছু বলিনি। আমি বললাম যে তুমি কি আমাকে ডিভোর্স দিবা? তো আমাকে বলতেছে যে সেটা পরেরটা পরে দেখা যাবে। মানে তুমি তো আমাকে ইনসিওর কোনো কিছু রাখতে পারো না যে তোমরা নতুন বিয়ে করছি, কোনো কিছু ভুল হওয়ার আগে শুধরানো ভালো। আমাদের যে ভুলটা হয়েছে এরকম ভুল সাধারণত হয়ে থাকে, তো এই ভুলটা যেহেতু হয়েছে এই ভুলটা এখন শুধরানো যাবে, পরবর্তীতে শুধরানো নাও যেতে পারে। পরবর্তী না কেন, আমি তোমাকে ডিভোর্স দেবো, বিয়ে তো ডিভোর্স দেওয়ার জন্য করিনি। বললাম যে যাক তোমার কথা ভালো। এই কথাটা ওদের বাসায় এসে বললো আর কি।
আপনি জিজ্ঞেস করেননি যে জয়টা আসলে কে বা কেন কি অবস্থা?
জিজ্ঞেস করেছি, জয়টা ছিল যে আমার সাথে যেভাবে ফোনে কথা বলতো, তো আমার অনেক আগে থেকে জয়ের সাথে কথা বলতো, জয়কেও ও ভালোবাসত, মানে দুজন দুজনকেই ভালোবাসত। বাট এর মাঝে আমি থার্ড পার্সন হিসেবে এন্ট্রি করে ফেলেছি। ইভেন ওই সেদিন যে লোকজন, সেটা একটা ঘটনাক্রমে আমাদের হঠাৎ করে বিয়েটা হয়ে যায়।
মানে জয়ের সাথেও ঠিক একইভাবেই সম্পর্কটা ছিল?
জি।
এবং যেটা আপনার সাথে ছিল, আপনার সাথে যেরকম দেখা হয়েছে জয়ের সাথে এরকম দেখা হয়েছে আগে?
হ্যাপির মুখ থেকে শুনেছি যে ওদের কয়েকবার দেখা হয়েছে। ইভেন ওরা, ওদের এখানে ইকো পার্ক বলে একটা জায়গা আছে ময়মনসিংহে, শেরপুর একদম লাস্ট প্রান্তে, যেখান থেকে ইন্ডিয়ার বর্ডার দেখা যায়, সেখানে ওরা বেড়াতে গিয়েছিল। জায়গাটা অনেকটা জঙ্গলের মতো। তো সেখান থেকে আমি ওকে বাসায় আসলাম। বাসায় আসার পর ওর ছোট বোনকে বললাম যে, রুবি আজকে আমার মনটা খুব খারাপ লাগলো। কেন ভাইয়া? বললাম যে দেখ, এমন এমন শুনলাম, তো ওরা তো কিছু বললো না। পরবর্তীতে আমি যখন কথা বাড়ালাম, কথা বাড়ানোর প্রেক্ষিতে আমাকে এটা বললো। ভাইয়া, এই জন্য তো আপনাকে আমি প্রশ্ন করেছিলাম, মনে আছে যে আপনি কি ভাইয়া আপনি আবার চলে আসছেন, আপনাকে আমি কথাটা বলছিলাম, মনে আছে? বললাম যে হ্যাঁ, কথাটা মনে আছে, বাট কথাটার মানে কি সেটা তুমি আমাকে তখনও বলো না, এখনো বলতেছো না, কেন ভাই? এটা বলতে পারবো না আমি।
এই কথাটার মানেটা কি সেটা আমরা সংবাদের পরে জানতে চাই। আমাদের সাথে রয়েছে আমাদের আজকের অতিথি সম্রাট। সম্রাট তার জীবনের গল্প বলছে এবং সেই জীবনের গল্প আমরা শেষ পর্যন্ত শুনতে চাই, কারণ জীবনের গল্পের আসলে আগে থেকে অনুমান করা যায় না যে গল্পটা কোন দিকে যাবে। আপনারা শুনছেন হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2। কথা বন্ধু কিব্রিয়া আপনার সঙ্গে আছি এবং যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, মনের কথা খুলে বলতে চান, তাদের জন্য একটি নাম্বার দেওয়া আছে 9115668। আমি আবারও বলছি 9115668। আপনি ফোন করতে পারেন, ফোন করে আপনি আপনার নাম, তারপরে আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন এবং তারপর আপনার যা বলার আছে আপনি বলবেন। আপনি যদি এখানে আসতে চান, কোন বিষয় নিয়ে আপনি বলতে চান সেটা অল্প করে বলে বলতে হবে আপনার সঙ্গে আমাদের যোগাযোগ করতে, এবং আমরা অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করব। আর এই মুহূর্তে যারা ফেসবুক পেজটাতে রয়েছেন এবং যারা এখনো যোগ করেননি নিজেকে ওখানে, তারা অবশ্যই আমাদের হ্যালো 8920 ফেসবুক পেজটাতে নিজেকে জয়েন করুন এবং পুরনো পর্ব থেকে শুরু করে হ্যালো 8920 তে যোগদান করা থেকে শুরু করে, যেমন আজকে সম্রাট কিন্তু ফেসবুক পেজ থেকে আমরা তাকে নিয়েছি, সুতরাং এখানে অনুষ্ঠানে আসা থেকে শুরু করে যাবতীয় তথ্য আমরা আপনি হ্যালো 8920 সম্পর্কে যাবতীয় তথ্য এই পেজটিতে পাবেন এবং সম্রাটকে নিয়ে একটা স্ট্যাটাসও দেওয়া আছে, ওখানে আপনি সম্রাটকে কোন প্রশ্নও করতে পারেন। ফেসবুক পেজটি হচ্ছে facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, hello8920। সংবাদের পর ফিরে আসছি, সাথেই থাকুন। সংবাদের পর আরো একবার স্বাগত হ্যালো 8920 তে। কিবরিয়া আপনার সঙ্গে আছি এবং আমাদের সঙ্গে আছেন আমাদের অতিথি সম্রাট। সম্রাট তার জীবনের গল্প বলছে, আমরা চলে যাব এবং একই সাথে ধন্যবাদ জানাতে চাই সম্রাটের কাছে যাওয়ার আগে যেসব বন্ধুরা এই মুহূর্তে ফেসবুকে রয়েছেন আমাদের পেজটিতে এবং বিভিন্ন কমেন্টস করছেন, প্রশ্ন করছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মাহাদি হাসান সিজার লিখেছেন, প্রোগ্রামটি শেষ হলে একটা কমেন্ট করব, আশা করি কিবরিয়া ভাই আমার কমেন্টটি গুরুত্ব দেবেন, কারণ ওই কমেন্টটি অনেকেরই কমেন্ট। ধন্যবাদ। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আর এম এ পারভেজ খান লিখেছেন, সম্রাট কিবরিয়া ভাই অল লিসনার সবাইকে ঈদ মুবারক, আপনাকে অনেক অনেক ঈদ মুবারক। রাহুল আহমেদ লিখেছে, সম্রাট ভাই দুঃখ করো না, বাস্তবতা খুবই কঠিন। আর জান্নাতুল ফেরদৌস লিখেছে, ফিলিং সরি ফর সম্রাট ভাইয়ার ডিসিশনের জন্য অনেকেই সরি বলেছেন এবং সম্রাটের জন্মদিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছেন। আমার মনে হয় গল্পটা আসলে এমন একটা পর্যায়ে রয়েছে সেখানে আসলে মন্তব্য করার মতো সময় আসেনি, আপনারা মানে সাড়া দিচ্ছেন মাঝে মাঝে, সেটাই বড় কথা। যাই হোক, facebook.com/hello8920 হচ্ছে আমাদের পেজটি, যারা এই মুহূর্তে যোগ করতে চান নিজেকে যোগ করতে পারেন ওখানে facebook.com/hello8920। আর যারা আমাদের অনুষ্ঠানে সরাসরি আসতে চান কিংবা আমাদের অনুষ্ঠানে সরাসরি আপনার ভোকালটি আপনার কণ্ঠটি পাঠাতে চান, তাদের জন্য বলি আমাদের ফোন নম্বরটি 24 ঘন্টা খোলা রয়েছে আপনার জন্য। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668 নাম্বার। এবং এখানে যেটা করতে হবে, প্রথমে আপনার ফোন করার পর আপনার নামটি বলতে হবে, তারপর আপনার আপনি যে সেল নাম্বারটি থেকে ফোন করেছেন সেই সেল নাম্বারটি অনেকেই বলেন না, অনেকেই বলেন যে এই যে নাম্বারটি দেখা যাচ্ছে এটি হচ্ছে নাম্বার, তো আমার মনে হয় এটা করবেন না কারণ নাম্বারটি এখানে দেখা যায় না। আপনারা সেল নাম্বারটি অবশ্যই 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 স্পষ্ট করে বলবেন এবং তারপর আপনার যা বলার আছে আপনি বলবেন, এবং আপনি যদি বলেন যে আপনার সঙ্গে আমাদের যোগাযোগ করতে আপনি কোন কাহিনী বলতে চান তাহলে কাহিনীটা খুব সংক্ষেপ করে আমাদের একটু জানাবেন, আমরা অবশ্যই আপনার সঙ্গে ফোনে যোগাযোগ করব। এবং এখানে একজন লিখেছেন, জাফ চাঁদনি, প্লিজ একটু সামারি বলুন, আমার প্রবলেমের কারণে আমি লেট হয়ে গিয়েছি। সামারিটা হচ্ছে একটা বাবার গল্প, যে বাবা একটা মেয়েকে ভালোবেসেছিল এবং ভালোবাসাটা হয়েছে মুঠোফোনে, এবং মুঠোফোন থেকে ভালোবাসা হওয়ার পরে তাৎক্ষণিকভাবে গ্রামে গিয়ে তাদের গ্রাম্য লোকজনের চাপের মুখে মানে বুঝে ওঠার আগেই তাকে বিয়ে করে ফেলতে হয়, এবং বিয়ে করে ফেলার পরে একের পর এক কাহিনীগুলো ঘটছে, এবং বিয়ে করার যিনি যাকে বিয়ে করলেন মানে আমাদের সম্রাট যাকে বিয়ে করল রূপাকে, রূপার ওরকম আরেকটি মুঠোফোনে ওরকম আরো একজনের সাথে সম্পর্ক রয়েছিল, এবং সেই সম্পর্কটাও বাসর রাতে মানে মানে কি বলা যেতে পারে আবিষ্কার করলো আমাদের সম্রাট, এবং তারপরে ব্যাপারটা আসলে মানে এখনো খুব বেশি দূর যায়নি। আপনি যদি একটু মনোযোগ দিয়ে শোনেন সম্রাটের ঘটনাগুলো তাহলে আপনি বুঝতে পারবেন। সম্রাটের কাছে আমরা যাবো আবারও, আরেকবার বলছি ফেসবুকে যারা রয়েছেন তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের ঠিকানাটা হচ্ছে facebook.com/hello8920। সম্রাট, যেটা হচ্ছিল যে আপনি রুবিকে রুবি ফেস করলেন এবং রুবি বলছিল যে একটা অন্যরকম কথা রয়েছে,
তো আমি ওকে বললাম যে সেই কথাটার অর্থ তো আমি আজও বুঝতে পারলাম না, কথাটা কি সেটা বলো, তো বলতেছে যে ভাই আমি সেটা বলতে পারবো না। তো যাই হোক, এবার পরে রাত পার হয়ে গেল, সকল দিকে ওর বাবা বলতেছে যে বাবা কিছু করা তো প্রয়োজন, কেন সংসার চালানোর জন্য কিছুটা করা প্রয়োজন, কোনো কাজবাজ তুমি করতে পারবা? বললাম যে বাবা অ্যাকচুয়ালি আমি কোনো কাজবাজ করিনি, বাট আমি যে কোনো ধরনের কাজ করতে পারবো, শ্রম দিয়ে হোক যেভাবেই হোক আমি কাজ করতে পারবো।
ওর পরিবার থেকে চায় না আপনার পরিবারের সাথে ওরা জানাজানি হোক, যোগাযোগ হোক?
হ্যাঁ চেয়েছে, বাট আমি ওদেরকে একটু বুঝিয়ে বলেছি যে আমার বাবা এমনিতে হার্টের প্রবলেম, সে দুবার স্ট্রোক করেছে, এখন যদি এটা শোনে সে হয়তো স্ট্রোক করবে, তাকে বলতে একটু সময় লাগবে, তখন ও মানে রূপা ওদেরকে সবাই ম্যানেজ করে রেখেছে। দেন রূপাকে বললাম যে রূপা কি করা যায়, আমি যতটুকু কাজ জানি বা যে ধরনের কাজ জানি, কম্পিউটারে হালকা পাতলা কাজ জানি বা কিছুই জানি না আমি, তো বলতেছে তুমি কি করতে পারবা? বললাম যে আমি যে কোনো ধরনের কাজ করতে পারবো, যদি বলো যে আমার শরীরে পরিশ্রম দিয়ে রিক্সা চালাতে আমি সেটাও পারবো, বিকজ আমার কোয়ালিফিকেশন নেই, কোথাও ভালো একটা জব পাবো না, তো কি করা যায়? বলে যে দেখা যাক আল্লাহর উপরে, আল্লাহ যেটা করে সেটা করা যাবে। তো সেদিন আমি বললাম যে তাহলে চলো একটা ছবি তুলে আসি, ও বলো যে ছবি তুলে আসবে, ঠিক আছে চলো ছবি তুলে আসি। তো সেখানে একটা স্টুডিওতে ও সবসময় ছবি তুলতো, সেখানে স্টুডিওটা মিনতি স্টুডিও, দোকানের মালিক হচ্ছে আশিস দা, তো আশিস দা আবার ওর পরিচিত ছিল। তো যাওয়ার পরে আশিস দার ছবি তোলার পরে আশিস দা বললো যে আপনিটা কে? বলে যে আমার হাজবেন্ড। পরিচয় করাই দিল, তো আশিস দাকে বললো যে দাদা আপনাদের স্টুডিওতে কোনো কাজ করানো মানে কাজের লোক লাগবে? কিরকম? পরে আমার হাজবেন্ড এখানে জব করতে যে চায় তাহলে কি করতে হবে? পরে আমাকে আশিসবাবু বললো যে দাদা আপনি কি কি পারেন স্টুডিও কাজ সম্পর্কে? আমি যে দাদা আমি অ্যানালগ সম্পর্কে কোনো কিছু পারি না, যদি ডিজিটালটা হয় তাহলে আমি চেষ্টা করতে পারি। আর অ্যাকচুয়ালি ডিজিটাল মানে অ্যাডোবি ফটোশপের যে কাজটা সেটা আমি পারতাম না, জাস্ট আমাদের পাশে একটা স্টুডিও ছিল তো সেখানে করতাম, আমি জাস্ট দেখতাম। তো আমি আমার সেই দেখার কনফিডেন্স নিয়ে আমি ওনাকে বলছি যে দাদা আপনি যদি বলেন তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি। তো উনি বলে যে দাদা চেষ্টা না, আপনি যদি 100% আমাকে ভরসা দেন তাহলে আমি নতুন একটা তৈরি করতে পারি, মানে নতুন একটা স্টুডিও দিব যেটা ডিজিটাল হবে, মানে শেরপুর এটা প্রথম, তখন সেটা প্রথম স্টুডিও মিনতি ডিজিটাল স্টুডিও, এবং সেটার সম্পূর্ণ দায়িত্ব সে আমাকে দেবে এমন ভাবে বললো। যাই হোক আর কোনো কিছু তো পারি না, জাস্ট এটা যেহেতু পারি ওনাকে খুব কনফিডেন্স নিয়ে বললাম যে দাদা আমি পারবো, আপনি দেন কোনো প্রবলেম নেই। তো ফার্স্ট অফ অল উনি আমাকে একটা টেস্ট নিল যে একটা লোক টাক মাথা, তো সে টাকে কিছু চুল বাজিয়ে দেওয়ার কথা। তো আমি সিম্পলি আরেকটা ছবি তুলে জাস্ট ওনার চুলটাকে কপি করে ওনার মাথায় দিয়ে দিলাম, দিয়ে খুব বড় সাইজে একটা ছবি প্রিন্ট করলাম। তো দাদা খুব খুশি হলো, উনি বললো যে দাদা আপনি পারফেক্ট, বাট মফস্বল এরিয়াতে আপনাকে কত টাকা তো বেশি তো দিতে পারবো না, জাস্ট আপনার পকেট খরচ হিসেবে কিছু টাকা দিতে পারবো, যেটা দিলে যদি আপনার কিছু হয়। কত সেটা বললো যে 3,000 টাকা
প্রতি মাসে।
জি, তো মান্থলি 3,000 টাকা। আমি বললাম যে ওকে দাদা, মানে মনে মনে চিন্তা করলাম যে নাই মামা থেকে কানা মামা ভালো, তো আমি রাজি হয়ে গেলাম। তো সে রিসেন্টলি একটা দোকান দিয়ে দিল, 10-15 দিনের মধ্যে সে মানে আগে থেকে হয়তো সে গুছিয়ে রেখেছিল সবকিছু, 10-15 দিনের মধ্যে সে সবকিছু কমপ্লিট করে একটা দোকান দিল এবং সেটার দায়িত্ব সম্পূর্ণ আমার উপরে। সেখানে আমি কাজ করা শুরু করি। এই কাজ করার 3-4 দিন পরেই ওর বাবা চলে আসে গাজীপুরের থেকে, জবটা ছেড়ে একবার চলে আসে
বাড়িতে।
হ্যাঁ, তখন আমার মাথার উপর আরেকটা টেনশন বেড়ে যায়। একে তো ওর ছোট বোনের লেখাপড়া প্লাস আমার ওয়াইফের লেখাপড়া, ওদের দুজনের খরচ প্লাস এখন হলো আমার শ্বশুরের খরচ প্লাস ওনার পকেট খরচ তো আছে, নিশ্চয়ই উনি স্মোক করে। তো যাই হোক আমি বললাম যে যা হবে আল্লাহ দেখা যাবে। তো আমি নিজেও স্মোক করতাম, তো তখন গুচ্ছ সিগারেটটা ছিল 2.5 টাকা করে। তো যেহেতু আমার পার ডে ইনকাম ছিল 100 টাকা, সেটা দিয়ে আমার সংসার চলত, তো আমি গুচ্ছ সিগারেটটা খেতে পারতাম না, কখনো বিড়ি নিতাম বা কখনো সিগারেট, মানে সবচেয়ে কম দামি সিগারেট সেটা নিয়ে আমি বাসা যেতাম, যেন ওদেরকে বুঝাতাম যে আমি সিগারেট সিগারেটই আছি অন্য কিছু না। বাট বাইরে আসলে কখনো বিড়ি খেতাম, বা স্টুডিওতে যে লোকটা থাকতো আশিস দার ছোট ভাই শিবলুদা, ওনার কাছ থেকে সিগারেট নিয়ে খাইতাম,
ছেড়ে দিতে না, তো বাজে অভ্যাস।
তো মানে সেটা অনেকদিন আগের অভ্যাস ছিল, তো পারিনি। আমার পকেট খরচটা আমি কমাই দিলাম, কমাই দেওয়ার পর 100 টাকা টোটালি ওদের ঘরে দিলাম যে তোমার সাথে খরচ করো, আর যদি বেশি কিছু অ্যামাউন্টের প্রয়োজন পড়ে তাহলে আমাকে বলবা। তো কিছুদিন পরে রূপা হঠাৎ করে আমাকে সন্দেহ করতে শুরু করলো যে ওর ছোট বোনের সঙ্গে আমার হয়তো কোন একটা সম্পর্ক আছে। তো আমি তখন রূপাকে বললাম যে রূপা দেখো, তুমি ফার্স্টেই বলছো যে তোমার কোনো ভাই নেই, আর ছোট বোন কেমন হয় সেটা আমি জানি না, বিকজ আমার ফ্যামিলিতে আমি সবার ছোট, তোমার ছোট দুটো বোনকে পেয়ে হয়তো আমার ছোট বোনের স্বার্থ আমি মিটাই দিছে, বাট তুমি এটা নিয়ে কিভাবে ভাবলা যে তোমার বোনের সঙ্গে আমি অন্যরকম একটা সম্পর্ক গড়ে জড়াবো, যার কারণে ওদেরকে আমি দুলাভাই বলতে নিষেধ করেছি, যে দুলাভাই বললে হয়তো বা পাড়ার লোকজন কিছু বলতে পারে যে দুলাভাইয়ের সঙ্গে ইত্রামি করতেছে বা দুলাভাইয়ের সঙ্গে কোন একটা সম্পর্ক জড়াই গেছে, যার কারণে ওদেরকে আমি ভাইয়া বলতে বলছি। তো ভাইয়া বলার তুমি আমাকে এই কথা বলতে পারলো, অন্তপক্ষে তুমি ওর বোন হয়ে তুমি আমাকে কথাটা কিভাবে বললা? পরে বলতেছে এখন কত কিছু হয়, আমার মা গেছে না, আমার মা যেহেতু যাইতে পারে তাহলে আমার বোন কেন পারবে না? আমি বললাম তাহলে কি চাও, আমার বোনের সাথে কোন প্রকার যোগাযোগ করতে পারবো না বা আমার বোনের সাথে কোন প্রকার কথা বলবো না? বিবাহিত বোনটা আলাদা থাকতো, আর ওর যে মেজ বোনটা ছিল ওরা তো 3 বোন, রুবি তো রুবি থাকতো। তো রুবি মেয়েটা হচ্ছে এরকম ভাইয়া যে ও অনেক কষ্ট সহ্য করবে বাট কাউকে বলবে না, ওই রকম মানে কথাটা শুনে রুবি সেদিন প্রচন্ড কান্নাকাটি করছে, আর যার কারণে আমি ওর পাশে যেতে পারিনি যেহেতু আমার ওয়াইফ নিষেধ করছে বা আমার সংসার অশান্তি হবে এই জন্য আমি যাইনি। তো এই কথাটা বলার কিছুদিন পরেই রুবি এক্সাম, ও কলেজে পড়ে, ওর এক্সাম সেমিস্টার এক্সাম, তো সেমিস্টার ফি 350 টাকা। তো সেদিন আমার কাছে টাকা ছিল না, আমাকে বলে নেই, তো আমার শ্বশুরকে বলতেছে যে আব্বু 350 টাকা লাগবে, কালকে আমার এক্সাম ফি, যদি দিতে না পারি তাহলে কালকে আমার এক্সাম দেওয়া হবে না। তো আমার শ্বশুর রাত্রে 9টার দিকে আমার দোকানে গিয়ে বলতেছে যে বাবা এমন এমন অবস্থা, কালকে তো রুবির এক্সাম ফি, ওর এক্সাম ফি যদি দেওয়া না হয় তাহলে ওর এক্সাম হবে না। তো আমি যেখানে জব করি সেখান থেকে আমি দাদাকে বললাম যে সরি, সেদিন দাদা ছিল না, যার কারণে আমি সেদিন কারোর কাছ থেকে টাকাটা নিতে পারিনি। তো মন খারাপ করে রাস্তা দিয়ে হাঁটতেছি, তো হঠাৎ করে আমার এভিডেভিটির সময় যে লোকটা আমাদের ছবি তুলেছিল সেই লোকের পিসিতে একটু প্রবলেম দিয়েছে, মানে উইন্ডোজটা নষ্ট হয়ে গেছে। তো উনি ভাবছে যে বিশাল কি যেন একটা হয়ে গেছে, তো হঠাৎ করে আমাকে দেখে বললো যে সোনার ভাইয়া এদিকে আসেন, আমাকে চিনছেন? আমি বললাম যে ভাইয়া চিনে চেনা লাগতেছে বাট চিনতে পারতেছি না। বলতেছে যে আমি জলিল, আপনাদের বিয়ের ছবি যে আমি তুলছিলাম। বললাম হ্যাঁ ঠিক আছে। পরে বললেন ভাই কেমন অবস্থা? কই শুনলাম আপনি ডিজিটাল স্টুডিও দিচ্ছেন, মেবি আপনি কম্পিউটার সম্পর্কে কিছু জানেন, ভাইয়া দেখেন তো আমার কম্পিউটারটা কি হয়েছে। দেখলাম যে জাস্ট মানে উইন্ডোজটা প্রবলেম, উইন্ডোজ নষ্ট হয়ে গেছে। বললাম যে ভাইয়া উইন্ডোজ নষ্ট হয়েছে, উইন্ডোজ কি, উইন্ডোজ তো বুঝতেছি না। বললাম যে আপনি যেটা দিয়ে অপারেটিং মানে অপারেট করেন কম্পিউটারটা সেটাকে বলে অপারেটিং সিস্টেমটাকে উইন্ডোজ বলা হয়। তো দাদা একটু ঠিক করে দেন, যা টাকা লাগে দিব। আমি বললাম আচ্ছা ঠিক আছে দাদা, তাহলে আপনি আমাকে 350 টাকা ধার হিসেবে দিন, যেহেতু এটা তেমন কোনো কাজ না, আপনি আমাকে ধার হিসেবে দিন যেন আমি কাজ করি, আমি আপনাকে শোধ করে দেবো। উইন্ডোজ সেট আপ দিলাম, সেট আপ দেওয়ার পর উনি আমাকে 350 টাকা দিল। সেই টাকা এনে আমি আমার শ্বশুরের কাছে চুপি মানে চুপচাপ দিলাম যে বাবা রূপা যেন না জানে। বাট রূপা জানে কিভাবে জেনে গেল, তো সেটা নিয়ে প্রচন্ড ঝগড়াঝাটি। সেখানে আমাকে মানে বাসা থেকে প্রায় বলতেছে যে বাসা থেকে বের হয়ে যায়, মানে অনেক ধরনের কথা বলছে মানে যেটা সহ্য করার মতো না। তো বললাম যে তাহলে আমি কার জন্য কষ্ট করতেছি, নিজেকে প্রশ্ন করতেছি, তোমাকে লেখাপড়া করে দিয়েছি, তোমার ছোট বোনকে লেখাপড়া খরচ, তোমার বাবার খরচ, আমাদের সংসার খরচ, 3,000 টাকার ভিতরে যদি আমি এটা মেনটেন করতেছি, এটা তো আমার মতো ছেলের কাছে এটা অনেক কিছু, যেহেতু আমি কখনো কাজ করি নাই, এটা আমার জীবনের ফার্স্ট জব, ইভেন আমার জীবনের ফার্স্ট জব আমি আমার বাবা মার কাছে তুলে না দিয়ে তোমার বাবা মার মুখে তুলে দিচ্ছি, তোমার ভাই বোনের মুখে তুলে দিচ্ছি। মানে আমার সেদিন প্রচন্ড রকম মানে মন খারাপ করে কান্না পেল। তো যাই হোক, তারও বেশ কিছুদিন পরে আমার ওয়াইফ তখন 2 মাসের প্রেগনেন্ট, তো সেদিন কি নিয়ে যেন খুব ঝগড়া চলতেছিল আমাদের মাঝে, সঠিক মনে নেই। তো এক পর্যায়ে আমি বলি কি তোর সংসার তোদের থাকবে না, আর তোর মতো মেয়েকে তো আমি ঢাকা নিয়েই যাই নাই, তোকে ফালাই দিন আমার কি আসে যায়, কিসের জন্য তোদের সাথে কেন আমি এত কষ্ট করবো, এটা বলে জাস্ট আমি কিছু আমার জামা কাপড় নিয়ে আমি বলে যে চলে যাই। তো একচুয়ালি মানে জাস্ট ওকে ভয় দেখানোটা আমার ভেতরে কাজ করতেছিল, যে ওকে ভয় দেখে দেখি ও কি বলে, আমাকে ভালো মন্দ কোনো কিছু বলে নেই কিরো ভাইয়া, ও জাস্ট এতটুকু বলল যাবি যেহেতু সবকিছু নিয়েই যা। আমি একচুয়ালি মানে শক হয়ে গেলাম ওর কথাটা শুনে। তো যাই হোক, আমি বাস স্ট্যান্ড পর্যন্ত গেলাম, হঠাৎ করে ওর ছোট বোন আমাকে ফোন দিল যে ভাইয়া বড়াবু তো ডাক্তারের কাছে গেছে, কেন এমআর করিতে গেছে। আমি এটা শুনে দৌড়ে চলে আসছি, আসার পর যা ভুল ছিল সব খুঁজলোর জন্য আমি রাস্তায় মানে রাস্তার মাঝে ওর কাছে মাফ চেয়েছি যে আমাকে ক্ষমা করো, তার প্লিজ তুমি এই কাজটা করো না, এটার মতো জঘন্য কাজ আর কোনো কিছু হয় না।
বেবিটা অ্যাবর্ট করতে চাচ্ছে।
জি, আমি বললাম যে এটার মতো জঘন্য কাজ কোনো কিছু হয় না, প্লিজ এটা করো না, আমি তোমার হাতে পায়ে ধরি, আমি তোমার হাজবেন্ড, আমি তোমার পা ধরতেছি, প্লিজ এটা করো না। আর একটা বেবি হচ্ছে গড গিফটেড, এখানে ওকে এমআর করানো মানে ওকে অ্যাবর্শন করানো মানে হচ্ছে আল্লাহকে অপমান করা। তো বলতেছে এত কিছু বোঝার সময় নেই আমার, আমি এটা করবই, তোর কোনো বিশ্বাস নেই, তুই কখন চলে যাবি ঠিক নেই। তো এটা বলে সে অ্যাবর্শনটা করালো। মানে সেদিন থেকে আমার ভেতর একটা রাগ কাজ করা শুরু করলো, যে যার জন্য এত কষ্ট করতেছে তাকে জাস্ট আমি তার কাছ থেকে এনি হাউ আমার বাবার জন্য একটা বেবি নেব। বিকজ আমার বাবাকে যদি আমি বলি যে বাবা আমি বিয়ে করছি, ইভেন তার কোলে যদি আমার বেবিটাকে দিয়ে যদি বলি বাবা আমি বিয়ে করছি, তাহলে আমার বাবা কোনো কিছু বলবে না, সব ভুলে যাবে, বিকজ আমার বাবার উইক পয়েন্ট হচ্ছে একটা বেবি। আমার বাবার হার্টের প্রবলেম, তো হার্টের রোগী যে সে সবকিছু উত্তেজিত হলে তার একটু প্রবলেম হবে। তো যাই হোক, আমি রূপাকে এটা বললাম যে আজ থেকে দেখো আমি তোমার সঙ্গে নাটক করব, আমি এটাকে সরাসরি বলছি, আজ থেকে তোমার সঙ্গে আমার নাটক শুরু হবে, মানে তোমাকে যতটুকু ভালো না বাসলে না ততটুকু ভাসব, আর যতটুকু সম্ভব তোমার কাছে আমি এড়িয়ে চলব, যার কাছে তোমার ভালো লাগে তুমি তার সঙ্গে থাকো, বাট এই ফ্যামিলিতে আমি যেহেতু ছেলে হয়ে আসছি আমি ছেলে হয়ে থাকব, রাইট নাও আমি তোমার হাজবেন্ড না, আমি তোমার হাজবেন্ড হয়ে বাসায় থাকবো না, এই বাসার ছেলে হিসাবে আমি তোমাকে বাসায় থাকব। তো ওদের বাসায় সেখান থেকে আবার থাকা শুরু করি। তো এর মাঝে ওর মামাতো ভাই, মামাতো ভাইয়ের বিয়েতে আমাদেরকে ইনভাইট করে। তো অ্যাকচুয়ালি কি বিয়ে ভাইয়া 100 টাকার মধ্যে তোর সংসার চলে যায়, পকেটে কোনো টাকাই থাকে না। তো এর মাঝে যদি একটা অনুষ্ঠানে যাই ওর জন্য কিছু গিফট তো অবশ্যই নিয়ে যেতে হবে, আর তাছাড়া যাতায়াত কিছু খরচ থাকে এবং আনুষঙ্গিক খরচ মিলে আমি বললাম যে দেখো এখন মনে হয় না আমি যেতে পারবো, বাট আমি তোমাদেরকে 500 টাকা দিই, এটা তুমি নিয়ে যাও। পরে বলতেছে যে কেন আমি যাব আর আমার বোনের সঙ্গে তুই বাসা বসে, মানে খুব বাজে একটা ওয়ার্ড ইউজ করে, সেটা ইউজ করতে চাচ্ছি না, তো আমার বোনের সঙ্গে তুই এটা করবি না। আমি বললাম যে ছি তুমি এটা ভাবলা কিভাবে, এটা বলার পরে আমার বলতেছে যে তোর মতো ছেলের কাছে সবই মানে তোর মতো ছেলের সম্বন্ধে এসব ভাবাটা খুবই স্বাভাবিক। আমি বললাম যে আমি কি করছি, সেই শুরু থেকে তুমি আমাকে বলতেছো আমার মতো ছেলের কাছে আমার মতো ছেলে সম্বন্ধে কি, আমি আমি কি করছি তোমার জন্য, বা কি এমন বাজে জিনিসটা দেখছো আমার ভিতরে যেটার জন্য তুমি আমাকে বলতেছো যে আমার মতো ছেলে, বা আমার মতো ছেলে তুমি কজনকে দেখছো। পরে বলে যে না ঢাকার ছেলে আমাদের চিনে আছে, যে ঢাকার ছেলে কি সবাই ভুল, বলে যাতে কিছু বুঝি না তুই আমার বোনের সঙ্গে সম্পর্ক আছে যার কারণে তুই যেতে চাইতেছিস না, ডাইরেক্ট তুই তুই করে বলতেছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে চলো, তোমার বোনের সাথে আমার কোনো সম্পর্ক নেই সেটা আমি তোমাকে এনে হাও প্রুফ করবো, এবং যেই প্রুফ তুমি চাও আমি সেটা দিতে রাজি আছি, অন্তত পক্ষে প্লিজ এটা বলো না, বিকজ একটা ভাই বোনের মতো পবিত্র সম্পর্ককে তুমি অপবিত্র করো না, তোমার কারণে আমি রুবির সাথে কথা বলা বন্ধ করছি। তো আমরা সেখানে যাই ওর মামার মানে মামাতো ভাইয়ের বিয়েতে। তো শ্বশুরবাড়িতে যাওয়ার পরে আমরা আমাকে সালাম করি, সালাম করার পরে আমার আরেক যে মামাতো ভাই ছিল মানে ওর যে আরেকটা মামাতো ভাই ছিল ও আবার রুবিকে পছন্দ করত মনে মনে, সেটা আবার রূপা জানত। তো রুবেল, ওর নাম ছিল রুবেল, তো রুবেল ভাইয়া বলতেছে যে কি ব্যাপার রূপা, রুবি কি আনো নাই? ওরা বললো যে না, ওর তো শরীর খারাপ, এই জন্য কি আনি নাই। বলে যে একা বাসায় থাকবে, তুমি তোমার আব্বুকে আনছো, তুমি আসো, সম্রাট আসছে, তো ওকে একা বাসায় থাকবে, তাহলে গিয়ে নিয়ে আসি। তো আমি বললাম যে রুবেল ভাই আপনি যেতে যাবেন, তো আমাকে একটু আমার দোকানে নামাই দেন, যে তোমার দোকানে অনেকগুলো কাজ, আমার উপর ডিপেন্ড করে একটা দোকান, ওই দোকান আমি ছাড়া কেউ নেই, আমাকে একটু দোকানে নামাই দেন, আমি দোকানের কাজটা শেষ করে যত রাতে হোক আমি আবার আপনাদের পাশে ব্যাক করবো। তো এই কথাটা আমার পিছন থেকে রূপা শুনে ফেলে সেই মানুষজনের সামনে আমাকে ইচ্ছে মতো গালমন্দ করে। আমি ওকে মানে রাগটা সহ্য করতে না পারে, ওর নাকে যে নাকফুলটা ছিল সেটা খুলে ফেলি, মানে হাসকে টান দিয়ে খুলে ফেলি যে তোর সাথে আমার কোন সম্পর্ক থাকবে না। তো এটা বলে আমি বাজারের দিকে চলে যাই, মনে মনে কাঁদতে থাকি। তো কিছুক্ষণ পর আসে, আসার পর বলতেছে যে তুই কি মনে করতেছিস এখন তোর ছেড়ে দেবো, এখন যদি ইচ্ছে করি এই বাজারের মধ্যে লোকজন থেকে তোকে আমি মারি খাওয়াতে পারি। আমি বললাম যে কেন এমন করতেছ, কোন একটা কারণ তো আমাকে বলবা। পরে বলতেছে যে তুই আমার বোনের সাথে বাসায় যাবি, আমি তোকে আসতে দিনে দেখে, এখন তুই আবার বাসায় যাবি, বাসায় গিয়ে আমার বোনের সঙ্গে থাকবি, থাকার পরে আমার চলে আসবি। আর আমি আসছো যে রুবেল ভাই যেহেতু যাবে, রুবেল ভাই তো রুবিকে নিয়েই আসবে, তো আমি কিভাবে তোমার বোনের সঙ্গে থাকবো? এটা কিভাবে বলতেছো? কিছু বাজে স্ল্যাং ইউজ করে, যার কারণে আমি ওকে সে বাজারের মধ্যে একটা চোরা মেরে ফেলি। তো আমি নিজে হতভম্ব হয়ে যাই যে কি করলাম রাস্তার মাঝে এগুলো। বাট আমি যে ওই সবগুলো লোকজনের মাঝে যে ওর নাক থেকে নাকফুলটা খুলে ফেলি, এটা আমার ওর বড় দুলাভাই দেখে, যেটা মানে ওর মামাতো বোনের হাজবেন্ড দুলাভাই দেখে। তো রাতে সেখান থেকে আমাকে অপমান করে, তো অপমান জন্য আমি বললাম যে চলে যাই, আমি দোকানে চলে আসতে নিয়ে রাস্তার মাঝে আমার মামা আমাকে দেখে বলে যে সম্রাট চলো বাসায় চলো, কথা আছে। বললাম যে মামা আমার দোকান আছে, দোকানে যেতে হবে, আমি এখন কথা বলতে পারবো না। তো মামা বললো যে না চলো, খুব জরুরি কথা আছে। তো বাসায় যাওয়ার পরে কিপ্রিয়া ভাইয়া মানে আমার মামা মামি ছোট যে শালাটা ছিল মানে মামাতো শালা, তারপর একটা সম্বন্ধে ছিল রুবেল ভাইয়া, যার কথা বললাম সেই রুবেল ভাইয়া, তারপর আমার মামাতো মানে রূপার মামাতো বোন, মানে ওদের বাসায় যতজন লোকজন ছিল সবাই মিলে আমাকে এমন ভাবে অপমান করলো, মানে এমন কিছু কথা বললো আর কি যেটা মানে আমার পক্ষে সহ্য করার মতো না। যেমন তুই একটা আসলে খুনি, তুই একটা মানে মানে আমার বাবা মাকে নিয়ে অনেক ধরনের বাজে কথা বললো। মানে রূপা কোনো কিছু বলতেছে না, ও জাস্ট চুপ করে শুনতেছে। আমি বললাম যে রূপা কিছু বলতেছ না যে, ঠিকই তো বলতেছে তোরে। আমি মানে নিজেকে খুব ছোট মনে হয় তখন ওই জায়গাতে, যে এতগুলো মানুষ যেহেতু আমাকে বাজে বলতেছে, নিশ্চয় আসলে মনে হয় আমি খুব বাজে, আসলে মনে হয় আমি খুব খারাপ, যার কারণে আমাকে বলবে। আর নিজে নিজে অনুতপ্ত হইতেছিলাম একটা কারণে, যে আমি ওর নাক থেকে নাকফুলটা খুলে ফেলে, যেটার কারণে আমি নিজে খুব অনুতপ্ত হচ্ছিলাম যে আর যে করি এই কাজটা করা আমার একদমই উচিত হয়নি। রাতে যখন এগুলো বললো, বলার পর আমি বাসা থেকে বের হই, হাঁটতে থাকি। এক পর্যায়ে হাঁটতে হাঁটতে যখন,
আচ্ছা আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এত কিছু করার পরেও আপনি জানতেন যে ছেড়ে গেলে কখনো আমার সামনে এসে দাঁড়াতে পারবে না, আপনি কেন ছেড়ে আসেননি ওই ফ্যামিলি?
ভাইয়া মানে অ্যাকচুয়ালি আমি ওর প্রতি এক তো আমার ভালোবাসা ছিল, দ্বিতীয়ত ভাবলাম যে একটা মেয়ের জীবন যদি আমি নষ্ট করি আমার জীবনটা তো কেউ না কেউ নষ্ট করবে, বা মানুষের জীবনে বিয়ে একবার হয়, যেটা আমার বড় অপু সবসময় আমাকে বলতো যে ভুল মানুষ একবার করে আর বিয়েও মানুষ একবারই করে। যে মানুষ একবার ভুল করে সে মানুষ দ্বিতীয়বার সে যদি ভুল করে তাহলে সেটা ভুল হয় না, সেটা হয় অন্যায়। আর বিয়ে মানুষের জীবনে একবার হয়, আর দ্বিতীয়বার যদি কোনোটা বিয়ে হয় তাহলে সেটা বিয়ে হয় না, সেটা হয় তার জীবন বরবাদের দ্বিতীয় একটি অংশ। তোমার আপু এই কথাটা সবসময় বলতো, আর আমি যেহেতু মানে মানলাম যে যদিও আমাদের বিয়েটা একটা ভুল পর্যায়ে হয়েছে, তারপর যেহেতু ভুল হয়ে গেছে সেই ভুলটাকে যেন শুধরানোর চেষ্টা করি আমরা।
তো যাই হোক, আপনি যেটা বলছিলেন যে
হাঁটতেছিলাম রাতে একটা দুটো পর্যন্ত বাইরে হাঁটলাম, তো রাতে আবার ওদের বাসায় গিয়ে শুয়ে পড়লাম। সকাল দিকে রূপাকে বললাম যে রূপা দেখো একদিন তো হয়ে গেছে, তো একদিন টোটাল দোকান বন্ধ ছিল, তো এখন তো দাদা আমাকে বারবার ফোন করতেছে চলো চলে যাই, বা আমি চলে যাই, আমি তোমাকে ভাড়া দিয়ে যাই, তুমি চলে আইসো। পরে বলতেছে যে থাকো দুপুরে যাব। তো ভাবলাম যে ও যেহেতু তুমি করে বলতেছে মনে হয় রাগ কমে গেছে। তখন বললাম যে দেখো দুপুরে খাওয়া দাওয়া করার এতটা প্রয়োজন নাই, যেহেতু তুমি তো বুঝতে পারতেছো যে আসিস আমার উপরে ডিপেন্ড করে একটা দোকান দিছে, এখন যদি সেই দোকানটা যদি আমি এইভাবে চালাই আমার নিজের দোকানের মতো করে, যখন খুশি খুললাম যখন খুশি নাই, এছাড়া আমি তো এখানে জব করি, আমি যদি সেখানে একদিন কাজে না যাই তাহলে একদিন তোমাদেরকে বাজারের টাকা দিতে পারবো না, সেই এবিলিটি আমার তোমাদের মফস্বল টাউনে নাই আমার। পরে বলতেছে যে বাজারের টাকা দিতে পারবো না, এই জন্য তো দুপুরে খাওয়ার কথা বলতেছি, নাকি অন্য কোনো নিয়ত আছে? তো আমি শুনে চুপ হয়ে গেলাম। তো কিছুক্ষণ পর আমি বললাম যে দেখো খাওয়া দাওয়া, আবার বললাম যে খাওয়া দাওয়ার প্রয়োজনে চলো। দেন ও আমাকে সেখান থেকে বললো যে তোর যদি ইচ্ছা হয় তাহলে তুই আমার বোনের কোলে গিয়ে বসে থাক, তোর তো দোকানে যাওয়ার ইচ্ছা না, তোমার আমার বোনের কোলে বসে ইচ্ছা। তো এই কথা বলা পড়ো না, সকাল দিকে মানে খুব ধরনের মেজাজ খারাপ হয়ে গেল, তো হাতের কাছে মানে একটা লাঠির মতো পেলাম, এটা দিয়ে ওর পিছিয়ে একটা মানে আমি মারিয়ে দিলাম।
This track was downloaded from fusionbd.com.
আইদার উপর পিছে বড় একটা দাগ হয়ে গেছে। ও অনেক চিৎকার দিয়ে ওঠে। চিৎকার দিয়ে ওঠার পরে ওর মামা মামি যারা সবাই আছে আসার পর সেখান থেকে দেখে যে এই অবস্থা। তারপরে আমাকে আবার শুরু করে, মানে ইচ্ছে এরকম ঝার ঝেড়ে আসে। তো আমাকে বলতেছে আমি সেটা কেয়ার করিনি, আমি বাজারে চলে গেছি। বাজারে চলে গিয়ে ওষুধের দোকান থেকে একটা বাম নিয়ে আসলাম, আর গতকাল যে নাকফুলটা নিয়ে নিয়েছিলাম রাতে, সেই নাকফুলের তলসাটা আবার নিয়ে আসি সোনাগাড়ির দোকান থেকে। যখন বললাম মানে ওষুধটা নিয়ে আসলাম, ওষুধ নিয়ে আসার পর আমি বললাম যে এটা তোমার পিঠে মালিশ করে দিই, তোকে লাগবে না, তোর জোত আমার গরুদান তুই রাখ। আমি আশ্চর্য, এমন করতেছো কেন, তুমি কি কিছু চাইতেছো আমার কাছ থেকে, এটা বলো, যদি বলো তাহলে আমি তোমাকে বলতে পারি যে না তুমি চাইতেছো এটা আমি তোমাকে দিব। তো আমাকে বলতেছে যে কিছু চাই না তুই এখান থেকে যা, আমি তোমাকে সাথে যাব, কেন তুমি যদি এখন যদি সাথে না যাও আবার অন্য কিছু মাইন্ড করবা। দাদাকে মানে যে দোকানদার আশিসবাবু, আশিসবাবুকে ফোন দিয়ে বললাম যে দাদা আমি দুপুরের মধ্যে আসতেছি। পরে বললো যে দাদা আপনি কালকে বিকাল থেকে নাই, একটা দোকান আপনার উপর ডিপেন্ড করতেছে, উনি তো আমাকে ইচ্ছে মতো বলতেছে। যে দাদা একটু বোঝার চেষ্টা করেন, আমি তো একটু অনুষ্ঠানে আসছি। কাছে দাদা ঠিক আছে, আপনি যেহেতু এমন করেন না, যেহেতু আপনি আজকে করতেছেন সমস্যা নেই, আপনি আসেন। তো বিকেলে আমরা আসলাম, আসার পরে দেখি মানে রাতে কোন রান্না বান্না কিছুই করে নেই। ওর বাবা মানে আমার শ্বশুর প্রচন্ড ক্ষুধায় কাতর কাতর হয়ে বসে আছে। বসে থাকার পর সে আমাকে বলতেছে যে বাবা আজকে দুরূপা কিছু রান্না করে নেই। রান্না করে নেই মানে আপনার কেউ কিছু খান নেই, মানে দুপুর থেকে, দুপুর তো আমরা চলে আসলাম, দুপুর থেকে রাত পর্যন্ত সে রান্না করে নেই, কোনো কিছু খায়নি, বা কারোর জন্য আমার শ্বশুরের জন্য বা আমার ছোট মানে রুবি ওদের কারোর জন্য রান্না করে নেই। তো রুবি যে রান্না করতে যাবে, বাবা তো মানে আমার শ্বশুর তো ইনকাম করতেছে না, তো চাল ডাল যেখানে আছে
দিন আনে দিন খাওয়ার মতো অবস্থা আপনাদের। ওকে,
তো আমি বললাম কি একটু বাইরে গেলাম, বাইরে গিয়ে আমি যেখানে কাজ করতাম তো সেটার উপরে ছিল একটা হোটেল, শাহজাহান হোটেল। সেই শাহজাহান হোটেল থেকে আমি ওদের জন্য খাবার নিয়ে আসি, খাবার নিয়ে এসে সবাইকে খাওয়াই। রূপার পাশে শুয়ে আছে, শুয়ে থাকার পর থেকে ওর ফোনটা বিজি, মানে ফোনে কথা বলতেছে। আমি যাওয়ার পর বললাম যে কার সাথে কথা বলতেছো, আমার এক আত্মীয় তো তুমি চিনবা না। বললাম আচ্ছা ঠিক আছে, না চিনলে নাই। তখন সিটি সেলে 0123 একটা প্যাকেজ চলতেছিল, চিন্তা করলাম যে আমারটা সেল করে দিয়ে বিক্রি করে দিয়ে সিটিসেল 0123 মানে দুটা সিটিসেল মোবাইল কিনি, ওটা বিক্রি করে দিয়ে সিটিসেল মোবাইলটা কিনলাম। প্রথম যে কোনো একটা এফএম নাম্বার, প্রথম 3 মিনিট শূন্য পয়সা। তো ভাবলাম যেটা দিয়ে আমাদের সবসময় কথা বলা হবে, নাম্বারটা কিনে দিলাম। নাম্বারটা কিনে দেওয়ার কিছুদিন পর থেকেই আমি যখন মানে দোকানে আসি, ওকে ফোন দিলেই বেশিরভাগ সময় নাম্বারটা বিজি পেতাম, তো বিজি থাকতো বিজি থাকতো, মানে ফোন দিকে কখনো পেতাম না। দুপুরে বাসায় গিয়ে জিজ্ঞেস করতাম তোমার নাম্বারটা বিজি, কই আমার নাম্বার বিজি, মানে ও টোটালি সবসময় নেগলেক্ট করেছে। তো আমার দোকান থেকে বাসাটা প্রায় 5 টাকার মতো রিক্সা ভাড়া ছিল তখন, আর হেঁটে গেলে প্রায় 10 মিনিটের মতো সময় লাগতো। তো সেই দোকান থেকে যখন আমি আবার একদিন বিকেলে মানে সন্ধ্যায় ওর ফোন দিচ্ছি, দেখি নাম্বারটা অনেক বিজি বিজি। তো বিজির উপর আমি ফোন দিতেছি এবং বাসার দিকে যাচ্ছি, তো বাসায় গিয়ে দেখি ওর মানে কন্টিনিউ কথা বলতেছে। তো আমি ওর পিছন থেকে আমি আবার ওকে ফোন দিতেছি, তো তখনই দেখি বিজি। তো আমি ওকে পিছন থেকে ডাকলাম, ডাকিয়ে বললাম যে কিভাবে এখন তুমি নাকি কথা বলো না, এই যে আমি তোমাকে কত ধরে ফোন দিচ্ছি, নাম্বারটা আবার বিজি পাচ্ছ, নাম্বারটা বিজি পাইতেছি, ব্যাপার কি? পরে বললো যে জয় ফোন দিছে। বললাম যে জয় যেহেতু তোমার আগের নাম্বার জানে, এই জন্য আমি তোমাকে সিটি সেল কিনে দিলাম, তুমি আবার এই নাম্বারটা জয়কে দিছো। পরে বলতেছে তোর চেয়ে জয়ের অনেক টাকা পয়সা, মানে তোর থেকে জয়ের টাকা পয়সা অনেক বেশি। আমি তাহলে কি তুমি কি টাকা পয়সাকে বিয়ে করছো নাকি আমাকে? কই তোরে কি বিয়ে করছে? বিয়ের আগে তো অনেক ফুটা ফুটি কথা বলছিস যে তোর বাবার এটা আছে সেটা আছে অনেক কিছু আছে। কই তুই আমাদের এখানে পড়ে আছিস কেন? আমাকে তোদের বাসায় নিস না কেন? এটা তোমার প্রবলেম, আমাদের বাসায় যাওয়াটা তোমার প্রবলেম, যদি এমন হয় তাহলে আমাকে সরাসরি বলতে পারো, এমন কথা কোনো মানে হয় না। পরে বলতেছে না আমি এটা নিয়ে আমার তো কোনো প্রবলেম না, আমার প্রবলেমটা হইতেছে তুই না, তোকে আমি চাই না এখন। বললাম যে কেন? তখন বললো যে তোকে প্রয়োজন নেই। বললাম যে আসলে কি আমার প্রয়োজন নেই? হ্যাঁ প্রয়োজন নেই। বললাম আচ্ছা ঠিক আছে, যদি প্রয়োজন নাই থাকে তাহলে আমি তোমার লাইফ থেকে চলে যাবো, সেটা অন্য কথা, বাট এমন করো না যেটা আমার সহ্য হয় না। তো আমার একটা বাজে অভ্যাস ছিল কি ভাইয়া, যে আমার রাগটা অনেক বেশি, ও যখন খুব বাজে বাজে স্ল্যাং ইউজ করতো তখন আমি ওকে ওর গায়ে হাত তুলে ফেলতাম, মানে আমার রাগটাকে আমি কন্ট্রোল করতে পারতাম না। তো আমি যে ওর গায়ে হাত তুলতাম না বা আমার যে ভুল ছিল না এমন না, আমার অনেক ভুল ছিল, রাগ হলে আমি ওর গায়ে হাত তুলতাম। ওখান থেকে কিছুদিন পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি একটু ঢাকা যাবো। পরে বলতেছে কেন? আমি বললাম যে আমার বড়াপুর সঙ্গে একটু কথা আছে আমার। ঢাকা গিয়ে বড়াপুকে বললাম যে বড়াপু আমি একটা ভুল করে ফেলছি, এতদিন তোদেরকে বলা হয় নাই। পরে বললো যে কি ভুল? আমি বললাম যে আমি একটা মেয়েকে বিয়ে করে ফেলছি, ওকে আমি আগে আশ করতে পারছি যে তুই মেয়ে সংক্রান্ত কোনো একটা ভেজাল আটকে পড়ছে। পরে বললো যে কে? আমি বললাম যে রূপা নাম, আর গ্রামের বাড়ি ময়মনসিংহ শিরপুর। পরে আমাকে বলতেছে যে আচ্ছা ঠিক আছে কি চাস? আমি বললাম যে আপু ওরা এনে হোক তুমি বাসায় নিয়ে আসো। ওখানে আমার খুব প্রবলেম চলতেছে, আমি আর পারতেছি না। কই কেন কি হয়েছে? আপুকে সব খুলে বললাম। আমার বললো যে দেখ, আমরা মেয়েরা সাধারণত বেশ কিছু কারণে প্রবলেম করে থাকি। আমার বোন ছিল খুব ফ্রি, তো বললো যে এক, হয়তো সে তোর কাছ থেকে যা চাইতেছে সেটা পাইতেছে না। দ্বিতীয়ত এমনও হতে পারে যে ও স্বপ্ন দেখছে একভাবে, বাট তোকে পাওয়ার পর স্বপ্ন হয়েছে আরেক রকম। বা এমনও হতে পারে যে আমি ইচ্ছাকৃত ভাবে চার পাঁচটা ছেলের সাথে আমি সম্পর্ক রাখলাম, বিয়ের আগে হোক আর পরে হোক, আমরা মেয়েরা সাধারণত এমন করে থাকি। ভাবলাম যে তাহলে ও কেমন এমন করতেছে কেন, সেটা তাহলে আমি ওর সাথে কথা বলে জিজ্ঞেস করবো। তাহলে আব্বু ওকে বাসায় আনার একটা পদ্ধতি, রাস্তা বের করো না। আব্বার অবস্থা তো তুমি জানো, আব্বু দুবার স্ট্রোক করছে, এখন যদি আব্বুকে বলতে যাই সে ডাইরেক্টলি স্ট্রোক করবে। কই তুই এক কাজ কর, আমি তোকে যেভাবে বলি সেভাবে করতে পারবি? আমি বললাম যে হ্যাঁ আব্বু পারবো, ওদের এখানে যেহেতু এত অপমান এত লাঞ্ছনা সহ্য করতে পারছি, তো আমি কেন এখানে আসতে পারবো না? তো এর মধ্যে ভাই আমি একটা কথা বলতে চাই যে আমার যে চাচা শ্বশুর ছিল সে একটু বাজে টাইপের ছিল, ছোট যেটা, মানে তার ইচ্ছে ছিল যে আমার শ্বশুরের যে জায়গা সংখ্যা ছিল, মানে 3% যে জায়গাটা, সেটা সে তার নিজের নামে করে নেবে। এই জন্য আমি কিছু টাকা পয়সা খরচ করে ওদের তিন বোনের নামে সমানভাবে জায়গাটা ভাগ করে দিই। আর যখন আমাদের সংসারটা মানে খুব অভাবে চলতেছিল, তখন ওরা তিনও বোন বলছে যে ভাই আপনি এই আমাদের জায়গাটা ব্যাংকের কাছে বন্ধক রেখে আপনি কিছু টাকা নিয়ে নিজের সব বিজনেস করেন, যেহেতু আপনি অন্য ধরনের বিজনেস করতেছেন। তখন আমি রাজি হইনি, আমি এতটুকু বলছি যে বোন দেখো, লাভ মানে বিজনেসের লাভ লস সবসময় হয়ে থাকে, লাভ হবে, আল্লাহ না করুক যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, এটাকে কভারেজ করার মতো এবিলিটি আমার নাই, সো আমি এটা পারবো না, তোদের তিনজনের নামে করে দিই। দেন আমি ঢাকা চলে এসে আপুকে বলি, আপু বলে যেমন এমন করতে হবে। আমি বললাম যাচ্ছে বাবু সব পারবো, কি করতে হবে বল। পরে বলল যে তুই বিদেশ চলে যা, আমি এনি হও তোর ওয়াইফকে আমার বাসায় নিয়ে আসুন, আমি তোর এটা প্রমিস করলাম। আমি যা পুরো বলে যেতে হবে না, কেন তুই আর বলতে পারবি না? আচ্ছা ঠিক আছে, ওকে বলতে পারবো না। আচ্ছা তাহলে আমি আজকে শেরপুর চলে যাই, তুমি আমার পেপার জমা দাও। আর 2007 ভাইয়া মানে আপনি যতটুকু জানেন যে তখন মালয়েশিয়াতে এত এভেলেবেল ছিল না ভিসাটা, মানে কোন প্রকারের ভিসা দিচ্ছিল না, মানে অবৈধ হয়ে যেতে হতো আর কি। আমাকে যখন সবকিছু ভিসা প্রসেসিং এর ব্যবস্থা দেয়, এজেন্টরা খুব দ্রুত কাজ করে, ইভেন অবৈধভাবে তো ওরা যেখানে এনিহাও নিতে পারে, জাস্ট মানুষ মানুষ কন্ট্যাক্ট করলেই হয়। হঠাৎ করে একদিন ফোন করে বললো যে তুই ঢাকায়। আমি বললাম যে কেন আপু? মানে আজকে রাতে তোর ফ্লাইট, তোর আজকে ঢাকা আসতে হবে, এনিহাও তোর ঢাকা থাকতে হবে। তো দুটো দিকে আমি রূপাকে বললাম যে রূপা আমি একটু ঢাকা যাব। তখন আমার দোকানে বা আমি কাউকে কোনো কিছু বলিনি, হয়তো মানে এটা আমার সবচেয়ে বড় ভুল, মানে হয়তো বা কি এটা আমার মাস্ট বি অনেক বড় ভুল হয়েছে যে মানুষটা আমার উপর ডিপেন্ড করে একটা দোকান দিয়েছিল। বাট এর মাঝে আমি আমার অবর্তমানে যে একটা ওনার কাজটা যদি রিকভার করতে পারে এমন একজনকে আমার কাজ শিখিয়েছিলাম।
আপনি ইভেন রূপাকেও বলেননি যে আপনি মালয়েশিয়া
যাচ্ছেন? চলে যাচ্ছি।
বিগ মিস্টেক, ওটা বিগ মিস্টেক। ওকে তারপর
দেন আমি ওকে বলি যে রূপা আমি একটু ঢাকা যাবো। ওরা বলতেছে কেন? তখন আমার ওয়াইফ 6 মাসের প্রেগনেন্ট। ও বলতেছে কেন? আমি বললাম যে বড় আপু ফোন করছে ইমিডিয়েটলি ঢাকা যেতে বলছে, কেন যেতে বলছে আমি সেটা জানি না। ঢাকা গেলাম, পরে বললো যে কবে আসবা? আমি বললাম যে দু একদিন থেকে চলে আসবো, ভাই মনে হতে পারে যদি কাজ শেষ হয়ে যায় তো আমি কালকে ব্যাক করবো, বাট আমি তো জানি যে আমি মালয়েশিয়া চলে যাবো। আমি বললাম যে এই নাম্বারটা রাখো, এটা আমার বড় আপুর নাম্বার, যে কোনো প্রয়োজনে যোগাযোগ করো, যদি আমার নাম্বারটা অফ। পরে বললো যে তোমার নাম্বারটা অফ থাকবে কেন? আশ্চর্য, যদি কোন একটা কারণবশত অফ থাকে বা মোবাইলের চার্জ নেই বন্ধ হয়ে গেল, মানে জাস্ট একটু বুঝাচ্ছি আর কি।
আমি একটু জানতে চাই যে দুই মাসের যে প্রথম বেবিটা আপনাদের ছিল সেটা তো সে অ্যাবর্ট করলো, তো এরকম একটা ক্রাইসিস মোমেন্ট, এরকম একটা খারাপ অবস্থা আপনাদের চলতেছে, দিন আনে দিন খাওয়ার মতো অবস্থা, সেখানে সে আবার প্রেগনেন্ট হলো এবং এবারের বেবিটা সে নষ্ট করেনি কেন?
এবারটা আমি তারকে অনেকভাবে বুঝাইছি যে দেখো তুমি আমাকে যা বলো তাই আমি করতে পারবো, আর এই বেবিটা হচ্ছে আমাদের বাসায় প্রবেশ করার তোমার একটা সার্টিফিকেট, মানে দরজা যেটা বলে সেটা, এই বেবিটা আমার বাবার কোলে দিয়ে তুমি যদি বলো যে আপনার ছেলে আমার বংশের সবাইকে খুন করছে, এখন আমাকে আপনার বাসা ঠাই দিতে হবে, আমার বাবা তোমাকে তাও দিতে রাজি পারবে, সে তাতে রাজি হবে। বিকজ একটা বেবি হচ্ছে তার লাইফের সবচেয়ে বড় উইক পয়েন্ট।
কেন মানে এই উইক পয়েন্টটা কেন ছিল?
উইক পয়েন্ট হচ্ছে আমার বড় ভাইয়ার যে বেবিটা ছিল, সেই বেবিটা আমার বাবা কোলে নিতে পারেনি, আমার ভাবি আমার বাবাকে কোলে নিতে দেয়নি, ইভেন আজও পর্যন্ত দেয়নি, আজকে প্রায় 8 বছর সে আজও পর্যন্ত কোলে নিতে পারেনি।
বিহাইন্ড দ্য স্টোরি যে কোনো একটা ঘটনা নিশ্চয়ই আছে। আচ্ছা
এই কারণেই আমার মানে সেই ভাতিজির জন্য আমার বাবা দুইবার স্ট্রোক করছে। আগে একবার স্ট্রোক করেছিল যে আমার দাদা মারা যাওয়ার সময় একবার স্ট্রোক করেছিল, আর সেকেন্ড স্ট্রোক করেছে আমার এই ভাতিজিকে নিয়ে। ইভেন আমার ভাতিজিকে নিয়ে যখন আমার বাবা চুপি চুপি ভাবে দেখা করতে চাইতো, তখন আমার আম্মু আবার ঝগড়া করতো বাবার
সাথে। কেন এটা দিতে চাইনি কেন? এর পেছনে ছোট্ট করে একটু বলেন তো কারণটা কি ছিল?
আমার ভাবিদের ব্যাকগ্রাউন্ডটা ভালো ছিল না, যার কারণে আমার ফ্যামিলির সঙ্গে মানে আমাদের ফ্যামিলির সঙ্গে ওদের ফ্যামিলিটা মানত না। আর আমাদের ভাবি যেটা, আমার ভাবি ওনার ফ্যামিলি ছাড়া উনি আমাদের কাছে আসবে না। আমাদের কাছে যদিও আসে, ওনার ফ্যামিলির সঙ্গে টোটালি কন্ট্যাক্ট থাকবে। ইভেন ওনার ফ্যামিলির মানুষজন আমাদের বাসায় আসবে, আর ওনাদের ফ্যামিলির মানুষজন যে আমাদের বাসায় আসবে এটা আমার ফ্যামিলি মানতে পারছে না, বিকজ আমাদের ভাবির যে ফ্যামিলির যে ব্যাকগ্রাউন্ডটা সেটা ভালো না।
ওকে, যাই হোক, এটা এটা নিয়ে একটা সমস্যা। মানে আপনার ভাইও কি মানে একইভাবে ওনাকে বিয়ে করেছে, লাভ ম্যারেজ, এবং এরকম একটা ফ্যামিলিগত একটা সমস্যা আছে, এবং যে কারণে আপনার বাবা কোনোদিন আপনার মানে ভাতিজিকে কখনো দেখতে পারেনি। ওকে, সেই জায়গা থেকে তার একটা উইক পয়েন্ট ছিল। আর আপনি যেটা বলছিলেন যে ওকে ঢাকায় আপনার ফিরে আসার কথা, ছয় সাত মাসের প্রেগনেন্ট তখন আপনার ওয়াইফ, তারপর
তখন আমি ঢাকা আসি। ঢাকা আসার পর আমার আপু বলল যে চল মার্কেটে চল। তো আমি অ্যাকচুয়ালি ভাইয়া সেদিন আমি বাসায় যেতে পারিনি। যখন আমি মহাখালী নামলাম, লোকটার অফিস ছিল বনানি, অ্যাড্রেসটা বলবো না। তো সেই বনানিতে গিয়ে আমি ছবি তুললাম। ছবি তোলার পর লোকটা বলতেছে রাত দুটায় তোমার ফ্লাইট। আমি বলছি ভাইয়া এত তাড়াতাড়ি কিভাবে হলো? আমাদের কাছে তাড়াতাড়ি হয়। যাই হোক, আমার খুব মানে অবাক লাগলো। তারপর দেখলাম যে না, ঘটনা সত্য। আমার পাসপোর্ট, টিকিট সবকিছু আমার হাতে দিল। আমাকে একটা ড্রেস দিল যে আপনি মালয়েশিয়া এয়ারপোর্টে নামার পর এই ড্রেসটা পরবেন, আর একটা আইডি কার্ড দিল যে আইডি কার্ডটা আপনার গলায় ঝুলাবেন, আর কেউ আপনাকে আটকাবে না। আমি বাংলাদেশ থেকে উঠলাম, মালয়েশিয়া নামলাম। মালয়েশিয়া নামার পরে
এবং আপনি কোনোভাবেই আপনার ওয়াইফকে জানালেন না?
জানাইনি।
কি একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আপনি যাচ্ছেন, আপনার একবারের জন্য মনে হয়নি যে এরকম
একটা ভয়াবহ কাজ? আমি ভরসা করেছিলাম আমার বোনকে, বিকজ আমার বোন আমাকে যা বলে আল্লাহর রহমতে সে আমার বোন সেটা করে আমার জন্য।
এবং আপনার বোনকে আপনি বলেছিলেন যে সে ছয় সাত মাসের প্রেগনেন্ট, তার ফ্যামিলি পুরোপুরি আপনার উপর ডিপেন্ডেন্ট। আপনার বোন তখন আপনাকে কি ধরনের কথা দিয়েছিল?
সে বলেছে তুই আমাকে যেহেতু বিশ্বাস করিস, আমার টোটাল ফ্যামিলিতে তুই যেহেতু আমার সঙ্গে সবচেয়ে বেশি সব কথা আমাকে বলিস, আর আমাকে যেহেতু বিশ্বাস করিস, আল্লাহর আমাকে যেহেতু বিশ্বাস করিস, আমি অবশ্যই আল্লাহ যদি চায় যত তাড়াতাড়ি হোক তোর ওয়াইফকে আমাদের পাশে নিয়ে আসবো।
আপনি ওদের যখন চলে আসলেন, আপনি তো বলছেন তিন আনে দিন খাওয়ার মতো অবস্থা, আপনি কোন টাকা পয়সা দিয়ে আসছিলেন তাদের হাতে?
তখন কোন টাকা পয়সা দিয়ে আসিনি।
আপনার বোনকে বলেছিলেন যে ওদের ফ্যামিলি কিভাবে কি খেয়ে দেবে?
বোনকে বলেছিলাম।
আপনার বোন তখন কি বলেছিল?
আমার বোন বলেছে যে ওদের ঠিকানা দিস, আমি ওদের ঠিকানাতে পোস্টে টাকা পোস্ট করে পাঠিয়ে দেবো, মানে মানি ট্রান্সফার করে পাঠিয়ে দেবে। তো আমি মালয়েশিয়া গিয়ে পৌঁছলাম। পৌঁছানোর পরে আমি ফার্স্ট ফোন করি রূপার মোবাইলে,
প্রথম মালয়েশিয়া থেকে।
জি।
ওকে, আমরা এই 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 পার্টটা আমরা একটু একটা সংবাদের পরে জানতে চাই। বারবারই বলি, জীবনের গল্পের শেষ বলে মানে অনুমান করার কোন সুযোগ নেই, কারণ জীবনের গল্পের আসলে এত বেশি বাঁক, এত বেশি সমান্তরাল, এত বেশি ঢেউ, এবং সে ঢেউ কখনো এত বড়, কখনো এত ছোট। আপনি শুনছেন হ্যালো 8920, কিবরিয়া আপনার সঙ্গে আছে। আপনি শুনছেন এবিসি রেডিও FM 90.2। হ্যালো 8920 হচ্ছে আপনার কথা বলার প্ল্যাটফর্ম, আপনারা নিশ্চয়ই জানেন। 9115668, আমি আবারও বলছি 9115668 হচ্ছে আমাদের ফোন নাম্বার। এখানে ফোন করে প্রথমে আপনার নামটি বলতে হবে, তারপর আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলতে হবে, এবং তারপর বলতে হবে আপনি কি বলতে চান। আপনি যদি অতিথি হয়ে আসতে চান, আপনার জীবনের গল্পটা খুব ছোট্ট করে বলে বলুন, আপনার সঙ্গে যোগাযোগ করতে আমরা ফোন করব আপনাকে। আর একই সাথে এই মুহূর্তে যারা ফেসবুকে বিভিন্ন কমেন্টস করছেন তাদের সবাইকে বলবো, ভাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে গল্পটা শুনুন। আপনাদের পার্টিসিপেশন, আপনাদের অংশগ্রহণ আমাদেরকে ধন্য করেছে। আমাদের ফেসবুক পেজটা হচ্ছে facebook.com/hello8920। আবারও বলছি facebook.com/hello8920। সংবাদের বিরতি, সংবাদের পর আবারও ফিরে আসছি, সাথেই থাকুন। কিবরিয়া আছি আপনার সঙ্গে, এবং আমার সঙ্গে রয়েছেন আজকের অতিথি সম্রাট, এবং আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও FM 90.2। আপনার প্রিয় অনুষ্ঠান হ্যালো 8920 চলছে প্রতি বুধবার রাত 11:10 আমরা হাজির হই একজন বন্ধুকে নিয়ে কিংবা দুজন বন্ধুকে নিয়ে, যার জীবনের গল্পগুলো আপনাদেরকে আমরা শোনাই। এবং আমাদের জীবনের গল্পের কোন সিলেবাস নেই যে এখানে শুধু ভালোবাসার গল্প বলতে হবে, কিংবা এখানে শুধু কান্নার গল্প বলতে হবে, কিংবা এখানে শুধু হাসির গল্প বলতে হবে, কিংবা এখানে শুধু আনন্দের গল্প বলতে হবে, কিংবা এখানে শুধু সাফল্যের গল্প বলতে হবে, এরকম কোন সিলেবাস নেই। যে কোনো ধরনের গল্প হতে পারে, যে কোনো বিষয়ে হতে পারে, আসো মন খুলে যদি বলার কোথাও কোনো জায়গা না পাও আমাদের এখানে বলো, আমরা খুব মনোযোগ দিয়ে শুনবো। আমরা গল্প শোনার পরে তোমাকে কোনো অ্যাডভাইস করব না, কোনো উপদেশ দেব না, এবং তোমার গল্প শোনার পরে আমরা বিশ্বাস করি আমাদের যে লাখো শ্রোতা রয়েছে, সেই লাখো শ্রোতা প্রত্যেকেই তার নিজ নিজ জায়গা থেকে অত্যন্ত জ্ঞানী এবং অত্যন্ত গুণী, তারা তাদের মতো করে তোমার গল্পটা শোনার পরে শিক্ষা নেবে, আমরা সেটাই বিশ্বাস করি। হ্যালো 8920 এর বৈশিষ্ট্য মূলত এখানেই। আজকে আমাদের অতিথি সম্রাট তার জীবনের গল্প অকপটে বলে যাচ্ছে। সম্রাট স্বীকার করছে তার ভুলগুলো এবং একই সাথে তার জীবনের না পাওয়া ব্যাপারগুলো স্বীকার করছে। এবং ফেসবুকে যেসব বন্ধুরা কমেন্টস করছেন এই সম্রাটের গল্পগুলো নিয়ে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাতে চাই যারা এত রাতে আমাদের সঙ্গে আছেন। এবং সবাইকে আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব এই গল্পের শেষটুকু শুনে যেতে, কারণ গল্পের শেষটুকুই আসলে এই গল্পের মূড়ো, গল্পটা সাজানো হয়েছে আসলে শেষটুকুকে ঘিরে। সুতরাং অবশ্যই শেষটুকু আপনারা শুনে তারপরে ঘুমোতে যাবেন। আর বিশেষ করে শাহিন কবির যারা, যিনি এই মুহূর্তে শুনছেন তুর্কি থেকে, তিনি লিখেছেন, অনলাইন ডিস্টার্ব করছে ভাই, আমরা তুর্কি থেকে শুনছি। আমি আপনার কথাটি এক্ষুনি আমাদের আইটি টিমকে জানিয়ে দিচ্ছি যত দ্রুত সম্ভব অনলাইন সমস্যাটা সমাধান করে দেওয়ার জন্য। মোস্তফা কামাল লিখেছে, কি প্রিয়া ভাই, গল্পটা যতই শুনছি ততই আরো শুনতে মন চাইছে, জানতে ইচ্ছে করছে গল্পের শেষ সেন্টেন্সটা। আমার মনে হয় আপনি সঙ্গে থাকুন, কারণ শেষ বাক্যটা আসলেই খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা সম্রাটের কাছে চলে যাচ্ছি, আর যাওয়ার আগে বলে দিই ফোন নম্বরটি 9115668 হচ্ছে ফোন নম্বর। তোমার সবচেয়ে বিশ্বস্ত বন্ধুটি হচ্ছে এটা। যদি পৃথিবীতে এমন কোন ঘটনা থেকে থাকে যা তুমি কাউকে কখনো বলতে পারো না, কারো কাছে মন খুলে বলতে পারো না, তাহলে তুমি এই নম্বরটিকে বলো। এই নম্বরটিকে বলা মানে হচ্ছে হ্যালো 8920 কে বলা, এই নম্বরটিকে বলা মানে হচ্ছে এবিসি কে বলা, এই নম্বরটিকে বলা মানে হচ্ছে এবিসির লাখো লাখো শ্রোতাকে বলা। তারা তোমার জীবনের গল্প অত্যন্ত শ্রদ্ধা ভরে মনোযোগ দিয়ে তোমার গল্পটি শুনবে। প্রথমে নামটি বলবে, তারপর তোমার সেল নাম্বারটি স্পষ্ট করে বলবে, তারপর বলবে তোমার কি বলার আছে। ঠিক আছে, নাম্বারটি আমি আবারও বলে দিচ্ছি 9115668। এবং আমাদের একটি পেজ রয়েছে ফেসবুক পেজ, এখানে হ্যালো 8920 যাবতীয় তথ্য পাওয়া যায়। এবং একই সাথে এই ফেসবুক পেজটি থেকে আপনি পুরনো যে পর্বগুলো এখানে প্রচার করা হয়েছে সেগুলো ডাউনলোড করতে পারবেন। আপনি যদি আজকের সম্রাটের সাথে যোগাযোগ করতে চান, কারণ সম্রাটকে আমরা আসলে মূলত ফেসবুক থেকে নিয়েছি এই পেজটি থেকে, তাহলে এই পেজটিতে আপনি যোগাযোগ করুন এবং ফেসবুকে নিজেকে জয়েন করুন। ফেসবুকের ঠিকানাটা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। সম্রাটের কাছে আমরা চলে যাচ্ছি এবং সম্রাট তার জীবনের গল্প বলছিল। হ্যাঁ, মালয়েশিয়া যাওয়ার পরে আপনি প্রথম ফোনটা রূপাকেই করেছিলেন, তারপর
রূপাকে ফোন করে বললাম যে কেমন আছো, বললো যে দুদিন ধরে তোমার নাম্বার অফ কেন। আমি বললাম যে দেখো আমি চিটাগং আসছি একটা কাজে, ওকে বলিনি যে আমি মালয়েশিয়া, আমি চিটাগং আসছি একটা কাজে। তো আমি ওকে বললাম যে কেন তুমি কি মোবাইলের নাম্বারটা দেখতেছো না, নাম্বারটা দেখে কিছু বুঝতেছো না, এটা তো একটা টেলিটক নাম্বার আসছে।
হ্যাঁ, অনেক সময় এরকম নাম্বার কিন্তু চেঞ্জ হয়ে অন্য একটা নাম্বার দেখায়। হ্যাঁ
বলতেছে যে টেলিটক নাম্বার আসছে। কেন? আমি বললাম যে হ্যাঁ আমি তো তোমাকে ইন্টারনেট থেকে ফোন দিয়েছি, আমার যে কাজ আসছে সেখানে আমি তোমাকে ইন্টারনেট থেকে ফোন দিয়েছি। ওই তুমি পারো? আমি বললাম যে বড়পু ফোন দিয়েছিল তোমাকে, বলেছে হ্যাঁ কিছু টাকা পাঠাইছে। হ্যাঁ পাঠাইছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, যদি কোনো কিছু প্রয়োজন হয় তুমি আপুর সঙ্গে যোগাযোগ করো, আর আপু তোমার সঙ্গে কন্টিনিউ যোগাযোগ করবে, আর আমি তো আছি। তুমি কবে আসবো? আমি যে আমি আসবো, রিসেন্টলি চলে আসবো। তো এমন করে সেখান থেকে বড়পুকে ফোন দিলাম, আব্বু আম্মু সবাইকে ফোন দিলাম যে আমি মালয়েশিয়া চলে আসছি, ভালো করে তোমরা কোনো চিন্তা করো না।
সেখানে কাঠ
ফ্যাক্টরিতে আমাকে কাজ করতে হতো, ওখানে সবকিছু অটোমেটিক মেশিনে, হাতের মাঝে মানে প্রায় 10-15 সেকেন্ড একটা সময় পেতাম। 10-15 সেকেন্ডের মধ্যে একটা করে এক পিস করে কাঠ চলে আসতো, সেটার ওজন প্রায় 20-25 কেজির মতো হয়। সেটা দুহাত দিয়ে নিয়ে এক সাইডে রাখতে হবে, ইভেন সেটাকে নতুন করে একটা বান্ডেল করে আরেক সাইডে করতে হবে। সেই 15 সেকেন্ডের মধ্যে সবকিছু করতে হবে। আর সেখান থেকে খাওয়া দাওয়ার জন্য কিছু লোক নির্ধারণ করা থাকতো, যে ওদেরকে ফোন করলেই ওরা খাওয়া দাওয়া দিয়ে যেত, বা প্রতি শনিবারে আমরা পালিয়ে পালিয়ে বাজারে যেতাম বাজার করার জন্য। সেখানে এমনও হতো যে বাজার করতে গেছে, অনেক সময় পুলিশের ধাওয়া খেয়ে সেখান থেকে চলে আসতাম, বাজার করতে পারতাম না। তো সেই সমস্ত সারা সপ্তাহ
ফ্যাক্টরির মধ্যে থাকতেন।
জি, মানে কাজ করা এবং থাকা।
আপনার মতো এরকম অবৈধ আরো দেখেছেন বাংলা? কত সালে গিয়েছিলেন আপনি তখন?
সেটা 2007-এ।
আপনার মতো আরো ছিল এরকম বাংলাদেশে অবৈধ?
তখন প্রায় মালয়েশিয়া যে টিভিতে যতটুকু দেখতাম, ইভেন আমি তো এত কিছু বুঝতাম না, তবে সেখানে আমার দুলাভাইও কাজ করতো। তো টিভিতে দেখে দুলাভাইকে জিজ্ঞেস করলাম, দুলাভাই কি বলতেছে, মালয়েশিয়াতে এখন তোমার মত মানে অবৈধ আর কি প্রায় 10-20 লাখের মতো লোক আছে বলতেছে। বললাম যে কেন, এগুলো কি করবে, কাগজপত্র ছাড়বে? যদি ভিসা ছাড়ে তাহলে তো ভালোই, বৈধ হয়ে যাবো, তখন আর কোনো ভয় নেই। তাই না, কাগজপত্র ছাড়বে না, এদেরকে ধরার জন্য রেলার ছাড়ছে। বললাম যে রেলারটা কি? তো এখানে এরকম একটা স্পেশাল টিম আছে যার নাম হচ্ছে রেলার।
ও রেলার, আচ্ছা।
জি, এবং এটার সাথে ইমিগ্রেশনের কিছু লোক থাকে, এদের পাওয়ার থাকে অন্যরকম, মানে ফ্যাক্টরি গেট ওরা খোলার জন্য অপেক্ষা করবে না, ফ্যাক্টরি গেটটা কেটে সরাসরি ঢুকে পড়বে। এমন অনেক সময় হয়েছে, তখন আমরা জঙ্গলে পালাইছি, যারা মালয়েশিয়াতে থাকে বা যারা মালয়েশিয়াতে যায় গেছে তারা বলতে পারবে যে মালয়েশিয়া মশা এবং ছাড় পোকার জন্য বিখ্যাত। ওখানে দিনের বেলা তো মশা কামড়াবে, রাতের বেলাও কামড়াবে, মানে এত মশা। তো যাই হোক, ওখানে মানে কাঠ ফ্যাক্টরিতে কাজ করতাম।
কি পরিমাণ টাকা পেতেন আপনি প্রতি মাসে?
প্রাথমিক অবস্থায় খুব কম পেতাম, 20,000-15,000। তো পরবর্তীতে যখন দেখলো যে আমি এমএস ওয়ার্ডের কাজ করতে পারি, এমএস পাওয়ার পয়েন্টের এক্সেলের কাজ করতে পারি, বস যখন দেখলো তখন আমাকে অফিসে কাজটা দেয়, উনি মানে অফিসে আর কি হিসেবটা কাউন্ট করো, কত পিস কাঠ গেল, কত পিস আসলো, কে অর্ডার দিল, ফ্যাক্স আসলো, কে পেমেন্ট করলো, না হিসেবগুলো রাখা। তো তখন একটু মোটামুটি স্যালারিটা ভালো পেতাম, প্রায় 40,000-35,000 টাকার মতো। তো এই টাকাটা আবার সমান ভাগ করে আমার আম্মু আব্বুকে কিছু দিতাম, আমার ওয়াইফকে কিছু পাঠাতাম।
তো আপনি জানলো কিভাবে আপনি মালয়েশিয়াতে আসেন?
মাসখানিক পরেই আমার ওয়াইফকে আমি সত্য কথা বলে দিছি যে রূপা আমি তোমাকে আর পারতেছি না একটা কথা বলতে, কেননা কখনোই কোনো কথা আমি তোমার কাছ থেকে গোপন করিনি, যেটা আমি এখনো বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি কোনো কথা আসলে ওর কাছ থেকে গোপন করিনি, সব কথা ওকে বলতাম। যে পরে বলছে কি বলবা, আমি বললাম যে আসলে আমি মালয়েশিয়া চলে আসছি। তো আমার কেন জানি মনে হচ্ছে তুমি চিটাগং না, কেন তুমি আমাকে যে নাম্বারে ফোন দিছো সেই নাম্বারে আমি তোমাকে ফোন দিচ্ছি, ফোন দেওয়ার পর সেই নাম্বারে রিং হয় কিন্তু কেউ রিসিভ করে না, আর যদি কখনো কখনো রিসিভও করে অন্য একটা মানুষ রিসিভ করে। এরকম প্রায় 8-9 বার হয়েছে। আপুকে জিজ্ঞেস করছি, আপু মানে আন্দামদা করছে, যখন আমি বুঝতে পারছি যে তুমি কোথাও না কোথাও গেছো। পরে বললাম যে তোমার জন্য একটা গুড নিউজ আছে। পরে বললাম যে কি? আমি বললাম যে আপু তোমাকে সামনের মাসের মধ্যে আমাদের বাসায় নিয়ে আসবে। তুমি এমন কেন কেন করছো? আমি বললাম যে তোমার আমার আমার আমাদের বেবির জন্য, তিনজনের জন্য আমি এটা করতে বাধ্য হয়েছি। আর ও বললো যে আচ্ছা ঠিক আছে, তো সামনের মাসে চলে যাবো না? আমি বললাম যে হ্যাঁ। শিরপুরে যাদের সঙ্গে কাজ করতাম ওদেরকে ফোন দিছি, ফোন দেওয়ার পর ওরা আমাকে ফোন করত, ফোন করতো এমন টাইমে যে কিভাবে মানে ওরা ফোন করে বলতো যে সম্রাট ভাবি কি আজকে অন্য একটা ছেলের সঙ্গে দেখছে,
প্রেগনেন্ট থাকা অবস্থায়।
হ্যাঁ, অন্য একটা ছেলের সঙ্গে ঘুরতে দেখছি। আমি ভাবতাম যে ওর মামাতো ভাইটা কেউ আমার হবে, তা আমি এতটা মানে ইগনোর করে চলতাম। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, হতেও পারে। ওর মামাতো ভাইটাই অনেকে আছে, কেন ওদের সবাইকে চিনি, বাট এই ছেলেটাকে আমি দেখিনি কখনো, আমরা দেখিনি কখনো, আমাদের শেরপুরের না। তো আমি মনে মনে আজ করলাম এটা কি জয়, জয় হতে পারে, বিকজ জয় জামালপুরের ছেলে। তো জামালপুর আর শেরপুর খুব কাছাকাছি। আমি রূপাকে কিছু বলিনি যে এমন হইতেছে কিনা। তো কিছুদিন পর রূপা আমাকে ফোন দিল, ফোন দিয়ে বললো যে আমাদের জায়গাটা আমরা বিক্রি করে দিতেছি, মানে আমাদের যে পৈতৃক জায়গাটা ছিল সেটা বিক্রি করে দিতেছি। কেন? পরে বলতেছে যে আমাদের ছোট দুই বোনের টাকার প্রয়োজন, এখন রুবির হাজবেন্ডের টাকার প্রয়োজন, ওরা একটা দোকানপাট দিবে, এখন কি দিয়ে দোকানপাট দিবে? আমি বললাম যে এক কাজ করো তাহলে। তো আমি যেটা বলতেছিলাম যে আমার ফ্রেন্ড আমাকে ফোন দিত, ফোন দিলে আমি জিনিসটা ইগনোর করতাম। ইগনোর করার পরে আমি আমার আপাকে ফোন দিলাম যে আপা আমার কাছে ভালো লাগতেছে না, তুমি এনে হোক রূপাকে তাড়াতাড়ি নিয়ে আসো। বলে যে কি? বললাম যে না, ও তো এখন প্রেগনেন্ট, পরবর্তীতে যখন সময় বেশি হয়ে যাবে তখন আনতে প্রবলেম হবে। আপুকে কথাটা ভেবে বললাম যে সময় বেশি হলে আনতে প্রবলেম হবে, আর তুমি তো একটা মেয়ে, একটা মেয়েলি প্রবলেম তো তুমি বুঝো, তোমাকে তো এত কিছু বলার প্রয়োজন নেই, তুমি নিয়ে আসো, পরবর্তী তাহলে টাকা পাঠা, নিয়ে আসি। তোর ওয়াইফকে যখন প্লেন করে নিয়ে আসো, মানে আমার দুষ্টু মেয়েরা বলতেছে যে প্লেনে করে যখন নিয়ে আসবো টাকা পাঠা। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তখন আমি আমার হাতে 19,000 টাকা ছিল, আমি টোটালি 19,000 টাকায় পাঠাই দিই যে আমি মাসে ওখান দিয়ে কারো কাছ থেকে নিয়ে চলতে পারবো। তোমার আপুর নামে টাকাটা পাঠাই দিই, তো আমার আপু টাকা নিয়ে রেখে দেয়, যে করে হোক কষ্ট করে হোক, মানে যেভাবে হোক আমার আব্বুকে ম্যানেজ করে। ম্যানেজ করার পর আমার আব্বু আম্মু আমার চাচা আরো বেশ কিছু মানুষজন ওদের বাসায় যায় ওকে আনার জন্য। তখন ওর আব্বুকে ওর আলা অন্য একটা রুমে নিয়ে গেছিল, মানে ওর আব্বুর সঙ্গে মানে আমার শ্বশুরের সঙ্গে আর কি, আমার আব্বু আম্মু দেখা করতে দেয় নাই। আমার আম্মু সেখান থেকে আমাকে ফোন দিলে, বললো যে তোর শ্বশুর কোথায়? আমি কেন আমি দেখা করি না, ওখানে আসি। তো রূপাকে ফোন দিয়ে বললাম যে আব্বু কোথায়? পাগল ছাগলের কি দেখবে আব্বু আমায়, মানে ওর আব্বু কে বলতেছে যে পাগল ছাগল কে দেখার কি আছে? আমি সে তোমার বাবা, সম্মান দিয়ে কথা বলো। আচ্ছা ঠিক আছে, ওটা আমি বুঝবো না, তুমি ফোন রাখো, তুমি কাজ করো। এখন আব্বু আম্মু আসছে, তখন রোজার মাস ছিল, যে আব্বু আম্মু আসছে এখন ওদেরকে দেখতে হবে। যাই হোক, আমি আর ফোন দিলাম না, ওনারা আমার ওয়াইফকে নিয়ে আসলো। নিয়ে আসার কিছুদিন পরেই আমার বেবি হলো।
আপনাদের এখানে?
জি, আমাদের এখানে আমার বেবিটা হলো।
আপনার বাবার রিয়াকশন কি ছিল?
আমার বাবা প্রচন্ড রাগ করেছিল আমার উপরে, মানে সে বলেছিল যে আমার মুখ সে কখনো দেখবে না, আমার সাথে কথা বলবে না। বাট আমার বেবি হওয়ার পরে আমার বাবাই ফার্স্ট আমাকে ফোন করে যে তোর মেয়ে হয়েছে। বাট এর আগে আমার আপু যে ফোন করেছে, মানে এসএমএস করেছে যে তোর ছেলে হয়েছে। আমি বললাম যে আপু মিথ্যা কথা বলো না, আমাদের বংশের রীতি আছে সবারই মেয়ে, সো আমারও মেয়ে হবে, আমি বিশ্বাস করি যেটা, বিকজ আমি জানি না, বাট আমি বিশ্বাস করি আমার মেয়ে হবে। পরে বলছে হ্যাঁ তোর মেয়ে হয়েছে। তারপর দেখি আব্বু ফোন করছে সাথে সাথে যে এই ছাগল তুই বাবা হয়েছিস। তা আমি খুব হাসা দিলাম যে আব্বু তুমি আমার ফোন দিচ্ছ, তুই বাপ হয়েছিস, এখন বুঝ বাপের কি জ্বালা, আমি যা তুমি তোদেরকে নিয়ে কষ্ট করছি এখন তুই বুঝ বাপের কি জ্বালা। আমি বললাম যে আমি যদি ছাগল হই তাহলে তুমি ছাগলের বাবা। আব্বু শুনে জাস্ট একটু দুষ্টুমি করলাম। আমি বললাম যে নাতনিকে পাইছো খুশি তো? কয়েকটি ফোন ডাক এখন তোর সাথে কথা বললাম না, আমি জাস্ট মানে আমার মেয়েকে নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ে, মানে আমার মেয়ে হওয়ার 12 দিন পরে আমার আপু মারা যায়।
বড় আপু?
জি, যে আপু আমার ওয়াইফকে বাসায় নিয়ে আসে।
কিভাবে?
রোড অ্যাক্সিডেন্টে।
ও মাই গড।
মানে তখন রোজা চলতেছিল, রোজার ঈদ চান রাতে সে মারা যায়। সবার জন্য শপিং করে নিলে যখন আমাদের যাত্রা ওই রাস্তাটা পারাপার পারাপার হওয়ার সময় রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তো ঘটনা শুনে খুবই খারাপ লাগে। তারপর থেকে আমি আর কোন রোজার ঈদ করতে পারি না, আজও পর্যন্ত পারি না, বিকজ আমার লাইফের সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে আমার বড় আপু। আমার সব প্রবলেম সলভ করতো আমার সেই আপু। এখন হাজারো প্রবলেম পেলে কেউ সলভ করার জন্য আসে না, না আমার বাবাকে কিছু বলতে পারি, না আমার মুখে কিছু বলতে পারি। আপু মারা যাওয়ার পর টোটালি আমি একা হয়ে যাই, যে এখন আমি কি করব, আমি এখন কিভাবে আমার সংসার মেনটেন করব। আমার ভাইয়াও তখন মালয়েশিয়াতে ছিল, একসাথেই ছিলাম ভাইয়া। তো ভাইয়াও বলতেছে যে চিন্তা করিস না, আব্বু আম্মুরে ম্যানেজ করব। তো আমরা দুই ভাই মিলে আমার দুলা ভাইকে বাংলাদেশ পাঠাই, যে দুলা ভাই আপনি বাংলাদেশ যান, লাস্টটা কবর দিয়ে আসেন আর আব্বু আম্মুর একটু সান্ত্বনা দিয়ে আসেন। আর আমরা তো নতুন আসছি, আমরা তখন যেতে পারবো না। পরে বলে যে খরচ, আমরা যে খরচ আমরা দুই ভাই দিতেছি, আমরা দুই ভাই খরচ আমার দুলা ভাইকে বাংলাদেশ পাঠাই। তো বাংলাদেশ আসার পরে আমার দুলা ভাই, আমার আপু মারা যাওয়ার 40 দিনের মধ্যে আমার দুলা ভাই আবার সেকেন্ড ম্যারেজ করে। আমার আপু যখন মানে মারা যায়, মারা যাওয়ার 40 দিন হয়নি তখন আমার দুলা ভাই আবার সেকেন্ড বিয়ে করে। তারপর থেকে আমার আপুর একটা মেয়ে ছিল, সেই মেয়েটা আমাদের বাসায় এখন থাকে, আমার ভাগ্নি আর কি, সে আমাদের বাসায় থাকে, নাম তাসনিম। দুলা ভাই যখন ওদের চলে যায় তো আমরা ওখান থেকে দুই ভাই মিলে আমাদের সংসারে খরচ দিতাম, আব্বু আম্মুর টাকা পাঠাতাম। তো আমি আবার কিছু টাকা পার্সোনালি করে রূপার জন্য পাঠাতাম আমার ওয়াইফের জন্য, যে এমন হতে পারে যে তোমার কিছু খরচ আছে, তুমি যেটা আব্বু আম্মুর কাছে চাইতে পারো না সেটা তুমি রাখো। তো তখন থেকে আমি আবার অন্য নম্বর যতবার ফোন দিতাম বেশিরভাগ সময় অন্য নম্বরটা আমি বিজি পেতাম। আর তখন রূপা একটা জিনিস কি, ও ওয়েটিংটা করতে পারত না, তো নম্বর নিয়ে কথা বলতো, নম্বরটা বিজি থাকতো, প্রায় বেশ কিছু সময় বিজি থাকতো। তাছাড়া আমার ফ্রেন্ডরাও বলতো যে ভাবি কেমন এমন দেখছি, আর ছোটখাটো কোনো একটা ইস্যু নিয়েই ঝগড়াঝাটি করে সে আমাদের বাসা থেকে চলে যেত
নিজের বাপের বাড়ি।
জি, মানে বাপের বাড়িতে তখন ছিল না, সেই বাড়িটিও তারা বিক্রি করে দিছে, বিক্রি করে দেবে সেখানে তার পৈতৃক ভিটাও নাই। তো আমি
কোথায় যেত?
শেরপুর।
শেরপুর গিয়ে কোথায় থাকতো?
শেরপুর গিয়ে আমি এক পর্যায়ে জানতে পারি ওর ছোট বোনের কাছে ফোন করে জানতে পারি যে ও আলাদা একটা বাসা নিয়েছে ভাড়া,
ওইখানে থাকতো।
জি,
ওকে।
তো আমি ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে তুমি শেরপুর কেন আসো? বললো যে আমার ইচ্ছে। আমি বললাম যে দেখো ছোটখাটো বিষয় নিয়ে যদি ঝগড়াঝাটি করো, এখন তোমার বাবা মাকে রেখা তুমি আমাদের কাছে চলে আসছো, এখন তোমাকে দেখার সম্পূর্ণ দায়িত্ব আমাদের। এখন তোমার যদি কিছু হয়, আমার এখন আমাদের একটা সন্তান হয়েছে, জাস্ট এখন একটা কথা ভাবো যে আমরা যতই ইয়াং হই না কেন, আমরা এখন এজ এ লাইক বৃদ্ধ ম্যানের মতো, ওল্ড ম্যানের মতো আমরা। সো আমরা এখন বয়স্ক মানুষের মতো, সো এখন আমাদের ফোকাস হতে হবে জাস্ট আমাদের মেয়ের ব্রাইট একটা ক্যারিয়ার, যেন ওর ভবিষ্যৎটা উজ্জ্বল হয়, সেভাবে আমাদের ফোকাস করতে হবে। তো এখন যদি আমরা এত ঝগড়াঝাটি নিয়ে থাকি, এই ঝগড়াঝাটি কমানোর জন্য আমাদের একটা এই বেবিটা নেওয়া। আর তুমি বলতেছো যে এখন এমন করতেছো, তাহলে কিভাবে হয়? চুপচাপ থাকতো, কিছু বলতো না। হ্যাঁ, মানে ও বুঝতে পারছে সবকিছু। তো এমন করে বেশ কিছুদিন কাটলো, কাটার পরে আবার সে আসলো, 4-5 দিন বা 1 সপ্তাহ এরকম হবে, আবার আম্মুর সঙ্গে ঝগড়া করে চলে যায়।
মানে আপনাদের বউ শাশুড়ির যুদ্ধ যেটাকে বলে, আপনার সঙ্গে ঝগড়া হয়, আপনার মার সঙ্গে ঝগড়া হয়, তারপর আবার সে চলে যায় নিজের বাসা ভাড়া বাসায় থাকে, আবার কিছুদিন পর আপনি বোঝান, তারপরে আবার ফিরে আসে, আবার এটা চলতেই থাকে।
হ্যাঁ, এমন চলতেই, কন্টিনিউ চলতেই থাকে। আর এমন চলতে থাকার কারণ হচ্ছে যে তখন জয়ের সঙ্গে ওর আবার যোগাযোগ শুরু হয়।
আচ্ছা আচ্ছা।
তো সেই যোগাযোগের কারণে সে চলে যায়। তো 2009 জানুয়ারির 11 তারিখ আমি আর সহ্য করতে পারতেছি না যে ও এভাবে চলে যেতেছে, হয়তো আমার সংসার নষ্টই হয়ে যাবে এবার। আর তাছাড়া আমার মেয়ে হয়েছে, আমার মেয়েকে আমি তখনও দেখি নাই, খুব একটা এক্সাইটেড ছিলাম যে আমার মেয়েকে আমি কখন দেখবো। তখন জাস্ট ছবি পাঠাইছিল, জাস্ট এই ছবিটা ভাইয়া।
আচ্ছা, আপনার মেয়েকে
এই ছবিটা পাঠাইছিল তখন। এই ছবিটা দেখে মানে আমি খুব এক্সাইটেড ছিলাম যে আমার মেয়েকে আমি কখন দেখবো। তারপরে সেখান থেকে আমি মানে খুব এক্সাইটেড ছিলাম আমার মেয়েকে কখন দেখবো। আর ও ছোট অল্প অল্প করে কথা বলতো, সেই কথা শুনতাম আমি, মানে কথা শুনে আর নিজেকে রাখতে পারতাম না। তো সেখান থেকে চলে আসি 2009 জানুয়ারির 11 তারিখে।
আচ্ছা।
তো চলে এসে দেখি যে ও আমাদের বাসায় নেই। দেন আমি ওকে ফোন করলাম যে তুমি কোথায়? বললো যে আমি ফার্ম গেট। ফার্ম গেট কি করো? এক আত্মীয়র পাশে আসছি। আমার জানা মতো আমি ওকে বললাম যে আমার জানা মতো তোমার ফার্ম গেট কোনো আত্মীয় নেই, আর তোমার যে একটা আত্মীয় আছে সেটা তো তোমাদের মিরপুরে তোমার ফুপু হয় দূর সম্পর্কে, সেই ফুপুর সঙ্গে তো সেখানে যাওয়ার প্রশ্ন আসে না। তো তুমি বলতেছো ফার্ম গেট কেন? তুমি আসো, আমি তো বাংলাদেশ চলে আসছি। পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি সন্ধ্যায় আসতেছি। আমি বললাম যে না, আমি মেয়েকে দেখবো, আমি আর পারতেছি না, আমি ফার্ম গেট আসি, ঠিকানা তো আমি আসি। এই আর কথা বলতে দিই, আমার ফোন অফ করে দিচ্ছে, ফোনটা কি ফোন অফ করে দিচ্ছে। সন্ধ্যায় ফোন দিয়েছে যে আমি আজকে আসতে পারবো না, আমি কালকে সকালে আসবো।
আচ্ছা,
মানে আমি যে ওর হাজবেন্ড এতদিন পর প্রায় ১৯ মাস পর আমি বাংলাদেশ আসলাম, ওর ভিতরে কোনো মানে কিছু দেখলামই না যে ও আমাকে দেখার জন্য যে কিছু ছিল। তো এর পরদিন আসলো, তো কিভাবে ভাইয়া মনে হয় যে আমার লাইফটা সাকসেস এখানে যে আমি আমার ওয়াইফকে বলছিলাম যে আমার ছবি কখনো নরেনকে দেখাবা না, দেখি ও আমাকে চিনতে পারে কিনা। তো এরপর দিন সকালে যখন নরেন আসলো, ও কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে জাস্ট একটা বাচ্চা আমার বাবা মানে পা জড়ায় ধরে, পা দুটা জড়ায় ধরে আমাকে বলতেছে বাবা। আমি জাস্ট মানে অক হয়ে গেলাম যে জাস্ট মানে আমার মেয়ে আমাকে চিনলো কিভাবে, ওকে তো কখনো ছবিও দেখাইনি, জাস্ট ফোনে আমি কথা বলতাম, বাট ও যখন আসে তখন আমি কথাও বলিনি, চুপ ছিলাম।
কত বয়স তখন ওর?
তখন ওর জাস্ট মানে ২ বছর পড়বে পড়বে অবস্থা, মানে অল্প অল্প কথা বলতে পারে, মা বাবা চাষা মামা এরকম কিছু বলতে পারে। জাস্ট আমাকে বলে বাবা, মানে আমি তখন আমার মেয়েকে জড়ায় ধরে আমি সব ভুলে যাই, মানে রূপাকে নিয়ে যে এত ঝগড়াঝাটি বা আমার ফ্যামিলি তো ঝগড়াঝাটি চলতেছিল সবকিছু ভুলে যাই। ভুলে গিয়ে জাস্ট রূপাকে আসলো, আসার পরে ওকে ভালো মন্দ কোনো কিছু বলিনি আমি, মানে আমার মেয়েকে নিয়ে ব্যস্ত। সন্ধ্যার দিকে আমি তো বললাম যে আমি ওখানে একটু বের হই, আমার ফ্রেন্ডদের সঙ্গে একটু দেখা করে আসি। তো নিচে নামার পর দেখলাম যে আমার মেয়ে প্যান্ট পরতে ভুলে গেছে, মানে আমি প্যান্ট পরাতে ভুলে গেছি। তো আমি আবার ওকে ফোন দিলাম, আম্মুকে ফোন না তুই ওকে ফোন দিলাম যে আমাদের বাসার নিচে বারান্দা দিতে দাঁড়াই, তুমি বারান্দা থেকে একটা প্যান্ট দাও। দেখি ফোনটা বিজি, বিজি তো বিজি, মানে নাম্বারটা টোটালি ৪৭ মিনিট, মানে সম্পূর্ণ ৪৭ মিনিট ব্যস্ত ছিল। এই ৪৭ মিনিট আমি ওকে ফোন দিতেছি, ইভেন তখন আমি ঘরেও চলে আসছি, আমি আর বাইরে যাইনি, ফোন দিতে আমি ঘরে চলে আসছি, ঘরে বসে থেকে ওরে ফোন দিতেছি। আমি আমার ভাগ্নিকে জিজ্ঞেস করলাম তোমার মামি কোথায়, বলল যে মামি ছাদে। কিছুক্ষণ পর যখন ও আসলো, আসার পর আমাকে বলতেছে যে তুমি কখন আসলা, আমি বললাম যে প্রায় ৪৭ মিনিট হয়ে গেল আসছি। দেখি ও কিছু বলে কিনা, যে ও কার সাথে কথা বলে। তো এমনও হতো যে ভাই আমি রাতে একসাথে আমরা ঘুমিয়ে আসি, ঘুম থেকে উঠে দেখতাম যে ও কার সাথে যেন কথা বলতেছে। তো যদি জিজ্ঞেস করতাম কে, বলে যে আত্মীয় চিনবা না। আমি বললাম যে তোমার এমন কোন আত্মীয় নাই যাকে আমি চিনি না, তোমার এমন কোন আত্মীয় নেই যাকে আমি চিনি না, তাহলে তোমার কোন আত্মীয় যার সাথে তুমি কথা বলো যাকে আমি মোটেও চিনি না? তখন সে আমাকে বলতেছে যে তুমি আসলেই চিনবা না, তোমাকে বলে লাভ নেই, শুধু শুধু কথা বাড়াও না। তো এটা নিয়ে সে রাতে আমার সঙ্গে প্রচন্ড রকম ঝগড়া শুরু করে দেয়। তাই বললাম যে দেখো মেয়ে পাশে আছে, তখন কিছু বলার প্রয়োজন নেই, চুপচাপ শুয়ে পড়ো। সকাল হওয়ার পরেই সে বলতেছে, মানে একদিনের মাথায় সকাল হওয়ার পরেই সে বলতেছে যে আমি চলে যাবো, থাকবো না। কেন চলে যাবা? না এমনিতেই চলে যাবো। তো ভাই আমি আসছি ১১ তারিখে। আমি বলছি যে সামনের মাসে ১ তারিখে গিয়ে আমার শ্বশুরকে দেখে আসবো, কেননা জায়গা জমি বিক্রি করার পরে আমার শ্বশুরকে কি অবস্থায় রাখছো, মানে বাবাকে কি অবস্থায় রাখছো সেটা আমি দেখিনি, আমার দেখতে হবে। তো যাই হোক, আমাদের এই ঝগড়া বসতে আমরা ২৮ তারিখে চলে যাই, ২৭ তারিখে চলে যাই। ২৭ তারিখ চলে যাওয়ার পরে মানে রাত হয়ে যায়, সন্ধ্যা প্রায়। তখন আমি রূপাকে বললাম যে দেখো আমার মনটা কেমন কেমন লাগতেছে, বাবাকে দেখে আসি আগে। ওখানে গেলাম আমার ছোট বোনের বাসায়, ছোট বোনের বাসা থেকে গেলাম আমার শ্বশুরকে দেখতে। গিয়ে দেখি যে আমার চাচা শ্বশুর জাস্ট টয়লেটের মতো একটা রুম, একটা কাঠ বিছানো, কাঠে কোনো চাদর নেই, জাস্ট একটা বালিশ। আমার শ্বশুরকে অবস্থা রাখছে এবং তার মানুষের গায়ে ফোসকা পড়লে যে অবস্থাটা হয়, মানে অনেক বড় বড় টাইপের ফোসকা, ওরকম একটা অবস্থা হয়ে গেছে। তাই বললাম যে বাবা কেমন আছেন? কই তুমি তো বাবা রেখে গেছো ভালো, এখন তো তোরা ভালো নাই, তোরা ভালো রেখে গেছো। আমি বললাম যে বাবা কিছু খাবেন? মানে এমনি তো খাবার দাওয়া নিয়ে গেছে। আমি বললাম কি খাবেন? কই বাবা সবসময় তোমার কাছ থেকে যেটা চাইতাম, মানে আমার শ্বশুর আমার কাছ থেকে সবসময় সিগারেটটা খেতে চাইতো বেশি, তো আমি খুব কম কিনে দিতাম, যদিও মানে আমি স্মোক করতাম, তো আমি চাইতাম যে আমার শ্বশুর যেন এটা ছেড়ে দেয়। তো আমি বললাম যে এমন সময় জিনিসটা চাইলেন? কই বাবা আজকে ১৯ মাস ধরে কেউ আমার একটা সিগারেট দেওয়া যায় না, তুমি শুধু আমার একটা সিগারেট দিবা? মানে এমন ভাবে বলছে যে আমি সেখানে কান্না করে দিছি, যে একটা বাচ্চা যেভাবে মিনতি আকুতি মিনতি করে যে আমাকে কিছু খাবার দাও।
আমি ইফাকে একটু আমি শ্রোতাদেরকে একটু অ্যাড্রেস করতে চাই। আমরা জানি যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আপনারা ব্যাপারটাকে স্মোক না দেখে আপনারা বরং ব্যাপারটাকে অন্য ধরনের একটা অ্যাপিল হিসেবে দেখেন। তার চাওয়াটাকে আমরা মনে হয় একটু অন্যভাবে দেখা উচিত। স্মোক কেউ কখনো করবেন না, এটা আমরা বলতে চাই, এবং স্মোক সবসময় শরীরের জন্য ক্ষতিকর। যাই হোক, ব্যাপারটা আসলে বিড়ি কিংবা সিগারেটের না, ব্যাপারটা আসলে অন্য জায়গাটায়, আমরা বরং একটু ওইভাবে দেখার চেষ্টা করি। হ্যাঁ, যেটা বলছিলেন,
তো মানে সে এমনভাবে চাইল যে মনে হচ্ছে একটা বাচ্চা খুবই আকুতি মিনতি করে কিছু চাচ্ছে। পরে আমি খুব কান্না করে দিলাম, পরে বাবাকে বললাম যে বাবা আল্লাহর রহমতে আমি চলে আসছি, এখন আপনি ঠিক হয়ে যাবেন, চিন্তা করবেন না। কই বাবা হয়তো তোমাকে দেখার জন্য আমি আসছি, নয়তো কবে চলে যেতাম? বললাম যে বাবা কেউ আসে না। হ্যাঁ আসতো, দেখে যেত, মনে হতো একটা কুকুরের বাচ্চা পড়ে আসি, মানে নিজেকে খুব ধিক্কার দিয়ে কথাটা বলতেছে যে মনে একটা কুকুরের বাচ্চা পড়ে আছে, ওকে আসলো দেখে চলে গেল। তো আমি আমার ছোট যে শালী ছিল ওদের দুজন হাজবেন্ডকে, এর মাঝে আমার মানে শালী বিয়ে হয়ে গেছে, আমার ওয়াইফ বললো যে, তো দুজনকে রেখে বললাম যে বাবাকে যে অবস্থায় রাখছো তোমাদের কি উচিত হয়েছে? তোমাদেরকে যেহেতু এত কষ্ট করে সে বড় করছে, তোমাদের কাছ থেকে কি কিছু সহানুভূতি তোমার বাবা পেতে পারে না?
This track was downloaded from fusionbd.com.
হয়তো তোমরা তোমাদের বাবার জন্য কিছু করতে পারো না, বাট তোমরা চোখে দেখে তাকে একটু সেবা শুশ্রূষা তো করতে পারতাম। ভাই আমরা তো আসছি। আমি কি, হ্যাঁ আসছো, সেটা বলছে আব্বু, বলছে যে তোমরা আসছো কিভাবে। পরের দিন আমি ময়মনসিংহের ডাক্তারের সঙ্গে কথা বলি, মানে আমি যে দোকানে কাজ করতাম সেই দোকানে আশীর্বাবুর সঙ্গে কথা বলি, একটা ডাক্তারের নাম নেই ময়মনসিংহের, সেই ডাক্তারের কার্ড নিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলি। তো ডাক্তার বলছে যে আপনারা এখানে ফার্মেসি থেকে যে কোনো একটা লোককে বলেন যে একটা সিরিঞ্জ রক্ত নিতে এবং সেটা আপনি ফ্রিজে রাখেন, ফ্রিজে রেখে কালকে সকালে আপনি সেটা নিয়ে আসেন, ডিপ ফ্রিজে রেখে মানে বরফ করবেন, সকালে সেটা নিয়ে আসবেন, আমি একটু টেস্ট করে দেখবো। আর যদি সবচেয়ে বেটার হয় যদি আপনি পারেন ওনাকে আনতে, উনি তো আসতে পারবেন না ওনার এরকম অবস্থা। তারপর আমি আব্বুকে বলে দেখি যদি আসে তাহলে ভালো। তো ওনাকে বললাম যে উনি বললো যে না আমার পক্ষে বাপা যাওয়া সম্ভব না, আমি মনে হয় না যেতে পারবো। তো ওনাকে ডাক্তার ডেকে আনলাম, জাস্ট কিছু ব্লাড নিয়ে আমি পরদিন সকালে রওনা দিলাম। গাড়ি পথে যখন আমি প্রায় 20-25 কিলোমিটার মতো যাই তখন শুনি আমার শ্বশুর মারা গেছে। তো শ্বশুর মারা গেছে, ওনার আসলাম, ওনার লাশটা কবর দেওয়ার জন্য আমার যে দুই ভাইরা ভাই বলে যেটাকে, আমার শালিকার জামাই হাজবেন্ড দুটো, ওনারা কবরে নামবে না।
কেন?
কবরে নামতে ওনাদের ভয় লাগে। আলম যে আশ্চর্য, একটা মানুষকে কবরে নাম কবর দেবে সেটাতে তোমাদের ভয় লাগে? তো এই বলে আমি এত কিছু জানতাম না যে কবরে কিভাবে নামতে হয়, আমার জীবনের ফার্স্ট। আমি ধূপ করে লাভ দিয়ে নেমে যাই, মানে কোনো কিছু ভাবি না, ভালো মন্দ কোনো কিছু ভাবি না, হুট করে নেমে যাই। তো একজন বললো যে কবরে নামার কিছু দোয়া আছে, দোয়া পড়ছেন? আমি জীবনে কখনো কবরে নামি নাই, এটা আমার ফার্স্ট। তাহলে আপনি ওই নামছেন কেন? আলম যে ঠিক আছে আপনি দোয়া বললেন, আমি দোয়া বলতেছি। তো উনি দোয়াগুলো বললো, আমি সেগুলো বললাম, বলার পরে কবর টবর দিয়ে আসলাম। আসার পর থেকে আমি ওদের কাছ থেকে যতটুকু সম্ভব এড়াই চলি, আমি ঢাকা চলে আসি রূপাকে নিয়ে। বাট তারপরও রূপা কিছুটা কিছু হলেই শেষের উপর চলে আসতো, মানে সামান্য কথা নিয়ে যদি কাটাকাটি হতো তাহলে শেষের চলে আসতো। তো আমার শেষের উপর চলে আসে। তো এক পর্যায়ে ওকে আমি একটা এয়ারটেল সিম কিনে দিই বিদেশ থেকে আসার পরে, 016 একটা সিম কিনে দিই। তো সিমটা কিনে দেওয়ার পরে এয়ারটেলে একটা সার্ভিস থাকে ই পোর্টাল, মানে মাই অ্যাকাউন্ট ই পোর্টাল একটা সার্ভিস থাকে, সেটা আমি অ্যাক্টিভ করে আমি সিমটা ওকে কিনে দিই, যে আমি দেখবো যে কে ওর সাথে কথা বলে, মানে ওখানে ঘরে বসে ইন্টারনেটে দেখা যায় যে কে কার সাথে কথা বলতেছে। সিমটা দেওয়ার পরে রাতে ও কথা বলে, আমি এখন কোনো কেয়ার করি না, ও যেহেতু কথা বলে আমি এখন তো দেখতেই পারবো কার সাথে কথা বলে। তো এখানে দেখছি +60 মানে মালয়েশিয়ার নাম্বার, অনেকগুলো মালয়েশিয়ার নাম্বার। তো আমি এখন বাংলাদেশে, ও মালয়েশিয়া কার সাথে কথা বলে?
মালয়েশিয়ান কোডটা কত?
+60 এক পর্যায়ে আমি সেই নাম্বারগুলো নিয়ে ফোন করি, ফোন করে আমি বলতেছি যে হ্যালো মন্টু ভাই, মানে একটু গ্রাম্য ভাষায় বলতেছি যে হ্যালো মন্টু ভাই কি ব্যাপার, আপনি ফোন দেন নাকি অনেকদিন ধরে, আপনার টাকা পাঠানো তো আপনি টাকা দিতেছেন না, আপনার নামে কিন্তু পুলিশ কেস করুন আপনি যদি টাকা না দেন। পরে এক পর্যায়ে আর কি সে মুখ থেকে বলে যে এখানে মন্টু নামে কেউ থাকে না, আমি জয়। আমি বললাম যে না তো আমি তো মন্টু ভাইয়ের বাসা জামালপুর বাড়ি। কয় না জামালপুর বাড়ি ঠিক আছে, আমি জয়, এখানে মন্টু নামে কেউ থাকে না। তো আমার সন্দেহটা পারফেক্ট যে আমি জামালপুর যে ছেলেটার সঙ্গে ওর সাথে কথা বলতো। তো হঠাৎ করে দেখি যে জয়ের সঙ্গে ওর কথা বলা বন্ধ।
+60 আপনি বলছেন মালয়েশিয়ার নাম্বার, তো জয় কি তখন মালয়েশিয়াতে ছিল?
হ্যাঁ তখন মালয়েশিয়াতে ছিল। এর মাঝে দেখি হঠাৎ করে ফোন অফ, মানে মালয়েশিয়ার কোন ফোন আসে যায় না। তখন আমি ওকে জিজ্ঞেস করি,
ধরার পর আপনি বাপের সাথে কি করলেন, আপনার স্ত্রীর সাথে?
আমি ওকে বললাম যে তুমি জয়ের সাথে কথা বলো। পরে বলে যে না আমি জয়ের সাথে কথা বলিনি, আমি অন্য একজনের সাথে কথা বলি, আমার খুব ভাই হয়। কে ভাই? মিজান ভাই। আমি বললাম যে না আমি ফোন দিয়েছি মালয়েশিয়া, জয় তখন মালয়েশিয়া তাই না? বললো যে হ্যাঁ মালয়েশিয়া। আমি যাচ্ছি ওদের সাথে কথা বলতেছে কেন, আমার কিছু রকম তুই তো ব্যবহার করতেছে করে মানে ঝগড়াঝাটি করে চলে গেছে। তো আমি যে কিছু বলিনি সেটাও না, আমিও মানে ওকে গালমন্দ করছি, ইভেন মানে আমার মেয়ের সামনে কখনোই আমি ওকে গালমন্দ তো দূরের কথা, ওকে একটু উচ্চ স্বরে কথা বলতাম না, বিকজ ছোটবেলা থেকেই শুনেছি যে মানে বাচ্চারা বাবা মার কাছ থেকে যতটুকু দেখে ততটুকুই শিখে। আর আমার বেবিটার যখন যে বয়সটা ছিল প্রায় 1.5 বছর, তখন তার শিখার বয়স, যা দেখবে তাই সে কপি করবে। তো আমি যতটুকু সময় ওর কাছ থেকে আড়াই চলতাম, আমার মানে আমাদের রুম থেকে আমার ভাগ্নিকে বললাম যে তাসনিম আমি ওকে একটু নিয়ে যাও, ওকে নিয়ে খেলা করো, আমি তো তোমার মামির সাথে কথা বলবো। দরজাটা লক করে দিয়ে আমি ওকে বললাম যে তুমি জয়ের সাথে কেন কথা বলতেছো, তুমি কন্টিনিউ জয়ের সাথে কথা বলতেছো, ইভেন আমি যখন মালয়েশিয়াতে ছিলাম তখন মানে টোটালি সবকিছু বললাম যে আগে যেগুলো করছে এগুলো করার পর আমাকে ডিরেক্টলি বললো যে আমি তোমার সংসার করবো না। কেন, কি অন্যায়, এত কিছু মানে বর্ণনা দেওয়ার মতো সময় আমি তোমাকে মনে করি না, প্রয়োজন মনে করি যে তোমাকে এত কিছু বলবো, জাস্ট আমি এতটুকু মনে করি না যে তোমাকে আমাকে সবকিছু বলতে হবে, আমি জাস্ট সংসার করবো না। আর মাঝখান দিয়ে একটা পয়দা করছিস যেটা একটা ভেচাল লাগিয়ে দিছে, বললাম তাহলে ভালো, ও যদি তোমার ভেচাল হয়ে থাকে তাহলে আমার কাছে দিয়ে তুমি চলে যাও। মানে কতগুলো যদি মানে ঝগড়াঝাটির মাঝে হয়েছে, মানে ঝগড়াঝাটি বলতে আমরা যেরকম বুঝাই আর কি, তো ও আমাকে বললো যে সেখান থেকে চলে গেল, চলে গিয়ে এই ফার্ম গেট মণিপুরি পাড়াতে রুম ভাড়া নিল।
তখন আপনার বাবা মা তখন কোনো কিছু বলতো না? আপনার মা তো ইনফ্যাক্টের সাথে ঝগড়া করতোই, আপনার বাবা তাকে আদর করতো না?
আমার বাবা ওকে অনেক পছন্দ করতো, ইভেন আমার চেয়ে বেশি।
তো বাবা তাকে রিকোয়েস্ট করেনি বা আপনাদেরকে শাসন করতো না আপনার দুজনকে?
হ্যাঁ, বাবা যখন ওকে রিকোয়েস্ট করে তখন বাবাকে একটা কথা বলছে যে নিজের বাবাকে যখন মারতে পারছে তখন তোর বাবা কোন ক্ষেতের মলি। মানে এটা আমি, ও আমার কাছে বলছে কথাটা, বাট আমার আব্বু কথাটা শুনে ফেলছে। লাউডে যখন ছিল না, আম্মু বলছে যে স্পিকার দিয়ে আমি কথা শুনবো কি বলে। তো ফার্মগেট যখন বাসনে, তখন আমি বললাম যে দেখো মেয়েটাকে নিয়ে যেতেছো, আমার বাবা তো আমার মেয়েটাকে, আমার মেয়ের উপর ডিপেন্ড করে আমার বাবা বাঁচিয়ে আসছে এখনো, তো আমার অন্তত পক্ষে আমার বাবাকে মেরে ফেলো না। তখন ও বলতেছে যে নিজের বাবাকে যখন, আমার বাবাকে যখন আমি মেরে ফেলতে পারছি তখন তোর বাবা কোন ক্ষেতের মলি। আমি বললাম যে এটা কোন ধরনের কথা বলো, আমি তোমার বাবা মার জন্য যেহেতু এত কিছু করতে পারছি, সেই করার আমি প্রতিদিন তোমার কাছে চাইতেছি না, জাস্ট ঘরের বউ হিসাবে আমি তোমাকে এতটুকু বলতেছি যে আমার তোমার কাছে রিকোয়েস্ট করতেছি যে আমার বাবার বাঁচিয়ে থাকার সম্বলটা তুমি কিনে নিও না। মানে আমার বাবার বেঁচে থাকার সম্বল ছিল আমার মেয়েটা, মানে আমার মেয়েটাকে দেখে সে তার রোগের কথা সবকিছু ভুলে গেছে। তো আমার ওইখানে খুব ভালো লাগতো, আমার বাবা নতুন করে বাঁচত, কোনো টেনশন করতো না। একপরে সে যখন চলে আসে তখন আমি ওকে, তখন মেয়ে ও কিছুদিন রাখতো, আমিও কিছুদিন রাখতাম।
মণিপুরি পাড়া কোথায় থাকতো? এখানে
মণিপুরি পাড়া 2 নম্বর গেট।
সে ওখানে আলাদা কেন থাকতো?
সে তখন মিজান নামে একটা ছেলের সঙ্গে সম্পর্ক করছে, তখন আর কি ঘটনাটা।
জয় থাকার পাশাপাশি মিজান নামে আরেকটা?
জি।
আচ্ছা,
ওই আমার আপু যে কথাটা বলেছিল সেটা তৃতীয় কথাটা সত্য হয়েছে।
ওকে, মিজান, মিজান তাকে শেল্টার দিতে হচ্ছে মণিপুরি পাড়া।
জি, মিজান থাকতো কুরিল বিশ্ব রোড, সেখান থেকে মিজান ওকে আর্থিকভাবে নিজে বিভাগ সাহায্য করতে শিখাতে, কিছু জানি না আমি, না জানি বলা উচিত না। তো আমি যতটুকু জানি যে একদিন ঘটনাটা হলো আমের দিনে, আমের মৌসুম, আমরা সবাই মিলে আমার গ্রামের বাড়িতে গেছি। তো আমার সেখানে যাওয়ার পর আমার আম্মু বলতেছে বাবা এক কাজ কর, একটু নরেনকে নিয়ে আয়। তো নরেনকে নিয়ে আয়। বললাম যে আম্মু নরেনকে নিয়ে আসবো, সেটা কিভাবে হয়, রূপা তো দিবে না, কয়েক ফোনটা দিয়ে আমি একটু কথা বলি। তো আম্মু কথা বললো, আমি কথা বললাম, তারপর আমার ভাগ্নি কথা বললো। তো বলার পর বলছে ঠিক আছে নিয়ে যাও। তখন সে রূপা ইয়াতে আপনার শেরপুর, তো বলতেছে যে আমি আজকে আসবো, তুমি এয়ারপোর্ট বিশ্ব এয়ারপোর্ট নামবো, এয়ারপোর্ট নামবো, তুমি এখান থেকে নরেনকে নিয়ে যাও। তো তখন আমি আস্তে আস্তে প্রায় রাত্রের 11:30 মতো বেজে গেছে, 11:30-11:30 বাজবে। তো নামার পর বললাম যে এত রাতে তুমি কোথায় যাবা? ফার্স্টে ও নামার পরে আমি আমার রাগ বশত মেয়েটিকে নিয়ে সরে চলে যেতেছি, আমাকে বলতেছে কোথায় যাও। বললাম যে গ্রামে যাবো। পরে বলতেছে আমাকে নিবে না? বলেছে তোমাকে নেবো কেন, তুমি না আমার ভরসায় থাকো না, তাহলে আমি তোমাকে নেবো কেন? তো মানে জাস্ট আমার জানার কিউরিয়াসিটি যে ও কি বলে, ও কি এখন আমার উপর ডিপেন্ড করে আছে, বিকজ ঢাকাতে তো ওর ফুপু ছাড়া আর কেউ নাই। তখন ও বলছে যে তুমি কি ভাবো, তোমার আমি কাকুতি মিনতি করবো যে আমাকে নিয়ে যাও, এটা করো সেটা করো, তুমি ছাড়া অনেক মানুষ আছে আমাকে নেওয়ার জন্য, দেখবা। বললাম যে কি আছে। পরে হঠাৎ করে একটা ফোন দিল, ফোন দেওয়ার পর বললো যে কুরিল বিশ্বরোড চলো, আমাকে একটু কুরিল বিশ্বরোড। আমি বললাম যে কুরিল বিশ্বরোড যাওয়ার দরকার নেই, আমার কোনো কিছু দেখার প্রয়োজন নেই, চলো মিরপুর, আমি তোমাকে তোমার ফুপুর বাসায় দিয়ে আসি। তখন ও আমাকে বললো যে না আমি মিরপুর যাবো না। আমি বললাম যে কেন মিরপুর যাবো না? বললো যে মিরপুর যাবো না যেহেতু আমি আমার অন্য একজনকে ফোন করছি। আচ্ছা ঠিক আছে চলো। তখন নরেন আমার কোলে এসে ঘুমিয়ে পড়ছে। তো কুরিল বিশ্বরোড এসে দাঁড়িয়ে থাকলাম, কিছুক্ষণ পর দেখি যে প্রাইভেট কার করে একটা লোক আসলো, লোকটার নাম মিজান। তো এসেই যখন রূপাকে আবার ফোন করলো যে আমি আসছি, সিলভার কালার একটা প্রাইভেট কার, দেখো করলা গাড়ি, সিলভার কালার প্রাইভেট কার, আমাকে বলতেছে যে করলা গাড়ি কোনটা। আমি বললাম যে কেন, কেনা মিজানের গাড়ি তো এটা, মিজানে আসবে। আমি বললাম যে ও তাই। তো কিছুক্ষণ পর একটা গাড়ি আসলো, গাড়িটা থামার পরে সেখান থেকে ফোন দিল, ফোন দেওয়ার পর এই কুরিল বিশ্বরোড পুলিশ বোর্ডটা আছে না, সেখান থেকে আর কি মিজান ওকে ফোন দিল গাড়ি থেকে নেমে রূপাকে দেখা মাত্রই। তো রূপা আমাকে আর কোনো কিছু বলতে দেয়নি বা আমাকে কোনো কিছু বলার সুযোগও দেয়নি, আমি টোটালি থান্ডার হয়ে গেলাম, যে শক যেটাকে বলে মানে একদম পুরো বরফের মতো। সে আমাকে রেখে হুট করে সে মিজানের গাড়িতে বসে চলে গেল, একবার সে পিছনে ফিরে তাকালো না। মানে আমি যে তাকে কিছু বলবো সেটা বলার
বেবিটা কোথায়,
আমার করে সে ঘুমিয়েছিল তখন। তো মানে আমি নরেনকে নিয়ে ভাইয়া সেখানে প্রচন্ড রকম মানে রাস্তার মধ্যে কান্নাকাটি প্রায় করে দেবো অবস্থা, বাট নরেনকে আমি নিয়ে খুব নিজেকে সামলে রাখি।
আপনি একের পর এক তার অপরাধগুলো ক্ষমা করে দিচ্ছেন, ওয়াই ডোন্ট ইউ ডিভোর্স হার?
ভাইয়া আমার কথা হচ্ছে যে এখন যদি আমি ওকে ডিভোর্স দিই তাহলে আমার মেয়ের ফিউচারটা নষ্ট হয়ে যাবে।
কিন্তু এটা তো পুরো ফ্যামিলির ফিউচারকে নষ্ট করে দিচ্ছে মেয়ে।
মানে আমি ওকে যদি পারি তো আমার কাছে নিয়ে আসি আবার।
আচ্ছা ঠিক আছে, আপনি জানেন, আপনি বললেন যেহেতু আপনাকে আমার অ্যাডভাইস করার কোন সুযোগ নেই, আপনার মতো করে গল্প যেটা ঘটেছে আপনি সেটাই বলবেন। মানে আমার কিউরিয়াসিটি হচ্ছে, আমার মনে হয় যে আমার লিসনারের হবি আপনাকে অনেক বকাঝকাও করতে পারে এবং মানে করছেও অনেকে, কারণ এত বড় বড় ফল্ট আপনি জানেন যে সাধারণত আমাদের প্রেমের মধ্যে এই ধরনের একটা সন্দেহের ব্যাপার আসলেই মানে মানে ভয়াবহ রকমের ঘটনা ঘটে যায়, সেখানে আপনার প্রুফ সবকিছু, তারপরও আপনি একের পর এক ফল্ট গুলো মেনে নিচ্ছেন। ওকে আচ্ছা, তারপরে বলেন।
তো তখন ভাই একটা সিএনজি নিয়ে আমি আমাদের বাসায় চলে আসি, বাসায় চলে এসে দেন আমি আবার রূপাকে একটা এসএমএস করি যে আজকের পর থেকে মনে হয় তোমার সাথে আমার সংসার করা পসিবল না, বিকজ এতদিন সবার মুখ থেকে শুনেছি, শোনার পর রূপা আমি কখনো কোনো কিছু বিশ্বাস করিনি, তুমি সবসময় জানো যে আমি আমার নিজের চোখটাকে বিশ্বাস করি। আজকে আমার নিজের চোখে যা দেখলাম, হয়তো তোমাকে আমার ডিভোর্স ছাড়া কোথাও কোনো রাস্তা খোলা পাচ্ছি না আমি, যে তুমি এতটা নিচে নেমে গেছো যেখানে তোমার হাজবেন্ড দাঁড়িয়ে আছে সেখানে তুমি অন্য একটা লোকের গাড়িতে বসে চলে গেছো, গাড়ি তোমার কাছে এত প্রিয়, জানতাম তোমার টাকার খুব লোভ ছিল, বাট তুমি যে এতটা নিচে নেমে গেছো কখনো ভাবতে পারিনি। তেমন অনেক কিছু কথা বলার পরে খুব রাগ নিয়ে অনেক কথা বলছি, বকাঝকাও করছি, তারপর ও রাতের দেড়টার দিকে আমাকে সে ফোন দিল। ফোন দেওয়ার পর আমাকে বললো যে তুমি কোথায়। আমি বললাম যে আমি গ্রামের বাড়ি যাচ্ছি, আমি তো তোমাদের বাসার সামনে। আমি বললাম যে কেন, আমি আসতেছি। আমি বললাম যে না, আসলে তো এখন তোমার সংসার বাঁচবে না, যে লোকের গাড়িতে বসছো তাকে নিয়ে আসো।
কতদিন পরে এটা করেছে আপনার সাথে?
সেদিন রাতেই।
ওকে,
তো আমি বললাম যে লোকটাকে, যে লোকের সঙ্গে তুমি গাড়িতে বসে চলে গেছো তার সঙ্গে চলে আসো, না সে আমার ভাই হয়ে তাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবো না। আমি আচ্ছা ঠিক আছে তোমার ভাই, আমি সেটা মানলাম। বাট আমি দেখছি সে তোমার কেমন ভাই, এখন তার বোনের সংসার ভাঙতেছে, মানে তার বোনের হাজবেন্ড তার বোনকে রাখবে না, এখন দেখি তার সেই ভাই এসে আমার ভুলটা ভাঙায় কিনা, তাহলে তোমার সেই মিজান ভাইকে ডাকো। পরে বলতেছে যে সে আসবে না। বললাম যে কেন, আমাদের ঘরে কি বাসা নাই? পরে সে বললো যে মানে আমার ভাই বলতেছে এরকম জঘন্য বাসায় সে থাকে না। বললাম যে মানে সে অনেক আমাদের চেয়ে অনেক বড় লোক, অনেক টাকা পয়সা মালিক, যেহেতু একটা পার্সোনাল প্রাইভেট কার দিয়ে সে চলে, নিশ্চয়ই তার কিছু আছে। তো তার মানে কি এই যে আমি যেটা ভাবতেছি সেটাই? ওই না, তুমি যেটা ভাবতেছো সেটা না, অন্যরকম। তারপর সে আসে, আসার পরে দেড়টা দিকে যেহেতু চলে আসে, তো এত রাতে ভাই আমি কথা যেতে দেবো, তো আমি বাসার গেট খুলে দিই, ও বাসে আসে। বাসে আসার পরও সেদিনও মানে আমার তো প্রচন্ড রাগ উঠে থাকে, ইভেন হ্যাঁ আমি আমার রাগটা কন্ট্রোল করতে না পারলে ওকে আমি জাস্ট একটা চোর দিতাম, মানে ও আমার একটা চোর সহ্য করতে পারতো না, জাস্ট এই চোরটাই শেষ। বাট সেদিন মানে আমি এতটাই রাগ হয়ে যাই, ইভেন নিজেকে এতটাই ছোট মনে করি যে আমি সেদিন ওকে একটা ঘুষে দিয়ে বসি, ওর পেটে একটা ঘুষে দিই। তো তারপর ওকে বলছি যে তুমি ওই রুমে থাকো, প্লিজ আমার কাছে আইসো না, যেহেতু আমার রাগ। তারপর আমি আমার নিজেকে কন্ট্রোল করার পর আমি ওকে বলতেছি যে তুমি এখন আমার প্রচন্ড রাগ, তুমি আইসো না, তুমি ওই রুমে থাকো। সেই রাতে দেড়টার দিকে মানে সমস্ত যে লোকজন ছিল আমাদের বাসার পাশে যে ফ্ল্যাটে যে লোকজন, আমরা তো যেহেতু ভাড়া থাকি, পাশের ফ্ল্যাটের লোকজনকে চিৎকার চেঁচামেচি করে সবাইকে ডেকে নিয়ে আসছে। ডেকে নিয়ে আসার পরে এত রাতে বাড়িতে এসে বললো যে সমীর দেখো এখন এই এত রাতে প্রবলেমটা না করাটাই বেটার, যতটুকু মনে হয় যে যা করো তুমি কালকে করো। তো কালকে সকালে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আন্টি, আপনি যা বলতেন সরি আমাদের ভুল হয়ে গেছে, এত রাতে চিৎকার চেঁচামেচি করা ঠিক হয়নি, আমাদেরকে মাফ করে দিন। বাড়িলে চলে গেল। সকাল দিকে আমি ওকে বললাম যে দেখো রূপা, তুমি তোমার মতো করে চলে যাও, যেখানে খুশি সেখানে যাও, আমার কোনো প্রকার আপত্তি নেই, আর যদি আমার সংসার করতে তোমার একান্ত ইচ্ছে হয় তাহলে সেই মিজানকে নিয়ে আসো, মিজান ভাইকে নিয়ে আসো, যদি তোমার ভাই হয় তাহলে ভালো, আমিও তাকে সম্মান করি, মিজান ভাই, মিজান ভাইকে নিয়ে আসো,
ফেস টু ফেস কথা হবে।
হ্যাঁ, তার সাথে আমি ডিরেক্টলি কথা বলবো, না ফোনে কথা বলো। আমি না ফোনে কথা বলবোই না, যদি ফোনে কথা বলাই হতো তাহলে তার টেলিটক নাম্বার আমার কাছে আছে, তুমি তার টেলিটক নাম্বার তুমি কিভাবে জানো? আমি বললাম যে আমি সবই জানি, তোমার নাম্বারে কে ফোন করে না করে সবই জানি, জাস্ট SMS গুলো ছাড়া। পরে বলছে তুমি তার টেলিটক নাম্বার কিভাবে জানো? তো যাই হোক, আমি বললাম যাতে কিছু তোমাকে এখন বলবো না, এখন আমি গ্রামে যাবো, যদি তোমার সংসার করতে চাই তাহলে মিজানকে নিয়ে এসো। ও জাস্ট এতটুকু আমার কথা বলা শেষ। আমি সেখান থেকে আমার গ্রামের বাড়ি যাই। গ্রাম থেকে ও বারবার ফোন করতেছিল যে নরেনকে কবে দিয়ে যাবা। আমি বললাম গ্রাম থেকে আসলে তুমি ওকে নিয়ে যাও, যেহেতু মেয়ে তোমারও আমারও, তোমার কাছে কিছুদিন থাকবে, আমার কাছে কিছুদিন থাকবে। তো এটা আসলো, আসার পরে ও কিছুদিন রাখলো, আমার কাছে কিছুদিন থাকলো।
ও আলাদা থাকতো, ওর টাকা পয়সার ব্যাপার গুলো কে মেটাতো?
ও আমাকে বলতো যে ও মিরপুর সরি মতিঝিল একটা কোম্পানিতে জব করতো, কার্পেট হাউসে জব করতো। তো সেখানে খোঁজ খবর নিয়ে দেখলাম যে না সেখানে সে জব করে না, জাস্ট আমাকে এতটুকু বলছে। ও টোটাল খরচটা ও দুজনের কাছ থেকে নিত, মিজান এবং জয়। জয় বিদেশ থেকে পাঠাতো আর মিজান ওকে মানে বাংলাদেশ থেকে টাকা পয়সা দিত।
আপনি কেন দিতেন না? ও আলাদা থাকতো, আপনার তো উচিত ছিল যে আপনার ওয়াইফ, কারণ আপনার তো কোশ্চেন গুলো আসতেই পারে, আপনি কিছু টাকা পয়সা তাকে দিবেন। যদি আপনি তাকে ডিভোর্স দিচ্ছেন না, তার মানে আপনি তার এই অ্যাক্টিভিটিস গুলো মেনে নিচ্ছেন, সো আপনার তো ইকোনমিক্যালি তাকে কিছু হেল্প করা দরকার ছিল, আপনি সেটা
করিনি।
ওকে,
ইভেন সেও মানে এমন কিছু বলে নাই, আর আমি যদি তাকে কোনো কিছু দিতে চাই তখন সে আমাকে বলে যে তুই কি ভাবিস যে তোর কাছ থেকে আমি ভিক্ষা নেব, তুই আমাকে কত দিবি, তোর চেয়ে অনেক বেশি দেওয়ার মানুষ আছে আমাকে, আমি এখনো পচে যাইনি। আশ্চর্য এইসব ধরনের কথা আসে, জাস্ট মানে এগুলো মানে ক্যাজুয়ালি কথা বলতে। তো ওর কাছে থাকতো আসতো। তো এক পর্যায়ে আমি ওকে বললাম যে নরেনকে দাও কিছুদিন আমার সাথে থাকুক, আমার সঙ্গে ঈদ করুক, ঈদ চলে আসছে, ঈদ করুক। তো কি ভেবে জানো ঈদের আগে দিল। আমি বললাম যে দেখো তুমি তো ভালো করে জানো যে চান্না তেমন আপু মারা গেছে, আমি কখনো রোজা ঈদ করতে পারবো না, তো নরেনকে নিয়ে দেখে আমি ঈদটা করতে পারি কিনা।
কত বছর এভাবে আলাদা ছিল?
এটা 2010 শুরু থেকে।
শুরু থেকে কতদিন পর্যন্ত?
আজ পর্যন্ত,
এখন পর্যন্ত আলাদাই আছে ও।
জি, বাট আমি ওকে স্টিল নাও আমি ওকে ডিভোর্স দেইনি, বাট আমি মানে এখনো ওর আশায় আছে।
কোথায় থাকে আপনি জানেন?
না এখন জানি না।
একটা সময় আপনি জানতেন যে ফার্মগেটের আশেপাশে বা কোথাও থাকে বা কিছু এর পরে থাকে, বাট এখন আপনি আর জানেন না যে কোথায় থাকে।
জি না, তো নরেনকে দিল, নরেনকে দেওয়ার পর হঠাৎ করে বললো যে আমি একটা অনুষ্ঠানে যাবো, তুমি কাইন্ডলি একটু নরেনকে দিয়ে যাও, তুমি আবার নিয়ে যেও। এইভাবে লাস্ট আমার মোবাইলে একটা ছবি আছে যেটা আমি আপনাকে দেখাবো, এটাই আমার ওর লাস্ট ছবি আমার মেয়ের। তো সেদিন নরেনকে আমি বললাম যে আম্মু সাজো, মানে আমার মেয়ে খুব সাজুগুজু ছিল, তখন তোর প্রায় 3 বছর হয়ে যায় যায় অবস্থা। তো নিজে নিজেই খুব সাজত, সাজার পর বলতেছি বাবা আমি তো সাজলাম, একটা ছবি তুললো জাস্ট, মানে ওই ছবিটা আমার লাস্ট তোলা ছবিও। তো ওটার পরে মানে আমার ওয়াইফ নরেনকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে কখনো আমি আর অনেকবার কথা বলার চেষ্টা করছি
নরেনের সাথে, এখনো কি ওদের সাথে মাঝে মাঝে কথা হয়?
না আমার এখনো কথা হয় না ওর সঙ্গে। আমার লাস্ট এতটুকু কথা হয়েছিল যে ও যখন নরেনকে নিয়ে যায় তখন আমাকে ফোন করে বলে যে তোর মতো বোকা আমি কখনো দেখি নাই। বাট মানে এই কথাটা কেন বলছে সেটা আমি আজ পর্যন্ত বুঝি নাই, এবং বলতেছে যে তুই কি ভাবিস যে নরেনকে কখনো তোর কাছে ফেরত দেবো, এটা কখনো ভাবিস না যে নরেনকে তুই কখনো ফেরত পাবি।
আপনার আপনার কি মনে কখনো সন্দেহ জাগেনি যে এতবার আপনার সাথে খারাপ আচরণ করছে, নরেনকে আপনার কাছে রেখে দেওয়া উচিত, আপনি ওকে দিবেন না?
এমন অনেকবার করেছি, বাট একসময় ভাবলাম যে আমার মা যেহেতু আমাকে নিয়ে যেভাবে কষ্ট করে, শত হোক যেভাবে মানে যত খারাপই হোক না কেন এটা তোর মা, ওর একটা মা তো কখনো তার সন্তানকে ফেলে দিতে পারবে না। আর এছাড়া ও যখন চাইতো ম্যাক্সিমাম সময় আমি ওকে দিতাম, আবার কিছু কিছু সময় আমি ওকে ভয় দেখাতাম যে না আমি তোকে দেবো না আমি একে কখনো। তো ওকে যে নিয়ে যায় তো লাস্ট ওই এতটুকু কথা যে তোর মতো বোকা আমি কখনো দেখিনি, তুই কি ভাবছিস কখনো যে আমি নরেনকে তোকে দেব।
এখন আপনার লাস্ট কবে কথা হয়েছে এই সাথে?
লাস্ট ঈদের আগে আমার এক ফ্রেন্ড কে বললাম, মানে শেরপুরের আমার এক ফ্রেন্ড কে বলছিলাম যে যদি কখনো মানে তোর ভাবির নাম্বারটা পাস তাহলে একটু বলিস আমাকে।
আপনি জানেন না উনি বেঁচে আছেন কি মরে গেছেন বা কোথায় আছেন কি অবস্থায় আছেন কিছু
জানেন? বেঁচে আছে, ভালো আছে। ইভেন যতটুকু শুনেছি যে জয়কে জয়ের সঙ্গে তার এখন কন্টিনিউ কন্ট্যাক্ট হয়, ইভেন জয় বাংলাদেশ আসছে, আমার ফ্রেন্ডরা বলেছে মানে শেরপুর যে ফ্রেন্ড গুলো ছিল ওরা বলছে যে জয়কে সাথে রেখে আমাকে ডিভোর্স দিয়েছে, বাট ডিভোর্স পেপারটা আমি এখন পর্যন্ত পাইনি, এবং যেদিন ডিভোর্স দিয়েছে সেদিনও আমাকে ফোন দিয়েছে যে আজকে তোমাকে আমি ডিভোর্স দিলাম, ডিভোর্স পেপারে সাইন করলাম, নিজেকে মানে বিশ্বাস করতে পারতেছে যে তোমাকে আমি ডিভোর্স দিয়েছি। তো আমি বললাম যে ডিভোর্স দিয়েছো পেপার কোথায়? পেপার পাঠাইছি তোমার ঠিকানায়, আসবে। তো আজ পর্যন্ত কোনো পেপার আসেনি, আর ও আমাকে লাস্ট একটা এসএমএস করেছে যে আজকে হয়তো তোমার সাথে আমার শেষ কথা, এরপরে হয়তো কখনো কথা হবে না, আর তুমি নরেনের সাথে কোনো কখনো কথা বলতে পারবে না। বললাম যে কেন, আমি তো জাস্ট একটু কথা বলি, আর তুমি যদি না হয়তো অন্ততপক্ষে আমার বাবাকে তুমি একটু কথা বলতে দিও, বিকজ আমার বাবা বেঁচে আছে আমার মেয়েটার জন্য, আর তুমি তো জানো যে আমার মানে মেয়েটার প্রবলেম, আমার মেয়েটার কারণে আমার বাবা স্ট্রোক থেকে বেঁচে আছে, আর আজকে প্রায় 1.5 বছর হলো ওকে নিয়ে গেছে, আমার বাবা এই 1.5 বছরের মধ্যে আমার সাথে একটা কথাও বলেনি, জাস্ট আমার একটাই ভুল, আমি আমার মেয়েকে কেন দিলাম। সে এতটুকু বলে যে তুই দিছিস তোর মেয়েকে, তুই চাস যে তোর মেয়ে আলাদা থাকে, আর তুই চাস যে আমি মরে যাই, যার কারণে তুই তোর মেয়েকে দিয়ে পাঠিয়ে দিছিস।
আপনার কাছে জানতে চাইব আপনার যে এই যে কত বছরের সম্পর্ক সবকিছু মিলিয়ে, আপনি যেহেতু ডিভোর্স দেননি এখন আপনার জীবনের সাথে জড়িত, তো কত বছরের সম্পর্কটা কত সাল থেকে হয়েছিল? 2006 থেকে 2012, 6 বছর। এই 6 বছরে আপনাকে যদি বলি আপনার জীবনের সবচেয়ে বড় ভুল কি, আপনি কি বলবেন?
সবচেয়ে বড় ভুল ওর ভুলগুলোকে আমি বিশ্বাস করিনি, আর ওর সবগুলো ভুলকে ভাই আমার যে ভুল ছিল না সেটা না, আমার অনেক ভুল ছিল, আমি ওকে অনেক ডাউট করতাম, বাট আমি ওকে বলতাম না, আর আমার কিছু হলে আমি রাগটাকে কন্ট্রোল করতে পারতাম না, ওকে আমি চরণ দিয়ে ফেলতাম বা গায়ে হাত তুলে ফেলতাম। তো এগুলো আমার ভুল ছিল। ও আমার বাসায় আসলে আমার আম্মুর নামে ও আমার কাছে নালিশ করতো, আমি সন্তান হয়ে আমার মাকে আমি যাব বিচার করতে, এটা তো আমার দ্বারা কখনোই পসিবল না। আর আমার মা এবং আমার ওয়াইফ দুজনই আমাকে বলতো, বাট আমি কারো কথা কর্ণপাত না করে আমায় আমার মতো শুয়ে থাকতাম।
ওকে, এই যে ছোটখাটো ভুলগুলো এগুলো তো আছেই, কিন্তু আমি যদি একবার শুরুর দিকে যেতে চাই, যে একটা মানুষকে আপনি ফোনে জানলেন 2-3 দিন, খুব বেশি হলে মাসখানেক, জানার পরে আপনি এরকম একটা সিচুয়েশনে গিয়ে আপনি তাকে বিয়ে করে ফেললেন বা এরকম একটা সিচুয়েশন আপনি তাকে দেখতে গেলেন, এবং ইমোশনালি আপনি যে কাজটা করলেন, এটা কি আপনার জীবনে কখনো ভুল মনে হয়নি? যে বিয়ে তো অনেক বড় একটা ব্যাপার, অনেক বড় একটা ব্যাপার, সম্পর্ক তো অনেক বড় একটা ব্যাপার, সারাটা জীবন একটা মানুষকে নিয়ে চলার ব্যাপার। তো যে মেয়েটাকে আপনি ঠিকমতো চেনেন না, যে মেয়েটাকে আপনি ঠিকমতো জানেন না, তো সেই মেয়েটাকে আপনি সেই মুহূর্তে বিয়ে করলেন, আপনার আপনার কি মনে হয়নি কখনো যে এটা আপনার জীবনের জন্য অনেক বড় একটা ভুল?
এটা মনে হয়েছে, বাট যখন আমার আপুর কথাটা আবার মনে হলো যে মানুষের জীবনে ভুল এবং বিয়ে একবারই হয়, এবং দ্বিতীয়বার যদি কেউ সেটা করে তাহলে সেটা অন্যায় হয়। তো আমিও ভাবছি যে আমার লাইফে যাই হোক না কেন, যেহেতু বিয়ে একবার হয়ে গেছে তাহলে সেটা একবারই আমার লাইফে, সো চেষ্টা করি এটাকে আমি ঘিরে রাখার জন্য এবং এটাকে নিয়ে বাঁচার জন্য।
ওকে, আমি জানি না যে আপনার মেয়ে কিংবা আপনি যার সাথে যাকে নিয়ে আপনি কথা বললেন, লাস্ট আপনার সাথে কবে কথা হয়েছে, কত সালে?
লাস্ট এই ঈদের কিছুদিন আগে আমার সাথে কথা হয়নি, আমার বড় ভাইয়া কথা বলছে ফোনে এই রোজার ঈদে। মানে আমার সাথে তো কথা বলতে দেয়নি, রেকর্ড আমার কাছে আছে জাস্ট, মানে আমি যেহেতু আমার মেয়ের সাথে কখনো কথা বলতে পারি না। সো মানে
আপনার মেয়ের ভোকাল আছে ওখানে?
জি।
আপনি একটু শুনতে পারি প্লিজ, মাইক্রোফোনের কাছে ধরেন। এটার বিষয়টা কি ছিল মানে ফোনে কথা বলার?
জি মানে আমার ভাইয়া আর কি, মানে আমার শেরপুর যে ফ্রেন্ড ছিল ওই ফ্রেন্ডরা ওনার একটা নাম্বার জোগাড় করে দেয়, তো আমি ফোন দিলে তো রিসিভ করবে না, তো নাম্বারটা আমার ভাইয়াকে দিই। তো ভাইয়া ওকেও ফোন দেয়, ফোন দেওয়ার পাশাপাশি।
এটা আপনি ছিলেন না?
না, এটা আমার বড় ভাইয়া।
ও বড় ভাইয়া ছিল, মানে আপনি দিলে আপনাকে দিত না কথা বলতে?
কথা বলতে দেয় না, এটা মানে কখনোই কথা বলতে দেয় না। এরপর থেকে মানে আমার আম্মু বউ কথা বলে, বাট মানে এটার পরেও আর ওর টোটাল যে আগের নাম্বার ছিল সবগুলো অফ করে দিচ্ছে।
আমরা আমাদের আপনি তো আমাদের ফেসবুকে আছেন, আপনার ফেসবুক থেকে আপনাকে নিয়েছি। প্রিয় শ্রোতা, আপনাদেরকে বলছি যদি সম্রাটের সাথে আপনারা পার্সোনালি যোগাযোগ করতে চান, সম্রাটের কাছ থেকে আপনারা কিছু জানতে চান, ও আমাদের ফেসবুকের যে পেজটি রয়েছে সেখানে আছে, facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। এবং যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান hello8920-তে, এবিসি রেডিওর এই বিশেষ প্ল্যাটফর্মে, সপ্তাহের বুধবার প্রচারিত হয় 11:10 থেকে একজন মানুষের জীবনের গল্প নিয়ে আমরা হাজির হই। এবং এখানে আমরা কোন বিশেষ কোন ভালোবাসার গল্প, বিশেষ কোন কি বলা যেতে পারে, মানে বিশেষ কোন ক্যাটাগরিতে আমরা জীবনকে বাঁধার চেষ্টা করি না, আপনার জীবনে যেটা ঘটেছে সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করি। এবং আমরা সেই ঘটনাগুলোকে উপস্থাপন করার পরে আপনার উপরে ছেড়ে দিই, আপনি সেই গল্পটাকে কিভাবে নেবেন, সেই ঘটনাগুলো থেকে আপনি কি শিখবেন, আদৌ কিছু শিখবেন কি শিখবেন না। কারণ আমরা মনে করি যারা আমাদেরকে শুনছেন তারা সবাই প্রত্যেকে তার নিজ অবস্থান থেকে বিজ্ঞ অভিজ্ঞ, এবং প্রত্যেকেরই জীবনে ভুল শুদ্ধ ভালো মন্দ সবকিছু মিলিয়েই সে কিন্তু অনেক অভিজ্ঞ একজন মানুষ। সুতরাং সেই জায়গাটা থেকে আপনি এই গল্পের প্রেক্ষাপটে আপনি কি নিলেন কি নিলেন না, এটা আপনার একেবারেই ব্যক্তিগত ব্যাপার। সেই জায়গার প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা রয়েছে, সেই শ্রদ্ধা রেখে আমরা শেষ করতে চাই আজকের এই গল্প। তবে তার আগে আবারও বলছি আমাদের নাম্বারটি হচ্ছে 9115668, 9115668। আপনি ফোন করুন, ফোন করার পর প্রথমে আপনার নামটি বলুন, নামটি বলার পর আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলুন, এবং তারপরে বলুন আপনার কি বলার আছে। আপনি যদি আসতে চান আমাদের অনুষ্ঠানে, আপনি আপনার গল্পটা ছোট করে বলুন, আমরা আপনার সাথে অবশ্যই যোগাযোগ করব। 9115668। সম্রাট, আপনার তো আপনার মেয়ের সাথে অনেকদিন কথা হয় না, আমি ঠিক জানি না আপনার মেয়ে শুনতে পাবে কিনা, বা আপনার যে স্ত্রী এখনো সহধর্মিনী সে শুনতে পারবে কিনা। আপনার কাছ থেকে দুটো জিনিস আছে, একটা হচ্ছে যে আপনি এখন কি চিন্তা করেন, আপনার এই লাইফটা নিয়ে আপনি এখন কি চিন্তা করেন?
ভাইয়া মানে অ্যাকচুয়ালি বলতে গেলে এখনো তো মানে আমার এতটা তেমন বয়স হয়নি বা এমন কিছু হয়নি যে আমার সবকিছু শেষ হয়ে গেছে, বাট তারপর আমি বলবো যে জানি না এটার উপর শুনতেছি কিনা, যদি শুনে তারপর আমি ওকে বলবো যে আমাদের লাইফের কথা না ভেবে অন্তত পক্ষে মেয়ের ফিউচারটা যেন ভেবে ও আমার কাছে চলে আসে, আমি এখনো ওকে নেওয়ার জন্য প্রস্তুত আছি। আর দ্বিতীয় হচ্ছে এই যে ওর বাবা মা নেই, ওর বাবা মা দুজনেই মারা গেছে, প্লাস অন্তত পক্ষে আমার বাবা মাকে আমি হারাতে চাই না। প্রত্যেকটা মানুষই মরণশীল, বাট আমার বাবা মাকে আমি এত তাড়াতাড়ি হারাতে চাই না, বিকজ আমার বাবাকে আমি অনেক লাভ করি। আমি কখনো আমার বাবাকে বলতে পারিনি ভাইয়া যে আমার বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি, বিকজ আমার বাবা অনেক রাগি। ইভেন আমি ছোট থেকে বড় হয়েছি পর্যন্ত আমি কখনো বলতে পারবো না যে আমার বাবা কখনো আমার মুখের দিকে চেয়ে একটু হেসে কথা বলছে, বাট আমার বাবা আমার টোটাল ফ্যামিলিতে সবচেয়ে বেশি ভালোবাসত আমাকে। এবং এটা হয়তো আপনারা জানেন যে যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকে সবচেয়ে বেশি শাসনও করে। ইভেন সবচেয়ে বেশি শাসন এবং সবচেয়ে বেশি ভালোবাসা আমি পেয়েছি আমার ফ্যামিলিতে।
এবং আপনি বলছেন যে আপনার বাবার মুখের দিকে হয়ে হলো আপনার মেয়েটা ফিরে আসা উচিত,
ফিরে আসে।
আপনার মেয়েকে আপনার কিছু বলার আছে, যদি আপনার ধরেন আপনি আপনার মেয়েটা এই মুহূর্তে আপনাকে শুনছে, রেডিওতে শুনছে, আপনার মেয়েকে আপনি কিছু বলতে চান?
মেয়েকে জাস্ট এতটুকু বলতে চাই যে তোমার বাবা মরেনি আম্মু, তোমার বাবা এখনো বেঁচে আছে। খুব বেশি একটা কষ্ট পেয়েছি যেখানে। কিছুদিন আগে আমার শেরপুরের ফ্রেন্ডগুলোর কাছে ফোন দিছি, ফোন দেওয়ার পর তারা সবাই খুব অবাক আমার ভয়েস শুনে। ভয়েস শুনে এটাই অবাক যে আমার ওয়াইফ সবার কাছে বলছে যে আমি মারা গেছি। আমার ফ্রেন্ডরা সবাই বলতেছে সম্র তুই বেঁচে আছিস। জাস্ট আমি এতটুকু আমার মেয়েকে বলবো যে আম্মু তুমি যদি শুনে থাকো, জাস্ট এতটুকু বিশ্বাস করো যে তোমার বাবা এখনো বেঁচে আছে, আর মৃত্যুর আগ পর্যন্ত তোমার বাবা তোমার জন্য অপেক্ষা করবে। এবং আল্লাহর কাছে আমি একটা জিনিসই চাবো, আল্লাহ যেন আমাকে সেই দিন পর্যন্ত হায়াত দেয় যেদিন পর্যন্ত আমি তোমাকে বুকে জড়ায় ধরতে পারবো। আর কিছু বলার নেই আম্মু।
রে আমার সাথে গান গে যা, নতুন নতুন সুর নে শিখে নে, কিছুই যখন ভালো লাগবে না তোর, পিয়ানোয় বসে তুই বাজাবি রে। আয় কুকুয়ায়, আয় কুকুয়ায়। শহর ছেড়ে ছেলেবেলার মতো বায়না করে, আজ থেকে নে না তুই আমায় কেড়ে। আয় কুকুয়ায়, আয় কুকুয়ায়। বেঁধে নি ঠান্ডা হাওয়ায়, আর শীতে যখন এই চোখ পড়ে যায়, মনে হয় বাবা যেন বলছে আমায়, আয় কুকুয়ায়, আয় কুকুয়ায়, আয় কুকুয়ায়। রে আমার কাছে আয় মামনি, সবার আগে আমি দেখি তোকে, দেখি কেমন ফোঁকা বেঁধেছিস তুই, কেমন কাজল দিলি কালো চোখে। আয় কুকুয়ায়, আয় কুকুয়ায়।
This track was downloaded from FusionBD.com.